This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh.
বন্ধু কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো। আর এই মুহূর্তে আমি অনেক ভালো আছি, কারণ মনে হচ্ছে যে অনেক অনেক দিন পরে, অনেক যুগ পরে আপনাদের সাথে কথা বলছি আমি এই মুহূর্তে। সো অনেক ভালো লাগার একটা ব্যাপার এখন খেলা করছে আমার মাঝে, আর আমি জানি বন্ধুদের মাঝে সেই রকম একটা অনুভূতি বিরাজ করছে। আর জানেন তো একটু পরে আপনাদের প্রিয় মানুষটিও প্রবেশ করবেন, সো বুঝতেই পারছেন কি শুরু হয়ে যাচ্ছে এবং কি শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে প্রাণব ভালোবাসার বাংলাদেশ। সবাইকে ওয়েলকাম করছি বন্ধু আপনাদের এই পছন্দের অনুষ্ঠানটিতে। আর এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক রাত 10:33, মেঘলা কথা বলছি আপনার সাথে একদমই লাইভ। আর আপনার সেই পছন্দের মানুষটি মানে গুরু ইহতেশাম যথাসময়ে প্রবেশ করবেন স্টুডিওতে, কথা বলবেন আজকে আপনাদের সাথে। এবং খুব মিস করছিলাম আপনাদের মতো আমিও এই প্রোগ্রামটিকে, গুরুকে, গুরুর কথাগুলোকে এবং আমাদের অতিথি বন্ধুকেও। তো বন্ধু আছেন, অতিথি বন্ধুও যারা ফেসবুকে আছেন এই মুহূর্তে আমাদের সাথে, তারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকে আমাদের একটা ফটো আপলোড করা হয়েছে, একটা পোস্ট দেয়া আছে, সেখানটিতে আছে যে আজকে আমাদের অতিথি বন্ধু এসপি নজরুল, উনি বলবেন তার কথা। শুনবো আজকে কি বলতে চান আমাদের এই অতিথি বন্ধু। আর আপনি আপনার কথামালা সবকিছুই আমাদেরকে লিখে জানাবেন, আপনার কমেন্ট, আপনার অনুভূতি, আপনার মধ্যে যা কিছু আছে সবকিছু আমাদেরকে জানাবেন। এবং জানানোর জন্য অনেকগুলো অপশনই আছে বরাবরের মতো, আমি আবারও জানাতে চাই, সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে সেটিতেও আপনি আমাদের সাথে অ্যাড হতে পারেন অবশ্যই, এবং তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং যেটা বলছিলাম যে অলরেডি আমাদের একটা পোস্ট আপলোড করা হয়ে গেছে আমাদের অফিসিয়াল ফ্যান পেজে, সো রিকোয়েস্ট করবো বরাবরের মতো, এক কথাই বলবো, বারবার বলবো যে বন্ধু প্লিজ আমাদের এই পোস্টটিতে লাইক করুন এবং বেশি বেশি কমেন্ট করুন, এবং যদি চান আপনি আমাদের এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের কাছে। এবং আমাদের যে পেজ আছে ঢাকা এফএম এর, সেই পেজটিতেও লাইক করবেন এবং সংযুক্ত থাকবেন আমাদের সাথে 24/7। এবং আমাদের এই ঢাকা এফএম এর অফিসিয়াল ফ্যান পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি চলে আসবে আপনার চোখের সামনে। আর যেটি বলছিলাম যে আজকে আমাদের অতিথি বন্ধু এসপি নজরুল এবং তার পরপরে আমরা আরো একজন গেস্টকে আমন্ত্রণ জানিয়েছি, তো আজকে অতিথি বন্ধু হচ্ছে দুজন। ওকে, তো নিশ্চয়ই সবাই শুনবেন এবং শুনবেন, কমেন্ট করবেন, আপনার মতামত, অনুযোগ, অভিযোগ, যা কিছু সবকিছুই লিখে জানাবেন আমাদের কাছে। এবং এরই মাঝে জানিয়ে দিতে চাই যে গ্রামার রুল মুখস্থ করার কষ্ট থেকে মুক্তি দিল সাইফুরস এসএসসি এইচএসসি গ্রামার বই এবং তৃপ্তি নিয়ে এসএসসি এইচএসসি রিঅ্যারেঞ্জমেন্ট নামক বই দুটো। ওকে, বই দুটো সাইফুরস এর সব ব্রাঞ্চেই কিনতে পাওয়া যায়। বিস্তারিত জানতে ফোন করুন 01713432080 এই নম্বরটিতে। এবং ইংলিশে জিরো থেকে হিরো নামক সাইফুরস এর নতুন বইটি নিরক্ষর বাঙালিকেও ইংলিশ শিখে ছাড়বে, এইরকম একটি ব্যত্যয় প্রকাশ করেছে তারা। এবং বইটি সাইফুরস এর সব ব্রাঞ্চে কিনতে পাওয়া যায়। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01682412499 এই নম্বরে। আর 16 বছরে যে ইংরেজি শেখেনি, 2 মাসে তার চেয়ে বেশি ইংরেজি শিখেছি সাইফুরস নিউয়েস্ট গ্রামার বইটি পড়ে, এরকম কথা অনেকের মুখ থেকে শোনা যাচ্ছে। সো ভার্সিটি বোর্ডটি থেকে শুরু করে বিসিএস আইইএলটিএস জব পরীক্ষার্থী সবার জন্যই এই নিউয়েস্ট গ্রামার বইটি খুবই হেল্পফুল। সো বইটি সাইফুরস এর সব ব্রাঞ্চে কিনতে পাওয়া যায়। সো আপনি যদি বইটি সংগ্রহ করতে চান আপনি ফোন করতে পারেন এই নম্বরে 01713432031 এই নম্বরে। এবং মোট 2644 জনকে বিসিএস ক্যাডার বানিয়ে 33তম বিসিএস এর রেজাল্ট বিপ্লব ঘটালো সাইফুরস এর বিসিএস কোচিং। বিস্তারিত জানতে ফোন করুন 01713432056। এবং আমাদের চারপাশে কত রকমের ঘটনাই না ঘটে বেড়াচ্ছে, আমরা কত সবসময় সবকিছু হয়তো আমরা জানিও না, আমাদের ক্যাচ করাও সম্ভব হয় না নানা রকম ব্যস্ততার কারণে। তবে সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে এবং ঘটনার সাথে সাথে সংবাদ জানতে আপনি ভিজিট করতে পারেন ইজিলি বার্তা 9.com এ। ওকে বন্ধু, অনেক কিছু জানিয়ে দিলাম আমি প্রথম লিঙ্কে, আর জানাতে চাই না। আর আমি এই মুহূর্তে একটি গান প্লে করতে চাই, খুবই চমৎকার একটি গান, প্রজাপতি বাই হাবিব অ্যান্ড কলা। ইয়েস ফ্রেন্ডস, আপনারা শুনছেন প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ। এই মুহূর্তে মেঘলা আছি আপনার সাথে, আর আছেন আপনারাও আমার সাথে, আমরা দুইজনই আছি সাথে সাথে পাশে পাশে, এরকমই একটি ব্যাপার স্যাপার। আর বন্ধুরা সবাই ওয়েট করছেন খুব বেশি করে গুরু এতেচামের জন্য, এবং সেটা টেক্সট পড়ে এবং ফেসবুকে কমেন্ট পড়ে খুব ভালো মতোই বুঝতে পারছি। সো সবাই যারা ওয়েট করছেন বন্ধুরা, তাদের জন্য রিকোয়েস্ট করছি, তাদের প্রতি রিকোয়েস্ট করছি আর কি, যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে, যথাসময়ে গুরু এতেচাম প্রবেশ করবেন আজকের অতিথি বন্ধু এসপি নজরুলকে নিয়ে আমাদের স্টুডিওতে। আর স্টুডিওর ঘড়িটা বলছে সময় এখন ঠিক রাত 10:50 আছে আপনারই সাথে অনেকটা সময় জুড়ে। আর আপনি যে অনেক সময় জুড়ে মানে পুরোটা সময় জুড়েই আমাদের সাথে থাকবেন সেটাও আমি জানি, আর আপনি যে সাথে থাকবেন বা আছেন সেটার প্রমাণও আপনি আমাকে দিতে পারেন ইচ্ছা করলে খুবই ইজিলি। এবং তার ওয়ে হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন, আর টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। ওকে, একদমই ইজি। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটা আছে সেখানটিতে আপনি অবশ্যই অবশ্যই যুক্ত হবেন আমাদের সাথে, এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমাদের পোস্টটি, এবং আমাদের পেজটিতেও লাইক দিয়ে আমাদের সাথে 24/7 সংযুক্ত থাকবেন, এটাই বরাবরের মতো আবারও আশা করছি। সো সেক্ষেত্রে আমাদের লিঙ্কটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। এবং আজকে আমাদের এই পেজটিতে আমাদের প্রোগ্রামের একটি পোস্ট আপলোড করা হয়েছে, এবং সেখানটিতে যে ফটো আছে সেখানে আমাদের প্রোগ্রাম প্রডিউসার ইন্তেজার ভাই এবং আজকের আমাদের অতিথি বন্ধু এসপি নজরুল উনি আছেন, এবং আমাদের প্রোগ্রাম প্রডিউসার ইন্তেজার ভাই আমাদের অতিথি বন্ধুর হাতে একটি ক্রেস্ট তুলে দিচ্ছেন, সেই ফটোটি এখানে আপলোড করা হয়েছে। তো অনেক বন্ধু এখানে লাইক করছেন এবং কমেন্ট করছেন, তো যারা এখনো কোনোটাতেই কিছু করছেন না তাদেরকে রিকোয়েস্ট করছি যে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, এবং ইচ্ছে করলে এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনি আপনার বন্ধুদের সাথে যখন তখন যে কোনো সময় বা এখনই, সেটা আপনারই ইচ্ছা। সো আমি চাই আপনি এখনই মানে আমি চাই যে আপনি এখনই আমাদের সাথে সংযুক্ত হন এবং লাইক করুন, কমেন্ট করুন বেশি বেশি করে এবং শেয়ার করুন। আর অবশ্যই আমাদের যে পেজটি আছে সেই পেজটিতেও আপনি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। ওকে, আর আছেন এই মুহূর্তে আমার সাথে অনেক অনেক বন্ধু, যেমন প্রজাপতি লিখেছেন যে ওকে খুব সুন্দর একটা এসএমএস করেছেন আমাকে, ইনফ্যাক্ট কমেন্ট করেছেন এটা ফেসবুকে। আছেন শাকিল লিখেছেন যে কেমন আছেন আপু অ্যান্ড গুরু। ওকে, আমি ভালো আছি, বাট গুরু কেমন আছেন সেটা আমিও আপনার মতো জানার জন্য ব্যাকুল হয়ে আছি, তো উনি আসলে ওনার কাছ থেকে জেনে নিব। এবং টঙ্গী থেকে আছেন শ্রেষ্ঠ, আছেন বিলাস মগবাজার থেকে। ওকে, দীপওয়ান ভৌমিক আছেন লিখেছেন যে কেমন আছেন। মেঘলা নাভিদ পারভেজ তুর্য লিখেছেন যে হাই সিস কি খবর। অ্যান্ড প্রিন্স হৃদয় গুরুর উদ্দেশ্যে একটি প্রশ্ন করেছেন, তার প্রশ্নটি আমি তুলে রাখছি, গুরু আসলে অবশ্যই আমি প্রশ্নটি করব। সোহাগ আছেন টঙ্গী থেকে, আছেন সাইফুল ইসলাম উনি এসএমএস করেছেন আমাদেরকে চাঁদপুর থেকে, মতলব চাঁদপুর থেকে লিখেছেন যে আমরা তিন বন্ধু সাইফুল সোহেল এবং সাহারা একসাথে শুনছি। ও ভেরি গুড, বন্ধুরা একসাথে সব মানে এনজয় করার মতো মজাই অন্যরকম, এটা আসলে অন্যরকম মজা, কোনো মজার সাথে এর কোনো তুলনা নেই অ্যাকচুয়ালি, বন্ধুদের সাথে বন্ধুদের মজা। উফ, আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে ইনফ্যাক্ট, বন্ধুদের সাথে যেসব আড্ডা দিয়েছি, অনেক মজা করেছি, সব কিছুই মনে পড়ছে। বাট এই মুহূর্তে আমার বন্ধুরা তো আছেই, তো সেই মোমেন্টটাকে নিশ্চয়ই ভুলে দিবে আশা করছি। আর বিশ্ব ভ্রমণে থাকা যে 2014 বিশ্বকাপ ফুটবলের ট্রফি তো এসেই গেছে বাংলাদেশে, এবং আজকেই ছিল সেটি দেখার লাস্ট ডেট। সো কারা কারা দেখেছেন এই ট্রফিটা বন্ধু আমাকে জানিয়ে দিন প্লিজ, 16260 তেও আপনি জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুকে যে অফিসিয়াল ফ্যান পেজ আছে সেটিতেও আপনি কমেন্টে করে জানাতে পারেন। আর আছে এই মুহূর্তে ইমরান খন্দকার লিখেছেন, আপু আমি ঢাকা এফএম এর নিয়মিত শ্রোতা, আপু তুমি কেমন আছো এবং গুরু কেমন আছেন জানতে চেয়েছেন, এবং উনি আরো একটা কমেন্ট করেছেন যে আপু আশা করি আজকের প্রোগ্রামটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। এবং জহিরুল ইসলাম ফেসবুকে লিখেছেন, মেঘলা আপু অ্যান্ড গুরু কেমন আছেন, আজ মনটা খুব খারাপ কারণ দেশের বাড়িতে আছি তাই শুনতে পাচ্ছি না তোমাদের। ওকে জহিরুল ইসলাম, আপনার উদ্দেশ্যে আমি বলছি, আপনি যদি আজকের আমাদের প্রোগ্রামটি মিসও করেন তো একদমই আপসেট হওয়ার কোনো কারণ নেই। আমাদের সমস্ত এপিসোডগুলো আপলোড করা থাকে আমাদের নিজস্ব ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। এখান থেকে গেলে আপনি আমাদের সমস্ত প্রোগ্রামগুলো ডাউনলোড করে শুনতে পারবেন যখন তখন, এবং এই একই ওয়েবসাইটে আসলে আপনি আমাদেরকে অনলাইনে একদম লাইভ শুনতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে। আর প্রথম লিংকে যেটা জানিয়েছিলাম সেটা আরো একবার জানাতে চাই, সেটি হচ্ছে যে গ্রামার রুল মুখস্থ করার কষ্ট থেকে মুক্তি দিল সাইফোর্স এসএসসি এইচএসসি গ্রামার বই, এবং তৃপ্তি নিয়ে এসএসসি এইচএসসি রিঅ্যারেঞ্জমেন্ট নামক বই দুটো। বই দুটো সাইফোর্স এর সব ব্রাঞ্চে কিনতে পাওয়া যায়। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432080 এই নম্বরে। এবং ইংলিশে জিরো থেকে হিরো নামক সাইফোর্স এর নতুন বইটি নিরক্ষর বাঙালিকেও ইংলিশ শিখে ছাড়বে এমন একটি কথা সব জায়গায় খুব বেশি করে শোনা যাচ্ছে। সো বইটি সাইফোর্স এর সব ব্রাঞ্চেই কিনতে পাওয়া যাচ্ছে। আপনি যদি কিনতে চান, বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন এই নাম্বারটিতে 01682412499। ওকে, আর অবশ্যই আপনি আমাদেরকে ভিজিট করবেন। কোথায় ভিজিট করবেন বলুন তো? দুটো জায়গায় ভিজিট করতে পারেন, এবং প্রথমটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4, এবং আরেকটি যেটা আছে সেটি হচ্ছে www.dhakafm904.com। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে আপনি আমাদেরকে দেশের যে কোনো প্রান্ত থেকে একদমই লাইভ শুনতে পারবেন অনলাইনে, এবং এই ওয়েবসাইটটিতে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আপলোড করে রাখা থাকে, সো আপনি ডাউনলোড করেই শুনতে পারেন। আর আমাদের এই প্রোগ্রামটিকে ঘিরে অনেকেরই অনেক স্বপ্ন, অনেকেরই অনেক ভালোবাসা, ভালো লাগার বিষয় জড়িয়ে আছে। অনেক বন্ধুই আসতে চান আমাদের এই প্রোগ্রামটিতে এসে তাদের মনের কথা, জীবনের কথা শেয়ার করতে সব বন্ধুদের কাছে। সো আপনি ইচ্ছে করলেই আমাদের এই প্রোগ্রামটিতে আসতে পারেন, আর এই জন্য আপনাকে খুব বেশি কাঠখড় পোড়াতে হবে না। খুবই সিম্পল কিছু প্রসেস আছে, সেটা আমি জানিয়ে দিচ্ছি। আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন। এসএমএস এর নিয়মটা হচ্ছে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আপনি যদি চান আমাদের অফিসে এসেও ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে 45 নাভানা টাওয়ার, 15th ফ্লোর, গুলশান 1, নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএম এর অফিস। আর এখানটিতে এসে আপনি আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের প্রোগ্রাম প্রোডিউসার ইন্তজার ভাইয়ের সাথেও ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন ইজিলি। এবং আপনি যদি না চান, আপনি যদি চান যে আপনার পরিচয় গোপন রাখতে হবে, যদি আপনি এটি চান, সেক্ষেত্রে আমরা সেটাও করব, সেটার ইনসিউরিটিও আমরা এখান থেকে দিচ্ছি। সো নো ওয়ারিস অ্যাবাউট দ্যাট। ওকে, আর সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে এবং ঘটনার সাথে সাথে সংবাদ জানতে ভিজিট করুন বন্ধু বার্তা9.com এই অ্যাড্রেসটিতে। আর এই মুহূর্তে আমি একটি গানে যাব, তবে গানে যাওয়ার আগে বলতে চাই আজকে কিন্তু আমাদের অতিথি বন্ধু দুজন। প্রথম যিনি আসছেন তিনি হচ্ছেন এসপি নজরুল। আমরা তার কাছ থেকে তার কথা শুনব, তার জীবনের কথাই হোক, তার প্রফেশন নিয়ে কোনো কথা হোক, সবকিছুই শুনব। এবং তারপর পরই আমাদের আরও একজন বন্ধু আছেন, সেই বন্ধুকে নিয়ে আমরা গুরু এতেশামের মাধ্যমেই শুনে নিব কে সেই বন্ধু, কেমন তিনি দেখতে, তার ছবিও নিশ্চয়ই আপলোড করা হবে ফেসবুকে। সো বন্ধুরা, এই টুইস্টের সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4। আর এই মুহূর্তে আমি প্লে করে দিলাম এন্ড্রিক ইগলেসিয়াসের বি উইথ ইউ। সো ফ্রেন্ডস, প্লিজ বি উইথ আস।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।
সবাইকে আর একবার ওয়েলকাম করছি প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশে, মেঘলা আছি আপনার সাথে। এবং একটু পরেই, আর বেশি সময় আমি নেবই না, গুরু এতেশাম যুক্ত হতে যাচ্ছেন আপনাদেরই সাথে, এবং গুরুকে অবশ্যই ওয়েলকাম করব। তবে তার আগে বন্ধু জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে যুক্ত হবেন। অবশ্যই এসএমএস করবেন আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এখান থেকে এসে আমাদের সাথে সংযুক্ত হবেন এবং আমাদের যে পোস্টটি আপলোড করা হয়েছে সেই পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন আমাদের কাছে, এটি আশা করছি। আর অবশ্যই আমি একদমই ওয়েট করাতে চাই না বন্ধু আপনাদেরকে, বিকজ It's time to welcome Guru Ehtesham and Guru. Welcome korchi apnake.
Dhonnobad janacchi meghlatok ebong shei sathe ekhon desh ebong desher baire theke jara amader sathe jukto hoyechen tader shobbaike shagoto janacchi.
Right, and mone hocche na studio te eshe je onek onek din pore ashlam, majkhane ekta gap geche amader onakankhito karonei hok ar je kono karonei hok. So onek din por amar eshe kemon jeno shobkichu onnorokom lagchilo, khubi ekta bhalo laga, onnorokom ekta bhalo lagai biraj korchilo moner moddhe. So same jinish ta ki apnar kache onaki aro barte kichu jog hoyeche apnar sathe?
Tor khetre ja ghoteche amar khetre bisheshon gulo thik ache, বাট একটা শব্দের পরিবর্তিত রূপ বলবো, ভালো লাগার জায়গায় মন্দ লাগাটাই খুব বেশি। এবং কমনই নিচ্ছি তোর বিশেষণগুলো অনেক অনেক প্রচুর প্রচুর মেলা মেলা যা যা বললি আর কি।
আচ্ছা আচ্ছা।
বাট ভালো লাগার চাইতে মন্দ লাগাটা একটু বেশি, কারণ দেশ ভালো থাকে থাকলে ভালোবাসার বাংলাদেশ ভালো থাকবে, এবং দেশের ভালো থাকাটা আসলে অনেক বেশি মাত্রায় জরুরি। এবং প্রার্থনা করছি সবকিছু ঠিক হয়ে যাবে, এবং আমরা ভালোবাসার বাংলাদেশ থেকে যে কথাগুলো প্রায়শই বলতে পছন্দ করি, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। সেই ভালোবাসার বাংলাদেশের অপেক্ষায় আছি, দারুণ ভাবে অপেক্ষা করছি।
যথার্থ গুরু, এবং আপনার এই কোডটাই আমরা খুব শুনছি রেডিওতে, কারণ 1st January আমাদের যে 14.5 ঘন্টার একটা অনুষ্ঠান আছে ঢাকা FM এর, তো সেখান থেকে সবাই খুব মজা করে আমরা কথাগুলো বলেছি, প্রমো দিয়েছি, তো সেখান থেকে আপনার এই কোডটা খুব স্পেশাল, এই কোডটা সবারই অনেক পছন্দ এবং আমার স্পেশালি খুব বেশি পছন্দ যখন এটা আপনি বলেন। কখনো না কথার মানে একটা আছে না যে সুরের তারতম্য, ওইটা হয় না, মনে হয় যে সবসময় জিনিসটা একই রকম করে একই টোনে বলছেন। সো জিনিসটা আমার কাছে খুবই খুবই অ্যামেজিং লাগে, এবং এটা খুব হার্ট থেকে বলছি, অনেক ট্রু একটা কথা।
দেশের জন্য মেঘলা এই চাওয়াটা, তুই যখন যেভাবেই চা না কেন, যেভাবেই বল না কেন দেশের কথাকে ঘিরে, অ্যাকচুয়ালি জিনিসটা অটোমেটিক ভেতর থেকে চলে আসে। এবং যখন খুব বেশি মাত্রায় অস্থিরতা স্টুডিওর বাইরে, তখন চাওয়াটা তো আরো বেশি নিরঙ্কুশ হয়ে যায়, তাই আবার কেন জানি আবার বলতে মন চাচ্ছে, এবং ভেতরের অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, কাকে বললে কাজ হবে জানি না, এটার জন্য স্টেক হোল্ডার কে সেটাও জানি না, বাট এটা তো জানি স্রষ্টার কাছে তো চাইতেই পারি, স্রষ্টা কে হাজি নাজির জেনেই আবার কথাটা অনিয়ারে বলার চেষ্টা করছি। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
আসলে অনেক চমৎকার। আর কিছু SMS নিতে চাই গুরু, যেমন শাহিন লিখেছেন যে গুরু আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে সেটা হলো কিছু কিছু রেডিও স্টেশনে মানুষের লাইফের গল্পের নামে অ্যাডাল্ট স্টোরি শোনানো হয়, যা আমাদের ইয়াং জেনারেশনের জন্য খুবই ক্ষতিকর, কর্তৃপক্ষ কেন এসব স্টেশনের এগেইনস্টে কোনো ব্যবস্থা নিচ্ছেন না?
এইটা শুধুমাত্র যে রেজিস্ট্রেশনের মাধ্যমেই স্টোরিগুলোকে এইভাবে বিকৃত করে উপস্থাপিত হচ্ছে তা ঠিক নয়, বরং আমাদের মিডিয়ার অনেকগুলো সেক্টরে কিন্তু এই কাজগুলো হচ্ছে। এটা আসলে সস্তা কিছু জনপ্রিয়তা পাবার চেষ্টা বলা যেতে পারে, তবে আমার বিশ্বাস যে আমি সংখ্যা দিয়ে কোনো একটি অনুষ্ঠানের জন্য ভালোবাসা তৈরি করতে চাই না, হয়তো ঔদ্ধত্যের মতো শোনাবে তাও বলি মেঘলা, আমি মানুষের মনে ঘর করতে চাই। আমি চাই একজন বন্ধু যদি আজকে অনিয়ারে আমাদের সাথে কানেক্টেড থাকে, তার মনের মধ্যে যেন তারই অজান্তে আমরা ঘর করে নিতে পারি। আর এ ধরনের সস্তা, এ ধরনের ট্রিপিক্যাল স্টোরি দিয়ে বা যে ধরনের অ্যাডাল্ট স্টোরি কথা বললি, সেগুলো দিয়ে সেই ঘর করা কখনোই সম্ভবপর হয় না, এটার এক্সিস্টেন্স খুব বেশি দিন থাকে না। যারা যা করছে করুক, আমরা শুধু বলে যাই ভালোবাসার কথা।
রাইট আছেন স্বপ্নীল সাহেব, উনি আছেন ফেসবুকে, লিখেছেন মনটা ভালো ছিল না, গুরুর কথা শুনে মনটা ভালো হয়ে গেছে। এবং আছেন প্রিন্স হৃদয়, উনি একটা প্রশ্ন করেছেন এবং খুব খুব করে রিকোয়েস্ট করেছেন প্রশ্নটা যাতে আপনাকে করি। প্রশ্নটা হচ্ছে যে পছন্দ এবং ভালোবাসা, লাইক অ্যান্ড লাভ, দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে?
পছন্দ আর ভালোবাসা একসাথে গাথা, নয়নের অংশ যেন নয়নের পাতা। পছন্দের ভেতর দিয়েই কিন্তু ভালোবাসার অবস্থান তৈরি হয়, এবং পছন্দ আর ভালোবাসা দুইটাই কিন্তু সমান্তরাল ভাবে চলতে থাকে। কোনো একটার অবস্থান যদি অনুপস্থিত হয় তাহলে কিন্তু সেখানে প্রেম নামের যে স্বপ্নময় শব্দটি, ঘোর কাটানো যে ভালো লাগা, সেটির অনুপস্থিতি দেখা যায়।
আমি আসলে বলাটা কি শেষ হয়ে গেছে আমি বুঝিনি, মাঝে মাঝে এরকম হয় যে রেশ থেকে যায়, আমি জাস্ট কয়েক সেকেন্ড চুপ করে থাকি।
শব্দ এবং বাক্য রেশ বা ভালো লাগা রেশ তোর কাছ থেকে না যাক, সেটা আমিও চাই, কিন্তু আমার রেশ এখনো কাটেনি। আমার পাঁচ ঘন্টার জার্নি আজকে ছিল প্রায় 14 ঘন্টা, জার্নির ক্ষেত্রে রেশটা যেন এত বেশি লম্বা না হয় সে কামনায় আমি করি। আমি আর সময় নিতে চাচ্ছি না মেঘলা, কারণ যে মুহূর্তে এখন ভালোবাসার বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রোতা বন্ধুর সাথে কানেক্টেড হচ্ছে প্রাণা ভালোবাসার বাংলাদেশের মধ্য দিয়ে, সেই মুহূর্তে আমার হট সিটকে অলঙ্কৃত করেছেন একজন ব্যক্তি। তার কাছে যাওয়ার আগে শুধু একটি কথাই আমি বলতে চাই, আমি আসলে এক্সেলেন্স খুব পছন্দ করি। আমি জানি, আমি বিশ্বাস করি যে আমাদের দেশের বিভিন্ন স্টেক হোল্ডারে যারা আছেন তারা নিজ নিজ কাজ যদি নিজের জায়গা থেকে সঠিকভাবে করার চেষ্টা করেন তাহলে এই দেশটা সুন্দর হতে, এই দেশটা ভালো হতে বাধ্য। আমরা হয়তো চায়ের কাপে ঝড় তুলতে বা কোনো আড্ডাতে মুখরোচক আলাপের স্বার্থে চোখ কান বন্ধ করে কারো না কারো প্রতি, কোনো না কোনো সংস্থার প্রতি বা কোনো না কোনো ব্যক্তিবর্গের প্রতি আঙ্গুল তুলতে হয়তো দ্বিধাবোধ করি না, কিন্তু তারই মধ্যে কিছু কিছু মানুষ আছেন তারা সত্যিকার অর্থে এই দেশটিকে, জাতিটিকে অথবা এই বিশ্বকে সুনিপুণ কারুকার্য দিয়ে প্রতিষ্ঠিত করে চলেছেন নিরন্তরভাবে। তাদেরই একজন এসপি নজরুল আজ আমাদের সাথে হট সিটে বসেছেন, এবং এসপি নজরুলকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো আবশ্যকতা রাখে না বলে আমি মনে করি। এর মধ্যে আপনারা অনেকে কিছু জাতীয় দৈনিকে অনেকগুলো প্রতিবেদনের মধ্য দিয়ে তার সম্বন্ধে অনেকখানি জেনেছেন, আর বাকিগুলো এসপি নজরুল তার মুখ থেকে আমি শুনে নিতে চাইব। প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাকে প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে।
ধন্যবাদ আজকের উপস্থাপক এবং যারা শ্রোতা আছেন তাদেরকেও আমার অন্তর থেকে আমি ভালোবাসা জানাচ্ছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যখন আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে কথা বলছেন, এবং এই দেশটাকে বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি নিরন্তর ভাবে যে যে জায়গাতে দেশটি পৌঁছে গেলে আমরা গর্বের চূড়ান্ত শিখরে পৌঁছতে পারি, এবং বিজয়ের মাস চলছে সেই সেইটার একটা ইন্টেনশন ছিল, সেখান থেকে আসলে আপনাকে আমাদের আমন্ত্রণ জানানো, যাতে করে যে যেমন কাজ করছেন এবং এই দেশটাকে, সমাজটাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তারা কোন তাগিদ থেকে এই কাজগুলো করে যাচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে, সেই ব্যাপারগুলো জানার আসলে লোভ আমি নিজেও ব্যক্তিগতভাবে সামলাতে পারিনি। তাই আপনার মতো করে আপনি যদি একটু উপস্থাপন করেন যে আপনার প্রফেশন, সেই সাথে ব্যক্তিগত তাগিদ বা কি ধরনের প্রণোদনা কাজ করে যে কারণে আপনার পক্ষে এ ধরনের কাজ করা সম্ভবপর হয়েছে। আমি দুইটি ইনসিডেন্টের ঘটনায় আপনার মুখ থেকে শুনবো এবং সেখানে আপনার ইনভলভমেন্টটা কিভাবে এবং সেটা রিজলভ করার জন্য কি ধরনের উদ্যোগ আপনি নিয়েছিলেন সেটা আপনার মতো করে আপনি যদি একটু উপস্থাপন করেন।
যে দুটি ঘটনা আমাদের এই সাম্প্রতিককালে বেশ আলোচিত হয়েছে সেই বিষয়গুলোর প্রথমটা মানে শেষটাই আমি আগে শুরু করব, সেটা হচ্ছে গত 10ই নভেম্বরের ঘটনা। একটা ফোন পেলাম জেলখানায় একজন বন্দি অসুস্থ, গুরুতর অসুস্থ, তাকে জামালপুরে রাখা যাবে না, নিতে হবে ময়মনসিংহে। তো আমরা যারা এই ইউনিফর্ম সার্ভিসে কাজ করি তারা দুটো বিষয়কে খুব প্রচন্ড গুরুত্ব দিই, যদি আমাদের হাজতে অথবা যেটা আমাদের কারাগার আছে সেখানে যদি কেউ অসুস্থ হয়, কেউ মারা যায়, তাহলে এই গুরু দায়িত্ব, কেন মারা গেল, কেন অসুস্থ হলো, এগুলোর জবাবদিহিতা আমাদের করতে হয়। এবং এটার বন্দির প্রতি মানবিক আচরণ করার আমাদের একটা অবশ্যই দায়বদ্ধতা আছে, পেশাগত এবং মানবিক দায়বদ্ধতা আছে। সেটা আমাকে ভাবিয়ে তোলে যে জেলখানায় কেন অসুস্থ হলো এবং এত গুরুতর অসুস্থ হলো যে তাকে জামালপুরে রাখা যাবে না, ময়মনসিংহে নিতে হবে। আমি রাতে খবরটা পেয়েছিলাম, সকালেই ছুটে যাই জেলখানায়, গিয়ে জাস্ট আমি সেই পেশেন্টকে দেখি যে কেন অসুস্থ হলো, বিষয়গুলো আমি জানতে চেষ্টা করি। তখন আরো কিছু দেখি যে কয়েদি আছে যারা সাজাপ্রাপ্ত, সেই সাজাপ্রাপ্ত বন্দীদেরকে ওই সাজার সেই পোশাকে দেখে আমি তাদেরকে জিজ্ঞেস করি। এবং জেলখানার কিছু মানবিক গল্প, মানবিক আবেদন, মানবিক ঘটনা বের হয়ে আসে যেটা সত্যি বাইরে থেকে বোঝা যায় না। একজন ব্যক্তি বাইরে যদি অপরাধ করে তাহলে সে বাইরে স্বীকার নাও করতে পারে, ইভেন সে কোর্টে স্বীকার না করতে পারে, পুলিশের কাছে স্বীকার না করতে পারে, তার পাড়া প্রতিবেশীর কাছে স্বীকার না করতে পারে, কিন্তু জেলখানায় বসে সবকিছু বলে দেয়, উজাড় করে বলে দেয় সে কে কি অপরাধ করেছে, কিভাবে তার সাজা হলো, কিভাবে অপরাধে জড়ালো, এই বিষয়গুলো সবকিছু ওখানে ফুটে ওঠে। তো এটা আমাদের জন্য একটা বড় সুযোগ যে বিষয়গুলো আমরা জানতে চাই, জানতে পারি। এবং এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র একজন পুলিশ হিসেবে না, একজন মানুষ হিসেবে আমার কিন্তু জানার আবশ্যকতা আছে। কারণ যদি আমি জানতে পারি যে একটা অপরাধী কেন অপরাধে জড়াচ্ছে, একজন কেন খারাপ পথে যাচ্ছে এবং তার এখন বর্তমান প্রতীকটা কি, তাহলে ডেফিনেটলি এই যে অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রতিরোধ এই দুটোর ক্ষেত্রে আমার কাজে লাগবে। তো সেই একটা ইচ্ছাশক্তি থেকে আমি তাদেরকে জিজ্ঞেস করি যে কে কি অপরাধ করেছে, কেন করলো, কিভাবে করলো। অনেকেই অনেক ঘটনা বলে, কেউ বলে যে অপরাধ করেছে এবং তার ঘটনাগুলো বলে, এবং কেউ বলে না, কেউ কেউ বলে যে না অপরাধ করিনি। তো মানুষ তার মুখের কথাগুলোকে নিজের মতো করে প্রেজেন্ট করতে পারে, কিন্তু একটা মানুষকে আসলে বোঝা যায় তার শরীরের ভাষা দেখলেই বোঝা যায় যে সে কতটুকু সত্য কথা বলছে এবং কতটুকু তার এই কথাটা বানোয়াট, তো মিথ্যা বা বানোয়াট। এই বিষয়গুলো যখন আমরা দেখি, খুব কাছ থেকে যখন দেখি, তখন দীর্ঘদিন দেখতে দেখতে আমাদেরও একটা এক্সপার্টিস ডেভেলপ করে। সেই রকম ক্ষেত্রে আমি সবার গল্পগুলো শুনি এবং শুনতে শুনতে মহিলা ওয়ার্ডে যখন গেলাম, তিনজন চারজন কয়েদি আমার সামনে দাঁড়িয়ে আছে সামনের কাতারে। জিজ্ঞেস করলাম, দুইজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং তারা বৃদ্ধ হয়ে গেছে, শ্রেষ্ঠ বৃদ্ধা, হয়তো তারা জেল থেকে বের হয়ে আসবে, মেবি সাধারণ ক্ষমার আওতায় আসতে পারে, মেবি লাশ হয়েও ফিরে আসতে পারে। তো ওই রকম প্রেক্ষিতে থার্ড যে ব্যক্তি ওখানে দাঁড়িয়েছিল সে আজকের এই ঘটনার মূল চরিত্র, তার নাম হচ্ছে রজনী। রজনীকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন এখানে, তো আমার কথা শুনে সে কেঁদে ফেলল, বলল যে আমি কোনো দোষ করিনি, আমি নিরপরাধ এবং আমি কোন বিনা দোষী আমি এখানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছি। তো আমি তার কাছে ঘটনাটা জানতে চাইলাম, সে বলল যে তার হাজবেন্ডের সাথে মৌলভী বাজারে, তখন তার হাজবেন্ড চাকরি করত, সেখানে থাকত, তাদের একটা ছোট্ট বাচ্চা হয়েছিল, সেটা 2004 সালের ঘটনা। তো সেই সময় ওই বাচ্চা সামলানোর জন্য তার একটা কাজের মেয়ে বা একটা তার সাহায্যকারী প্রয়োজন হয়। ওইখানে একজন লোকাল ব্যক্তির কাছ থেকে একটা মেয়ে সে নিয়ে আসে, মেয়েটার বয়স তখন ছিল 8-9 বছর। তো এই মেয়ে এসে কয়েকদিন থাকার পরে চলে যায় এবং যাবার পরে সে মেয়েটাকে তারা আর খুঁজে পায়নি, তারা জিডি করেছিল থানায়, তারা তার বাবাকে বলেছিল, ঘটনাটা জানিয়েছিল যে মেয়েটা চলে গেছে। কিন্তু থানা যদিও কনভিনসড হয়েছিল, বাবা কনভিনসড হয়নি। তার বাবার কথা ছিল যে তার মেয়েটাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে ইত্যাদি। তো এরকম প্রেক্ষিতে ঘটনাটা কয়েক মাস, 2-3 মাস গড়ানোর পরে তার হাজবেন্ড, নাম হচ্ছে শাহিন, সেই শাহিনের বদলি হয়ে যায়, বদলি হয়ে তারা ব্রাহ্মণবাড়িয়ে চলে যায়। ঠিক ব্রাহ্মণবাড়িয়ে যাবার মাসখানেক পরে ওই ব্যক্তি যে লাকির ফাদার মানে যে কাজের মেয়ে ছিল তার নাম লাকি, এই লাকির ফাদার মৌলভী বাজার কোর্টে গিয়ে মামলা করে যে তার মেয়েকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। তো কোর্ট এই বিষয়টি আবেদনটা পাবার পরে ওইখানে শ্রীমঙ্গলের যে এসি ল্যান্ড ছিলেন মিস্টার ফারুক আহমেদ, তাকে এটা তদন্তের দায়িত্ব দেয়। ফারুক আহমেদ তদন্তের দায়িত্ব প্রাপ্তির পরে সেই মে থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত তদন্ত করে উনি এটা একটা চার্জশিট বা একটা রিপোর্ট দাখিল করেন কোর্টে যে মেয়েটিকে খুন করা হয়েছে। সেই 2004 থেকে শুরু করে 2007 এই সময়ের মধ্যে বিচার কার্য চলেছে, শাহিন এবং স্বজনী কিছুই জানেনি, তারা বিভিন্ন জায়গায় থেকেছে, তাদের অনুপস্থিতিতে এটা বিচার হয়ে গেছে এবং বিচারে তাদের যাবজ্জীবন কারাদণ্ড মিন্স 30 বছরের সাজা হয়ে গেছে। 2008 সালে এই ওয়ারেন্ট এসছে জামালপুর থানায় এবং এরা ধরার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু এরা জামালপুরে ছিল না পুলিশ তাদেরকে ধরতে পারেনি। 2013 এসে গত জুলাই মাসে 30 তারিখে পুলিশ এই দম্পতিকে অ্যারেস্ট করে জামালপুর থেকে। তো যখন অ্যারেস্ট করল তাদেরকে তো নিয়ে গেল তাদের একটি মাত্র মেয়ে, সেই মেয়েটার বয়স এখন 10 বছর হয়েছে, সে একা হয়ে গেল এবং সে তার আশ্রয় মিলল তার খালার বাসায়। তো এখন স্বজনী থাকে নারীদের সেলে কারাগারের মধ্যে, শাহিন থাকে পুরুষ কারাগারে পুরুষ সেলে। তো দুজনের জীবন বিচ্ছিন্ন এবং বিপন্ন বটে,
আর বাচ্চা মেয়েটি আছে
খালার বাসায়। তো তিনটা লাইফ বিচ্ছিন্ন এবং বিপন্ন, কারণ এই দম্পতির বয়স এখন প্রায় 35-36 বছর হবে, 30 বছর পরে যদি ওরা বের হয়ে আসে তাহলে 65 বছর, সেটা থেকে হয়তো 2-4 বছর কখনো কখনো মাইনাস হয়, নাও যদি হয় তাহলে 65 বছর বয়সে বাঁচবে কি মরবে এটার আমরা কেউ বলতে পারি না।
সব মিলিয়ে তিনটা জীবন একদম ধ্বংসের কিনারায়।
হ্যাঁ, আর এই বাচ্চাটা স্বাভাবিক জীবন নাই তার, সে স্কুলে যেত, সে খেলা করত, বাবা মায়ের আদর ছিল, সব কিছু থেকে সে বঞ্চিত হয়ে যায়। এবং যখন বাবা মা থাকে না, বাবা মা জেলখানায়, একটা শিশুর মনে যে প্রতিক্রিয়া হয় সে বিষয়টা আমি ফিল করি, আমি খুব হৃদয় দিয়ে অনুভব করি যে আমারও একটা শিশু সন্তান আছে, আমি যদি না থাকি তাহলে তার মনের উপর কি প্রতিক্রিয়া হতে পারে। আর একটা মানুষ বিনা দোষে বা কেন, যদি সে বিনা দোষে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়ে থাকে তাহলে কেন থাকবে, আমাদের কি কিছু করার নেই? অবশ্যই আমরা যদি একটু খতিয়ে দেখি, একটু যদি আমি একটু এফোর্ট দিয়ে থাকি, আমি যদি একটু অনুসন্ধান চালাই তাহলে হয়তোবা সত্য বের হয়ে আসতে পারে, হয়তোবা এই তিনটা জীবন বেঁচে যেতে পারে, তিনটা বিপন্ন জীবনকে আমি বাঁচাতে পারি, বিচ্ছিন্ন অবস্থা থেকে তাদেরকে আমি এক জায়গায় নিয়ে আসতে পারি, আবার তারা হাসি তামাশা আনন্দ উৎসবে মেতে উঠতে পারে। এই বিষয়গুলো আমাকে তাৎক্ষণিকভাবে খুব তাড়িত করে। আর ওই স্বজনীর কথায় এমন কিছু অভিব্যক্তি ছিল যেটা আমাকে খুবই আলোড়িত করে যে নিশ্চয়ই এর কথার মধ্যে কিছু সত্যতা আছে। আমি জাস্ট বের হয়েই মৌলভীবাজারের এসপিকে ফোন করি, আমি তাকে বলি যে এই এই মামলার রেফারেন্স আছে, এই মামলার রেফারেন্স দিয়ে তুমি ওখানে দেখো যে এই ঘটনার ভিকটিম লাকি এখন কোথায় আছে,
যেটাকে দেখানো হয়েছে লাকি মৃত,
রাইট? তো এখন যেহেতু এ ক্লেম করছে লাকি জীবিত আছে, প্রায় 2 সপ্তাহ পরে আমাকে মৌলভীবাজার এসপি আবার ফোন করলো, বললো যে আমরা জেনেছি যে সে বাহুবল, সেটা হচ্ছে এখন হবিগঞ্জ থানার আন্ডারে, ওইখানে তার লাকি এবং তার ফাদার অবস্থান করছে। তো সে একটা জাস্ট আমাকে ক্লু দেয় যে এখানে এই অবস্থায় আছেন। আমি আবার সেই বাহুবল থানার ওসির সাথে যোগাযোগ করি, তাকে আমি বলি যে আপনি দেখেন এই ঠিকানায়, মানে থানা থেকে 5 কিলোমিটার দূরে, এটার গ্রামের সেই নামটাও ঠিক জানা ছিল না, যে লাকি নামের কোনো মেয়ে আছে কিনা যে শ্রীমঙ্গল থেকে গেছে। ওসি আমাকে 24 ঘন্টার মধ্যেই জানায় যে হ্যাঁ, লাকি নামের সেই মেয়েটি আছে। আমি তখন আইনগত প্রক্রিয়াগুলো ঠিক ঘেঁটে দেখি যে কিভাবে ওই মেয়েটিকে আমি উদ্ধার করে নিয়ে আসব এবং কিভাবে এই দম্পতিটাকে আমি জেল থেকে বের করে আসবো, এবং তিনটি প্রাণ, বিপন্ন এবং বিচ্ছিন্ন প্রাণ, আমি আবার একত্রিত করে ফেলব। এই জিনিসটা আমাকে খুব তাড়িত করে। আমি আমার এক বন্ধু ব্যারিস্টারের সাথে কথা বলি, তারপর ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলি এবং বলে তাদের সাজেশন অনুযায়ী আমি একটা মামলা রুজু করি আমার থানায় এবং মামলাটা অ্যাকচুয়ালি তারই এক রিলেটিভ মামলাটা রুজু করে, আমি মামলাটা নিই এবং নেওয়ার পরে আমি আমার জামালপুর থেকে পুলিশ পাঠাই। সে বাহুবলে গিয়ে ওই লাকি এবং তার ফাদারকে নিয়ে আসে। লাকি নিজেও স্বীকার করে যে হ্যাঁ ঘটনাটা আসলে ঠিক আমি একটা বিভ্রান্তির সিরিজ বলবো কিনা আমি জানি না, লাকি যেটা ক্লেম করেছে এবং তার ফাদারকেও আমি সেপারেটলি জিজ্ঞেস করেছিলাম, যদি তাদের স্টেটমেন্ট সঠিক হয়ে থাকে তাহলে ওইখানেও আরো একটা বড় মানবিক বিভ্রান্তি আমাদের জন্য অপেক্ষা করছে যদি সত্য হয়ে থাকে।
আচ্ছা,
সেটা হচ্ছে কি, লাকি বলছে যে তার বয়স ছিল প্রায় 9-10 বছর এবং সে সবসময় তার মাকে স্মরণ করত, সবসময় মায়ের কথা মনে পড়তো আর মায়ের কথা মনে পড়লে তার প্রাণ কাঁদত, সে মায়ের কাছে ছুটে যেতে চাইত। তো এখানে তার এই ছোট্ট একটা শিশুকে নিয়ে তার অবস্থান ছিল, 6-7 মাস বয়সের একটা শিশুকে নিয়ে তার মোটেও ভালো লাগতো না। সে একদিন সুযোগ বুঝে পালিয়ে যায় এবং পালিয়ে যাবার পরে সে তার বাড়ির ঠিকানা খুঁজে পায় না, সে হারিয়ে যায়। হারানোর পরে যখন সে বড় হয়, বড় হওয়ার পরে আরেকজনকে সে বিয়ে করে, একজনের সাথে বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পরে তখন এই ছেলে তাকে নিয়ে যায় এবং তার বাবার সাথে ইন্ট্রোডিউসড হয় ওই এই প্রায় 6-7 বছর পরে। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই এটা একটা ভুলের সিরিজে ভরা একটা উপাখ্যান। তো তখন আমি আবার তার ফাদারকে জিজ্ঞেস করলাম যে
ইনফরমেশন গুলো পেয়েছেন তো লাকির ভাষ্য মতে,
লাকির ভাষ্য অনুযায়ী।
আচ্ছা,
তারপরে আমি তার ফাদারকে আলাদাভাবে আবার এসে ডেকে জিজ্ঞেস করলাম যে কিভাবে লাকির সাথে তোমার যোগাযোগ হলো। তো বলল যে 2007 সালে যখন রায় হয়ে গেল আমি রায়টা জানতাম না, আমি কোর্টে সাক্ষী দিয়েছিলাম কিন্তু রায়ের ঘটনা আমি জানতাম না, আমি ঘটনাটা জানতে পারলাম আরো 2-3 বছর পরে। 2-3 বছর পরে আমার মেয়ে ফিরে এলো এবং মেয়ে ফিরে এসে বলল যে আমি মানে যখন মেয়ে ফিরে এলো তখন তো সে স্যাঙ্গুইন হলো যে মেয়ে জীবিত আছে, কিন্তু তার পক্ষে আর ওই স্টেটমেন্ট ফেরানো বা রায় ফেরানোর কোনো সুযোগ ছিল না এবং সে চেষ্টাও করেনি,
উদ্যোগটা নেয়নি।
তো যে বিষয়টা হলো যে এইরকম একটা সার্কামস্ট্যান্সে আপনার রায়টা হলো, আমাদের অবশ্যই আমরা বলবো যে আপনি যেটা বলছিলেন ইনস্টিটিউশনাল আমাদের প্রবলেম এবং আমাদের পার্সোনাল এক্সিলেন্স, এখানে ইনস্টিটিউশনাল একটা ড্রব্যাক্স অবশ্যই আছে। আমাদের যে বিচার ব্যবস্থা সেটার ক্ষেত্রে একটা বড় গহ্বর আছে, বড় যেটা লুফুলস বলে, অনেকে বলে ফাঁক ফুকর বলে যেটা, সেখানে আমাদের এই প্রমাণ এবং অপ্রমাণের ক্ষেত্রে আমরা খুবই প্রবলেমে পড়ি। যেটা হচ্ছে যে আমাদের যে বিচার ব্যবস্থা সেটা পৃথিবীর উন্নত কোনো দেশে এই বিচার ব্যবস্থা নেই। যেমন হচ্ছে আমরা জাতিসংঘের আন্ডারে কাজ করেছি, সেখানে প্রত্যেকের দায়বদ্ধতা আছে, একজন বাদী যখন কারোর বিরুদ্ধে অভিযোগ দেয় তখন সেই অভিযোগ প্রদানের দায় দায়িত্ব কিন্তু তার, সেটাকে আর চেঞ্জ করতে পারবে না। সাক্ষী যে বক্তব্যটা দেয় সেটাকে সে চেঞ্জ করতে পারবে না, তদন্তকারী যে তদন্তটা করে সেটাকে সে চেঞ্জ করতে পারবে না। আমাদের যারা এক্সপার্ট থাকেন তারা তাৎক্ষণিকভাবে এক্সপার্ট ওপিনিয়নটা দেন, ফলে তাকে কেউ ম্যানিপুলেট করবে সেই সুযোগটা থাকে না। যারা প্রসিকিউশনে থাকেন তারা কিন্তু যখন ডকেটটা বুঝে নেন, মানে তদন্ত রিপোর্টটা বুঝে নেন, বুঝে নিয়ে তারা দায়িত্বশীল হন যে এই তদন্তটাই সঠিক হয়েছে, যদি সঠিক না হয় তাহলে আবার ওই তদন্তকারী অফিসারের কাছে ফিরিয়ে দেন যে তোমার এই জায়গায় তদন্ত সঠিক হয়নি, এই জায়গায় ইম্প্রুভ করতে হবে এবং এই ইম্প্রুভ করে তুমি দাও, তাহলে যখন তিনি স্যাটিসফাইড হন যে হ্যাঁ তদন্ত সঠিক হয়েছে তখন ওইটা গ্রহণ করেন। এবং ফাইনালি যেটা আমার 2.5 বছরের জাতিসংঘে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলি, যিনি বিচারকের চেয়ারে আছেন তিনিও কিন্তু বিষয়টা রিভিউ করেন, যদি উনি ফিল করেন যে কোনো সাক্ষ্য প্রমাণের এখানে ঘাটতি আছে তাহলে তিনি আবার ওই সাক্ষ্য প্রমাণ হাজির করার জন্য নির্দেশ দেন সেখানে। আমাদের দেশে হলো এরকম যে বাদী যিনি এখানে অভিযোগ করছেন, হ্যাঁ অভিযোগ করছেন, তিনি তার বক্তব্য পরবর্তীকালে অস্বীকার করতে পারেন, তিনি বলতে পারেন যে না আমি এই বক্তব্য আমি এই অভিযোগ দিইনি, এটা মনগড়া ভাবে কেউ দিয়েছে। যিনি সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন তিনি পরবর্তীকালে অস্বীকার করতে পারেন যে না আমি এই সাক্ষী দিইনি, আমার সাক্ষী এটা ছিল, তদন্ত করে অফিসার তার তদন্ত চেঞ্জ করে ফেলতে পারেন। যিনি এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছেন তার এই এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে এত বেশি সময় মাঝখানে কিল হয় যে আমাদের মানে যে কোনো দিকে ডাইভার্ট করার সুযোগ থাকে। আমাদের যে সমস্ত মামলার ডকেট বা আমাদের যে তদন্তর যে রিপোর্টগুলো, এই রিপোর্টগুলো যখন আমাদের পাবলিক প্রসিকিউটর বা আমাদের প্রসিকিউশনের সাথে যারা জড়িত আছেন তারা যখন বুঝে নেন, তখন খুব কম ক্ষেত্রেই বলেন যে তদন্ত সঠিক হয়নি, এই এই এভিডেন্স আরো আমাদের কালেক্ট করতে হবে, এগুলো কিন্তু খুব কম ক্ষেত্রেই আমরা শুনি। যখন এই বিষয়টা আপনার ফাইনালি আপনার প্রমাণিত বা অপ্রমাণিত হয়, তখন একটা কমেন্ট জুড়ে দেওয়া হয় যে এটা তদন্তের লুফলস বা ফাঁক ফোকরের কারণে সাজা হলো না। তো আমাদের ফাইনালি যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই এভিডেন্সকে, আমাদের তদন্তের এই যে ফাঁক ফোকর, এটা এত বেশি বিস্তৃত যে এখানে আপনার এইরকম তদন্ত বা ফৌজদারি বিচার ব্যবস্থায় আপনার ন্যায় বিচার ইনস্টিটিউট করা খুবই ডিফিকাল্ট। সো ইনস্টিটিউশনাল সেফটা যতক্ষণ পর্যন্ত আমরা একটা যৌক্তিক পরিসরে একটা দায়বদ্ধ, প্রত্যেকের দায়বদ্ধতা আছে, যিনি বাদী তার দায়বদ্ধতা আছে, সাক্ষীর দায়বদ্ধতা আছে, আমাদের তদন্তকারীর দায়বদ্ধতা থাকবে, প্রসিকিউশনে যিনি আছেন তার দায়বদ্ধতা থাকতে হবে, আপনার যিনি এক্সপার্ট অপিনিয়ন দিচ্ছেন তার দায়বদ্ধতা থাকতে হবে, প্রত্যেকের দায়বদ্ধতা যখন থাকবে এবং এটা একটা সিস্টেমে দাঁড়াবে, যখন সেইখানে জাস্ট বিচারিক মননের উপর সেল প্রিজুম বা মে প্রিজুম এই বিষয়টা আসবে না, তখন কিন্তু একটা স্বচ্ছ প্রক্রিয়ার আলোকে আসবে এবং ন্যায় বিচার থেকে মানুষ যেভাবে বঞ্চিত হয় সেই বঞ্চনাটা অনেক কমে আসবে বলে আমি আমি বিশ্বাস করি।
অনেক দারুণভাবে উপস্থাপন করলেন, আমাদের সাথে কথা বলছেন আজকে এসপি নজরুল, এবং তার কথার মধ্য থেকে আমার মনে হয় প্রচুর টেক্সট আসছে মেঘলা এগুলো বিষয় নিয়ে, কারণ এই বিষয়গুলো নিয়ে অনেকে হয়তো বোঝার বা এই বিষয়গুলো পরিষ্কার ধারণা নিয়ে অনেক রকমের প্রবলেম ছিল সেগুলো হয়তো রিজলভ হবে। যেমন আমরা প্রায়শই বলি যে হয়রানিমূলক মামলা, মিথ্যে মামলা, এই যে প্রসঙ্গগুলো আসে কি কারণে এ ধরনের প্রসঙ্গ আসতে পারে সেটা সম্বন্ধে কিন্তু একটা সম্যক ধারণা তৈরি হলো আপনার এই বর্ণনার মধ্য দিয়ে। আরেকটি ব্যাপার যে কোন কোন ঘটনাগুলো এই মামলাকে বা এই ধরনের কাজগুলোকে বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে, তার পেছনে যেসব কারণগুলো আপনি বললেন যে 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 ধরনের দাপ্তরিক কাজে থেকে যে ধরনের তথ্য প্রদান করছে বা যে ধরনের অ্যাক্টিভিটিস তাদের দ্বারা দ্বারা উপস্থাপিত হচ্ছে, সেইখানে অ্যাকাউন্টেবিলিটিটা আরো বেশি ফ্লারিশ করবার সুযোগ আছে, এবং সময়ের দীর্ঘসূত্রতার কারণে অ্যাকাউন্টেবিলিটির অভাবে এবং বিভিন্ন বিভিন্ন দাপ্তরিক কাজের মধ্যে কিছুটা হলেও সমন্বয়হীনতা, এসব কারণে হয়তো এ ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয়। আমরা একটি ফোন কলে যাব, ফোন কলে যাওয়ার পর এসপি নজরুল আপনার কাছে আমরা আবার ফিরে আসব। এবং আপনারা শুনছেন আমাদের সাথে, আমরা আজকে এই প্রাণাব ভালোবাসার বাংলাদেশে যাকে আমরা নিয়ে এসেছি এবং যাকে নিয়ে আমরা আমাদের জীবনের এই কথাগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে আসছি, যিনি হট সিট অলঙ্কৃত করেছেন আজকের তারিখে, তিনি হচ্ছেন এসপি নজরুল। এবং বিজয়ের মাসে আমরা আসলে আমাদের উদ্দেশ্য এটি ছিল যে তিনি রাইটলি কোট করেছেন যে পার্সোনাল এক্সেলেন্স এবং ইনস্টিটিউশন এটা কি সাংঘর্ষিক নাকি প্রত্যেকে একে অন্যের পরিপূরক? অবশ্যই, অতি অবশ্যই একে অন্যের পরিপূরক, এবং আমাদের এ ধরনের পার্সোনাল এক্সেলেন্স এবং সেই সাথে দাপ্তরিক কাজের মধ্য দিয়ে সত্যিকারের ইনস্টিটিউশন হিসেবে আমাদের এই দপ্তরগুলো গড়ে উঠবে, তখনই মনে হয় আমরা সত্যিকার অর্থে বলতে পারব এটাই হচ্ছে আমাদের দেশ প্রাণাব ভালোবাসার বাংলাদেশ, যেখান থেকে যে আহ্বানটা আমরা প্রায়শই মানুষের কাছে দিয়ে থাকি। আমরা একটা ফোন কল নিব, তার মধ্যে কিছু টেক্সট মেঘলা আমরা নিয়ে নিই।
জি গুরু, অনেক বন্ধু আমাদেরকে টেক্সট করেছেন, যেমন আছেন মোহাম্মদ শামীম রিয়াদ, উনি লিখেছেন যে এই মানুষগুলোই আমাদের দেশের সম্পদ এবং আমাদের গর্ব, এসপি নজরুলকে উল্লেখ করে লিখেছেন। এবং আরেকজন আছেন আশরাফুল ইসলাম, উনি ফেসবুকে কমেন্ট করেছেন যে আমাদেরকে কমেন্ট করেছেন যে ওনার প্রোগ্রামটা শুনতে ভালো লাগছে। হাবিবুর রহমানও যুক্ত আছেন, উনিও সেম কথাটি লিখেছেন। এবং মোহাম্মদ জহির লিখেছেন, আমি কানাডা থেকে শুনছি, অন ইয়ারের মাধ্যমে প্লিজ আমাকে আমার কমেন্টটা পড়বেন। কানাডা থেকে মোহাম্মদ জহির অ্যান্ড লিখেছেন আমাদেরকে জিকো রাহি, যে যখন ভালো লাগার ভালোবাসার মানুষগুলো একসাথে এমন ভাবে আমাদের মাঝে চলে আসে, তখন ঠিক তখনই মনে হয় এই তো তোমার দেশ, আমার দেশ, ভালোবাসার বাংলাদেশ।
একজনকে আমরা ফোনে নিচ্ছি এখন। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন, কোত্থেকে বলছেন?
আমি মোহাম্মদ আলিয়া বেগম বলছি।
জি, আমি শুনি আপনার জীবনের এই কথা, যার সাথে আমাদের সাথে বসে আছেন আজকে উপস্থিত এসপি নজরুল, আমরা তার কাছ থেকেও এটার উপরে তার বক্তব্য শুনব। প্লিজ আপনি ঘটনাটি যদি আপনার মতো করে একটু উপস্থাপন করেন।
আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ আলিয়া বেগম, আমি আমার দেশের বাড়ি ঢাকা মুন্সিগঞ্জ ইসলামপুরে, আমার একটি বাড়ি আছে, সেখানে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। ওখানে এক পর্যায়ে আমার প্রশাসনের প্রতি আমার বিশ্বাস চলে গিয়েছিল। আমার বাড়িটা দিন দুপুরে ভূমিদস্যুরা দখল করে নিয়েছিল, বাড়ির জিনিসপত্র লুটপাট করে, থানা সংলগ্ন বাসা আমার। আমি বারবার পুলিশের কাছে যাই, ওইখানে যে আমি কোনো ন্যায় বিচার পাই না। এরপরে একজনের মুখে শুনতে পেলাম, জামালপুরে একজন এসপি আছেন, উনি অনেক ভালো সৎ। এরপরে আমি ওনার কাছে গেলাম, ওনার কাছে যে আমি আমার ঘটনা সম্পূর্ণ বললাম, উনি আমার বিষয় সহজে বুঝতে পারছেন এবং উনি আমার কাজ করতে যে আমার পক্ষে। অনেক মানুষের কাছে সমালোচিত হয়েছে, কেউ বলছে টাকা খেয়েছে আমার থেকে, কিন্তু একটি টাকা উনি খায়নি। উনার নাম নজরুল স্যারের নাম মুখে আসলে ওনাকে ফেলত দেওয়া প্রয়োজন মনে করি।
আলিয়া বেগম, আপনার কথা কিন্তু এসপি নজরুল শুনছেন, উনি আমাদের সাথে স্টুডিওতে আছেন, আপনার বাকি কথাগুলো শুনবো, কিন্তু ছোট্ট একটা প্রশ্নের ফাঁকে আপনাকে একটু করে রাখি। আপনি যে টোনে কথা বলছিলেন বিগিনিং থেকে, শুরু থেকে, এটি কিন্তু অনেক মানুষই হয়তো এভাবে বলে বা বলতে শুনি আমরা সাধারণত, যে আমরা কিভাবে ভরসা পাবো। অনেক সময় তো আমরা পুলিশের কাছে গিয়ে হয়রানির শিকার হই, সেভাবে তো ভালো কাজ পাই না। সেই জায়গাতে আপনার মধ্যে ওই ধরনের বিশ্বাস ছিল যে আদৌ আপনি সঠিক জাজমেন্টটা পাবেন কিনা। ফাইনালি এই মানুষটির কাছে আপনি গেছেন, তারপর থেকে বলেন প্লিজ।
ওনার কাছে গেছি, ওনার কাছে যে সম্পূর্ণ ঘটনা বলছি, তারপরে উনি আমাকে ন্যায় বিচার কিভাবে বলবো, আসলে আমি আসলে নিজের মানে কিভাবে বলবো, কিভাবে সাজিয়ে গুছিয়ে বলবো,
গুছিয়ে বলতে হবে না, র ইনফরমেশনটা দেন, যা ঘটনা সেগুলো বলুন।
এটা বলার জন্য অবশ্য আমার মানে সুস্থির স্থান পর্যন্ত ছিল, ঠিক আছে। এখন আমি রাস্তায়, ঠিক আছে, যে অবস্থা রাস্তায় ড্রাইভার গাড়ি মানে অপরাধে যাচ্ছে না, ঠিক আছে, বাই রোড, এখানে তো ভয়াবহ অবস্থা, তাই না?
অসুবিধা নাই, বলুন আপনি, আমরা শুনছি, প্লিজ বলুন। জি বলুন, গাড়ি তো আপনি ড্রাইভ করছেন না, তাই তো? গাড়ি তো ড্রাইভ করছেন না আপনি?
হ্যাঁ, গাড়িতে।
আচ্ছা আচ্ছা, গাড়ি তো আর ড্রাইভ করছেন না, বলুন, সমস্যা নাই, আপনার মতো করে বলুন, অসুবিধা নাই, কিন্তু কথাগুলো শোনা প্রয়োজন আমাদের, প্লিজ বলুন।
আপনাদের কাছে লাখ লাখ শুকরিয়া, ধন্যবাদ। আমি ওনার সম্বন্ধে কৃতজ্ঞতা স্বীকার করতেছি, ঠিক আছে, একটুকু সুযোগ পেয়েছি তার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য, ঠিক আছে, স্বীকার করার মতো সময় পেয়েছি। কিভাবে কথাগুলো বলবো অবশ্য আমি বুঝতে পারতেছি না, কিন্তু যতটুকু বলতেছি মনের আবেগ থেকে বলতেছি, ওনাকে আমি শ্রদ্ধা করি, ঠিক আছে। আর উনি একজন সৎ ব্যক্তি, এবং ওনার মতো সৎ ব্যক্তি নিষ্ঠাবান যদি যে কোনো দৃষ্টিকে থাকেন, তাহলে আমি মনে করি অবশ্যই অবশ্যই মানুষের ন্যায় বিচার পাবেন।
আলিয়া বেগম, কি হয়েছিল ঘটনাটা? আপনি বলছিলেন যে আপনার বাড়ি ভূমিদস্যুদের মাধ্যমে দখল হয়ে গেছিল, তারপর উনি কি উদ্যোগ নিয়ে এটাকে আবার আপনার কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করলেন, সেই ব্যাপারে একটু বলুন।
সরি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এসপি সাহেবের কাছে যাই, এসপি সাহেবের কাছে যে আমি আমার ঘটনা সম্পূর্ণ বলি। বলার পর উনি থানায় ফোন করলেন আমার মামলা নেবার জন্য, ঠিক আছে, মামলা নেবার জন্য ফোন করলেন। এরপরে আমি থানায় গেলাম, থানায় যে আমার মামলা ডায়েরি হলো। এরপর উনি নিজে এই মামলা পর্যবেক্ষণ করেন, পরিচালনা করেন। বারবার আমি আসলে নির্যাতিত হই ভূমিদস্যুদের হাতে, আমার বাড়িটা দখল করে নিয়ে যায় দিন দুপুরে বেলা 4টা বাজে। আমি আমার মেয়ের বিয়ে দিতে গিয়ে ঢাকা আসি, এখানে আমার বোন আমার বাড়িতে যোগ দেয় বিয়েতে। এরপর উনি এই ভূমিদস্যুরা আমার বাড়ি দখল করে নিয়ে যায়। ওই ওই বাড়িতে আসামিরা ছিল, আসামি ধরতে গিয়ে এরপর আমি বাড়িতে ঢুকে পড়ি, আসামিরা ধরে নিয়ে আসামিদেরকে ধরে নিয়ে যায়। এরপর আমি বাড়িতে ঢুকে পড়ি, এরপর বারবার আমার উপর হামলা চলে, আমাকে মারপিট করে আমার স্বর্ণ অলঙ্কার লুটপাট করে নিয়ে যায় ওখান থেকে। এরপর এসপি স্যারের কাছে আমি ফোন করি ওই অবস্থায়, চিৎকার কোটা থেকে আশেপাশের মানুষ চলে আসে, শত শত মানুষ নিয়ে আমার উপর হামলা করে বারবার, একবার না একে একে তিনবার। এরপর আমাকে পুলিশ প্রোডাকশনে রাখে ওইখানে। হ্যালো,
জি জি শুনতে পাচ্ছি, প্লিজ বলুন।
এরপর আমাকে পুলিশ প্রোডাকশনে রাখে প্রায় 11 দিন না 14 দিন, সঠিক আমার মনে নেই। এরপর থেকে আমার উপর নানান ধরনের নির্যাতন চলতে থাকে, আমি হুমকি হুমকির পর হুমকি। একমাত্র এসপি স্যার ন্যায় বিচার চিরবিধায় আমি দুনিয়াতে বেঁচে আছি, আমি এসপি স্যারকে সেলুট জানাচ্ছি অন্তর্পক্ষে। এতদিন পর আপনাদের মাঝে ওনার কৃতজ্ঞতা স্বীকার করতে পেরে আমি আমার জীবনকে ধন্য মনে করছি। একমাত্র ওনার জন্য, উপরে আল্লাহ পরে ওনার জন্য আমি দুনিয়াতে বেঁচে আছি। একদর্শ মানুষ নিয়ে আমার উপর হামলা করেছিল, এই এসপি স্যার তারপরে থানায় ফোন করে আমাকে রক্ষা করে আমাকে জানে মেরে ফেলতো ভূমিদস্যুরা। এটার পেছনে এমপি আছেন, এটার পেছনে মেয়র আছেন, এরা একটা ভূমিদস্যু চক্র।
আলিয়া বেগম, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, এবং আপনার আবেগ এবং আপনার আপনার যে কথা বলার,
আমার মনে অনেক কথা ছিল, যেহেতু আমাকে 5 মিনিট সময় দিয়েছে, এই সময়ের ভিতরে আমি সব কথা বলতে পারতেছি না।
বাট যতটুকু বলেছেন এবং বলার জন্য যে আপনার যে ফামলিং হচ্ছে তাতেই বুঝে যাচ্ছে আমি যে কি পরিমাণ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা।
আমি অন্তর্পক্ষে যদি এসপি স্যারের কাছে একা থাকে, আমি এসপি স্যারের সাথে সাক্ষাৎ করতে যে আমি তাকে ধন্যবাদ জানাতে পারি না, ঠিক আছে? আমি অন্তর্পক্ষে আপনাদের মাধ্যমে একটু ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি।
স্যার আপনি কিছু বলুন, প্রচন্ড কৃতজ্ঞতায় প্রচন্ড ভাবে উনি আবেগ প্রবণ হয়ে পড়েছেন, প্লিজ কিছু বলুন।
ঘটনাটা আসলে খুব হৃদয় বিদারক ছিল। আমি এবছর চলতি বছরের 13ই মার্চ জামালপুরে জয়েন করেছি, তার এক মাস দুই দিন আগের ঘটনা, মানে ফেব্রুয়ারির।
স্যার এই ফাঁকে একটু আলিয়া বেগমের কাছ থেকে বিদায় নিয়ে আসি। আলিয়া বেগম, আপনি, আমি জানি যে আপনি গাড়িতে এখন আছেন, নিরাপদে আপনি আপনার গন্তব্যে পৌঁছান, আপনার জন্য অনেক দোয়া করি, প্রার্থনা করি, আর আপনার এই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
আমার আজকে বলার জন্য অনেক আবেগ ছিল, কিন্তু যে অবস্থাতে আসছি আমি এই অবস্থাতে বলতে পারতেছি না, সবকিছু মানে ভুলে যাচ্ছি।
অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে। আমরা চলে যাচ্ছি এসপি নজরুল জি।
তো সেই ঘটনাটা হলো যে আমি জয়েন করার প্রায় 33 দিন আগের ঘটনা বা 32 দিন আগের ঘটনা। সেই দিন এই ভদ্রমহিলা এসেছিলেন ঢাকায় তার দুই মেয়ের বিয়ে দেওয়ার জন্য, তার স্বামী থাকেন সৌদি আরবে। 2006 সালে বহু কষ্টার্জিত এই পয়সা দিয়ে 2006 সালে তারা ওইখানে জমি কিনে বাড়ি করেছিলেন, এবং এই 6-7 বছর ধরে তারা ওখানে বসবাস করছেন। তো মেয়ের বিয়ে দিতে ঢাকায় এসছেন, এই ফাঁকে তার বাড়িটা দখল করে ফেলেছে। তো এরপরে উনি খবরটা পাওয়ার পরে বিয়ের আনন্দ মুহূর্তেই ওনার মিলিয়ে যায়, উনি ওখানে ব্যাক করে যান, এবং যাওয়ার পরে থানায় মামলা করতে গেলে যেটুকু জেনেছি আর কি, থানায় মামলা নেয়নি, উনি কোর্টে মামলা দায়ের করেছেন, সেটা থানায় এজাহারের জন্য গেছে, থানা ওটা এজাহার হিসেবে নিতে পারেনি। যে নামগুলো আপনাদের কাছে উচ্চারিত হলো, মানে প্রভাবশালী সমস্ত মহল এটার পেছনে ছিল, এবং একটা সার্টেন লেভেলে স্বাভাবিকভাবে উনি অনেকটা হতাশ হয়ে রাস্তা রাস্তায় ঘুরছিলেন তার পরিবার পরিজন নিয়ে। তো 13 তারিখে আমি জয়েন করার কয়েকদিন পরে উনি আমার কাছে গেলেন এবং গিয়ে বললেন যে আমার বাড়িটা দখল করে ফেলেছে, এইভাবে আমাকে বাস্তুচ্যুত করেছে। তো একটা মানুষের বাড়ি হচ্ছে তার কাছে বেহেস্তের মতো, পৃথিবীর বেহেস্তের মতোই। একটা মানুষ যদি তার ঠিকানা হারিয়ে ফেলে, আজকে সারা জীবনের অর্জিত পয়সা দিয়ে একটা বাড়ি বানালো, সে বাড়িটা আরেকজন নিয়ে চলে গেল, এটা তো একটা মানে সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না, এবং এটা আপনার একজন আইন প্রয়োগকারী হিসেবে আমি এটা মানতে পারি না। স্বাভাবিকভাবে আমি ওসিকে নির্দেশ দিলাম যে মামলা রেকর্ড করেন। ওসি আমাকে বলল যে স্যার এই এরা এরা এর জড়িত। আমি বললাম যেই থাক না কেন, মামলা হবে এবং আসামি অ্যারেস্ট হবে। তো মামলা রেকর্ড করলো আমার কথাই, তারপরের অ্যাকশনগুলো তার খুব স্লো ছিল। আমি সেক্ষেত্রে যখন দেখলাম যে কয়েকদিন গত হয়ে গেল, আমি বললাম যে যে আছে ওখানে দখলে, যারা এই ঘটনার সাথে জড়িত, ইউ অ্যারেস্ট দেম। যদি আমি তাকে চিঠি লিখলাম, চিঠি লিখা মিনস হচ্ছে তার এক্সপ্লেনেশন কল করলাম যে সে কেন এখন অ্যারেস্ট করে নাই। তো আমার এক্সপ্লেনেশন কলের জবাব যেটা হলো সেটা হচ্ছে যে 24 আওয়ার্সের মধ্যেই সে আসামি অ্যারেস্ট করলো, এবং আসামি অ্যারেস্ট করলে ভদ্রমহিলা যেহেতু উনি জাস্ট রাস্তায় রাস্তায় ঘুরছিলেন, উনি গিয়ে তার বাড়িতে ঢোকেন, এবং বাড়িতে ঢোকার পরে ইনার তো যেটা হচ্ছে যিনি একজন অসহায় মানুষের মতো ওখানে, সেই ভূমিদস্যুদের তো প্রচুর আপনার জনবল আছে, অস্ত্র শস্ত্র আছে, এইগুলো নিয়ে ওরা আসে। জাস্ট পুলিশ ওখান থেকে সরে আসার পরে তাৎক্ষণিকভাবে গিয়ে চড়া হয়। তো উনি আমাকে ভেতর থেকে ইয়ে করেন এবং আমি তখন শব্দটা শুনতে পাচ্ছিলাম যে দরজায় প্রচন্ড আঘাত হচ্ছে। তো আমি তাৎক্ষণিকভাবে আবার ওসিকে ফোন করলাম যে আপনি এই মুহূর্তে যাবেন। তো ওসি ওখানে ফোর্স নিয়ে গেল, তারা পালিয়ে গেল, দুইজনকে বোধহয় অ্যারেস্ট করা হয়েছিল ওই ঘটনায়। তো এরপরে যে ইস্যুটা হলো সেটা হলো যে শুধু এই ভদ্রমহিলার বিরুদ্ধে, আলিয়া বেগমের বিরুদ্ধে মামলা হলো না, আমার বিরুদ্ধে মামলা হলো, আমার তিন ওসির বিরুদ্ধে মামলা হলো, দুই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলা হলো, প্রেস কনফারেন্স করে আমার অপসারণ দাবি করলো, ইত্যাদি ইত্যাদি নানা ঘটনায় ঘটলো। তো আমি এটা অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা ছিল এরকম যে জাস্ট আমাদেরকে স্টপ করে দিতে পারলে বাড়িটা তারা দখল করে নিতে পারবে। তো আমি আসলে ব্যক্তি জীবনের অনেক ঘটনা আছে, কারণ আমার এই পেশায় দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের জীবনের নিরাপত্তা দিতে গিয়ে আমার নিজের জীবনকেও অনেক সময় আমি বিপন্ন করেছি অনেক জায়গায়। যেমন 98-এর ঘটনা, সেই আপনার ঝিনাইদহে কয়েক দফা আমাদের বন্দুক যুদ্ধ হয়েছে, সেটা
এখানে তো রাতের পর রাত আপনি মাঠে মাঠে থাকতে হয়েছে আপনাকে।
তো বন্দুক যুদ্ধটা এরকম ছিল, তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, সম্পত্তিগত শত্রুতা নেই, বাপ দাদার কোনো ইস্যু নিয়ে শত্রুতা নেই, মানুষের জীবন ওখানে অনিরাপদ ছিল, মানুষের জীবন বিপন্ন ছিল। অ্যাকচুয়ালি তখন সন্ধ্যার পরে সমস্ত মানুষ ঘরে ঢুকে যেত, সেই সময় আমাদেরকে মানুষের জীবনের নিরাপত্তা বিধানের জন্য আমাদেরকে,
এবং যে জায়গার কথা বলছেন আপনি সেখানে তো উঠতি বয়সী কোনো মেয়েদেরকে তার বাবা মা তার ঘরে রাখাটাকেও নিরাপদ মনে করত না ওই ওই এরিনার মধ্যে আর কি।
শুধু তাই না, আরো অনেক স্টোরি আছে, নতুন বিয়ে করে বউ নিয়ে গিয়ে এই সন্ত্রাসীদের হাতে তুলে দিতে হয়েছে, এরকম ঘটনা, হৃদয় বিদারক ঘটনা আছে। পাশের ডিস্ট্রিক্টে আপনার ইট ভাটায় জীবন্ত মানুষকে ছুড়ে ফেলা হয়েছে এবং জাস্ট ইটের মতো মানুষ পুড়েছে। সেই সময় ঘটনাটা ছিল সত্যি ভীতিকর, মানে সত্যিকার অর্থে ভীতিকর যে অবস্থাটা বলে, সূর্যাস্তের আগে মানুষ দরজা বন্ধ করে দিত। তো সেই সময় আমাদের বন্দুক যুদ্ধ করতে হয়েছিল কয়েক দফা। তো যেহেতু আমি ওই অবস্থায় নিজের জীবনটাকে মানুষের নিরাপত্তা দিতে গিয়ে নিজের জীবনে ঝুঁকি নিয়েছি, তো আমার কাছে এটা এই মামলাটা কিছু মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে মামলাই তো, আর আমি যদি একটা ন্যায় পথে থাকি, আমার বিরুদ্ধে যদি মামলা হয় আমি পিছপা হব কেন, আমি ভয় পাবো কেন, কারণ আমি তো ন্যায়ের পথে আছি, আমি তো সত্যের পথে আছি। আমি সাময়িক একটা আমার প্রতি ধাক্কা আসতে পারে, কিন্তু আমি হেরে যাব না এবং আমি হারতে পারি না, আমার এই বিশ্বাসটা, আত্মবিশ্বাসটা সবসময় ছিল। তো যখন আমরা আইনগত প্রক্রিয়ার মধ্যে গেলাম তখন ওরাই পিছুটান নিল, দুইটা মামলা করেছিল, দুইটা মামলার মধ্যে একটা মামলা একেবারে দেনায় দেয়ার প্রত্যাহার করে নিল, আর একটা যেটা ভাইবেশন মামলা সেটা চলছে এখন, আদালত এটা ডিসিশন নেবেন যে আসলে কি হবে সেটার ব্যাপারে আমার কিছু বলার নেই। তো যেটা হলো যে এই ঘটনার সূত্র ধরে আরো কয়েকটা ঘটনা আমি ওইখানে আমাকে ফেস করতে হয়েছিল। এইরকম আরেকটা গ্যাং ইসলামপুর থানায়, ওখানে পুতুল রানী নামের একটা মেয়ে, 19-20 বছরের মেয়ে, এই মেয়েটার কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছিল, এই মেয়েটার একটা বিয়ে এসেছিল, সে বিয়েটা মানে অ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়ার পরে বিয়েটা ভেঙে গেছে, জাস্ট গৃহবন্দীর মতো একটা অবস্থা ছিল সেই মেয়েটা। এই ঘটনার পরে যখন এই ঘটনাটা জানাজানি হলো, ওই মেয়েটা এলো, এসে আমাকে বলল যে আমার জীবনে এই বিষয়গুলো ঘটেছে। জাস্ট আমি লিগ্যাল অ্যাকশন নিলাম এবং নেওয়ার পরে ওই মেয়েটা আসছে মুক্ত আলোয় বিচরণ করছে। ঠিক এই যে আলিয়া বেগমের আরেক প্রতিবেশী আছে রিক্সা চালক, ভদ্রলোকের নাম হচ্ছে সফসেট। জাস্ট এইভাবে আসলে একটা নিউজ যখন আপনার প্রচারিত হয় তখন মানুষ একটা ভরসা পায়, একটা আশা ভরসার স্থলে স্থলে মানুষ ছুটে যায়। তো এইরকম একটা সিচুয়েশনে প্রচুর মানুষ এলো এবং আপনার তাদের এই এই ধরনের যে সমস্ত ভূমিদস্যু ছিল, আজকে ভূমিদস্যুতা তো একটা অনেক বড় ইস্যু দেখা যাচ্ছে যে আজ থেকে হয়তো 50 বা 100 বছর আগে মানুষ জমি দান করত, আর আজকে কে কার জমি গ্রাস করবে এটা প্রতিযোগিতা চলছে। আর জমির যেহেতু দাম বেড়ে যাচ্ছে আপনার এটা একটা বার্নিং ইস্যু হয়ে গেছে। তো যদিও এটা একটা কোনো কোনো ক্ষেত্রে সিভিল ম্যাটার, তবু কিছু কিছু ইস্যু আছে যেটা ফৌজদারিতে টার নাই। আমরা ওই ফৌজদারি বিষয়গুলো যখন ঘটে তখন স্বাভাবিকভাবে আমরা মামলা নিতে পারি এবং সেই ইস্যুগুলো আমরা রিজলভ করি। অ্যাকচুয়ালি সম্পত্তিগত অনেক ঘটনায় আমরা কিন্তু মামলা নিয়ে ইয়ে করতে পারি, এটা সলভ করতে পারি। আনফরচুনেটলি এই জমি জমা সংক্রান্ত বিষয় যেগুলোকে কেন্দ্র করে বাংলাদেশের প্রায় 90% খুন এবং অন্যান্য দাঙ্গা ফ্যাসাদ বা গন্ডগোলগুলো
কোর্টে যে
অশান্তি,
মানে কোয়ান্টিটি অফ কেস, এটা কিন্তু 90% সিভিল যে মামলাগুলো এগুলোকে ঘিরে এবং সময়ের যে দীর্ঘসূত্রিতা তাও কিন্তু এভাবেই তৈরি হচ্ছে।
বিষয়টা আমি একটু আরেকটু ক্লারিফাই করি যে যতগুলো আপনার খুন হচ্ছে, যতগুলো আপনার মানে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটছে, এর 90% হচ্ছে কিন্তু জমি জমাকে কেন্দ্র করে। আমরা অ্যাকচুয়ালি যেটাকে বলে যে সারফেসে যে অফেন্সগুলো আছে, মানে আমাদের সামনে যে অফেন্সগুলো সেগুলোকে দেখি, কিন্তু প্রেডিকেট অফেন্স যেটা বলে মানে ঘটনার অন্তরালে যে ঘটনা আছে সেই ঘটনাগুলো নিয়ে সরাসরি আমরা ডিল করতে পারি না। তো আমাদের আইন 200 বছর পুরনো। এই 200 বছর আগে যখন মানুষ একজন আরেকজনকে জমি দান করত, স্কুল কলেজে জমি দান করত, আজকে দেখেন বাংলাদেশে বহু কলেজ আছে, বহু স্কুল আছে, বহু নামে ব্রজমোহন কলেজ বা আপনার নানা নানা কলেজ আছে আর কি, আনন্দমোহন কলেজ, এই দানশীল ব্যক্তিরা দিয়ে গেছেন। কিন্তু আজকে যে জিনিসটা হচ্ছে যে কোন জায়গাটা খালি আছে এবং কোন জায়গাটা ঢোকা যাবে। তো সুতরাং আমাদের এখন যে যুগের পরিবর্তন ঘটেছে, অপরাধের প্রবণতা বদলে গেছে, সেই অপরাধ প্রবণতা বদলানোর সাথে সাথে কিন্তু আমাদের আইনটা চেঞ্জ হয়,
আইনের
প্যাটার্নটা চেঞ্জ হয়নি। তো যে কারণে আমরা ওই যে প্রেডিকেট অফেন্স যেটা বলে মানে ঘটনার পেছনের যে ঘটনা, এই জায়গায় আমরা হাত দিতে পারি না। আমরা কিন্তু জাস্ট উপরের মানে লেজটা নিয়ে আমরা নাড়াচাড়া করছি কিন্তু মাথায় হাত দিতে পারছি না। সাপের যে মাথা সেটা কিন্তু অরক্ষিতই থেকে যাচ্ছে, মানে সেটা কখনোই আমাদের হাতের নাগালে আসছে না এবং সেটা বারবার সমাজকে ছোবল দিচ্ছে। তো এই একটা ইস্যু আপনার ঘুরে ফিরে ওখানে এসেছিল। তো আমাদের কিছু আমরা বলবো যে একেবারে বাস্তবসম্মত ব্যবস্থার ফলে ওই ভূমিদস্যু চক্রটা এখন একেবারে হারিয়ে যাওয়ার মতো পজিশনে আছে। জাস্ট তারা হয়তো কোর্টে লড়াই করছে কিন্তু বাস্তবে গিয়ে যে কারো জমি দখল করে নিবে, কারো বাড়ি দখল করে নিবে, এই অবস্থানটা অ্যাটলিস্ট আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। তো আমাদের এই প্রক্রিয়াটা আমি মনে করি যে আইন এবং আমাদের কার্যকর ব্যবস্থার সমন্বয় যদি হয় তাহলে আমাদের আরো বেশি আমরা সুফল পাবো, আমাদের সমাজ সুফল পাবে এবং অবশ্যই আমাদের জনগণ উপকৃত হবে, আমাদের দেশ উপকৃত হবে।
খুব ভালো হতো যদি এসপি নজরুল আমাদের সাথে আজকে পুরো সময়টা জুড়ে থাকতেন, তার যেহেতু প্রচন্ড পরিমাণে কর্মব্যস্ততা এবং তার মধ্যেও উনি সময় দিয়েছেন, সেজন্য অবশ্যই তার কাছে কৃতজ্ঞতা জানাতেই হয়। যেমন আমার সামনে যে টেবিলটি তার সামনে যদি আমি একটা গ্লাস রাখি এবং সেখানে হাফ গ্লাস পরিমাণ পানি রাখি, আমরা ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে মেঘলা তুইও হয়তো বলতে বলতে পছন্দ করবি, সেটি হচ্ছে যে এখানে হাফ গ্লাস খালি আছে না বলে বরং বলবো যে হাফ গ্লাস পানি আছে। এইরকম পজিটিভ ডিরেকশন থেকে আমরা দেখতে পছন্দ করি বাংলাদেশকে এবং বাংলাদেশের ঘটনা প্রবাহকে। আমরা জানি যে আমরা বিশ্বাস করি, যখন আলিয়া বেগম কথা বলছিলেন তখন কথা বলতে গিয়ে তার কেন ফামলিং হচ্ছিল বারবার, কারণ প্রচন্ড আবেগের আতিশয্যে, প্রচন্ড ভালো লাগায়, দারুণ শ্রদ্ধা এবং ভক্তিতে তিনি এত বেশি মাত্রায় মুগ্ধমান ছিলেন। শুধু একটি কথায় ঘুরে ফিরে বলছিলেন, এসপি নজরুল স্যার আপনাকে আমার স্যালুট, আপনাকে আমার সম্মান, আপনাকে আমার শ্রদ্ধার্ঘ, অনেক কিছু। কিন্তু এটাই কি মুদ্রার একটামাত্র পিক? অবশ্যই না। অনেকেই হয়তো আপনারা হয়তো বাঁকা বা মুচকি হাসি দিচ্ছেন, অনেকে হয়তো বলবার চেষ্টা করছেন যে গুরু এতেশাম আজকে আপনার কি হলো, আপনাকে কি ভূতে ধরলো, আপনি কি বলতে পারছেন না যে আপনার গ্লাসের অর্ধেকটা পানি ফাঁকা আছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি বন্ধু যে আমি এইভাবেই বলতে পছন্দ করি যে আমার অর্ধেক গ্লাসে পানি আছে। এইরকম পজিটিভ অ্যাটিটিউড নিয়ে যদি না দেখি, এ দেশটি কোনো ভাড়াটে দেশ না, এ দেশটি অন্য কারো দেশ না, এটা আমার দেশ। এ দেশের মধ্যে যারা বসবাস করেন, এ দেশটাকে রক্ষা কবচের দায়িত্বে যারা থাকেন, তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই পিতা, আমাদেরই মাতা অথবা আমাদেরই ভগ্নী। সুতরাং তাদেরকে বিচ্ছিন্নভাবে ভাববার কিন্তু সামান্যতম কারণ নাই। কিন্তু স্পিনজরুল তার জায়গা থেকে সমস্ত কথাগুলোই নিরপেক্ষভাবে বলবার চেষ্টা করেছেন। তার কথাতেই কিন্তু উঠে এসেছে প্রভাবশালী মহলের কথা, যেটি হচ্ছে একটা কমন ফেনোমেনা আমাদের আজকের সমাজে। এমপি মেয়র যাদের কথা স্পেসিফিক ভাবে আলিয়া বেগম বলেছেন, যেটিকে হয়তো একটি শব্দে বয়ান করতে চেষ্টা করেছেন স্পিনজরুল, তিনি বলেছেন প্রভাবশালী মহল, অর্থাৎ তিনি স্বীকার করে নিয়েছেন যে এই অবস্থাটি আছে। তার কথাতে এটিও উঠে এসেছে অনেক থানাতে মামলা রুজু করতে পারেনি, মামলা গ্রহণ করেনি। স্পিনজরুল যে ধরনের মানবিক মূল্যবোধ এবং যে ধরনের মানসিক জোরটা দেখিয়েছিলেন, সেই জায়গাতে হয়তো সেই জোরটা সেই কর্তব্যরত থানার অফিসার দেখাতে পারেনি। অর্থাৎ মুদ্রার উল্টো পিঠে এই চিত্রগুলো আছে তার গল্পের মধ্যেই কিন্তু উঠে এসেছে। কিন্তু এই স্পিনজরুলও কিন্তু বিচ্ছিন্ন কোনো মানুষ না, বিচ্ছিন্ন দ্বীপের কোনো বাসিন্দা না, আমাদের আপনার এই দেশেরই একজন মানুষ। তাই তাকে সম্মান জানানো, তাকে শ্রদ্ধা জানানো বা তার ভালো কাজের সাথে পাশে থাকা এবং সেটাকে উৎসাহিত করা, আলিয়া বেগমের মতো আপনাকে আমার পক্ষ থেকে ট্রিবিউট এবং স্যালুট জানানো, এটা আমার দায়িত্বেরই একটা অংশ বলে আমি মনে করি। এবং সেই সাথে আমি স্বপ্ন দেখি বিজয়ের মাসে আপনাকে নিয়ে আসার পিছনে আরেকটি বড় উদ্দেশ্য, সেটি হচ্ছে আপনারা যারা দেশকে সঠিকভাবে বিনির্মাণের একটি নিপুণ কারিগর, তাদের হাতে আমাদের দেশটা নিরাপদ থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক। যারা পেট্রোলে যখন রাতের বেলায় এই কনকনে শীত বা প্রচণ্ড গরমের মধ্যে বের হন, আপনারা বাইরে থাকেন বলেই আমরা নিশ্চিন্তে দরজা লাগিয়ে বার দরজা খুলে রেখে ঘুমানোর দুঃসাহস দেখাতে পারি। কিন্তু আমি জানি যে এই দুঃসাহসটা তখন আরো বেশি করে দেখাতে পারবো যখন আপনার মতো মানুষের সংখ্যা আনুপাতিক হারে বা সংখ্যাতে গণনা করার প্রয়োজন পড়বে না, যখন পুলিশটা ইনস্টিটিউশনালি দারুণভাবে দাঁড়িয়ে যেতে পারবে। সেই দিনের প্রতীক্ষায় থাকলাম, আর সেদিন হয়তো আমি আজকের মতো করে অনেক গর্ব করে বলতে পারবো যে একটা স্পিনজরুল না বা আর একটা বিচ্ছিন্ন ঘটনা না, বরং সামগ্রিক বাংলাদেশের পুলিশ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যাকে নিয়ে সত্যি গর্ব করা যায়। এবং যে পুলিশ যার হৃদস্পন্দন শুনলে, যার বুকের মধ্যে কণ্ঠ পাতলেই আমি শুনতে পাবো আমাদের বাংলাদেশের বা আমাদের বাঙালির ভালো লাগা মন্দ লাগার আহাজারি আর্তনাদ অথবা তাদের দীর্ঘনিঃশ্বাসের যে যে অনুরণন, সেটা যেন সরাসরি আমরা শুনতে পাই। সেইটাই আমরা সেই অপেক্ষায় থাকলাম কে আপনাদেরকে কিভাবে পরিচালিত করবে, কে কিভাবে আপনাদের ডাইরেকশন নির্ধারিত করে দিবে, সেগুলোর ঊর্ধ্বে থেকে পুলিশ তার ফুল প্রফেশনালিজম নিয়েই সামনের দিকে এগিয়ে চলবে এবং শুধুমাত্র এ বাংলাদেশের কথা এবং এ বাঙালির কথা বলবে। আমরা একদম শেষ মুহূর্তে যাওয়ার প্রাককালে আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান।
আসলে প্রত্যেকটা পেশায়, প্রত্যেকটা সংস্থায়, প্রত্যেকটা সমাজে কিছু ভালো লোক আছে, কিছু মন্দ লোক আছে। আমাদের সোসাইটিতে যে কোনো পেশায়, যে কোনো অবস্থায় ভালো মানুষের সংখ্যাটাই বেশি, কিন্তু আমরা সব ভালো দেখতে পারি না। যেমন আমাদের পুলিশের ক্ষেত্রে বলি, যেটা বলা হলো যে ঠিক এই মুহূর্তে কত কত জায়গায় কতজন নিজের আরামের ঘুম হারাম করে তারা পেট্রোল করছে এই শীতের কনকনে শীত উপেক্ষা করে, এবং কতজন নিশ্চিন্তে আরামে ঘুমাচ্ছে, এটি কিন্তু কোনো পরিসংখ্যান নেই। এই পেট্রোলের কারণে কত জায়গায় চুরি ডাকাতি খুন হচ্ছে না, সেটার কোনো পরিসংখ্যান নেই। কোনো পরিসংখ্যান কখনো এই ভালো কাজে রাখা যায় না, এবং যে কারণে এই ভালো কাজগুলো আমরা স্বাভাবিক ঘটনা বলে ধরে নিই, এবং এই বিষয়টিকে, সাধারণ বিষয়টিকে আমরা কখনোই আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসি না, কখনোই আমরা সামনে নিয়ে আসি না। ভালো কাজটা ঠিক দেখাও যায় না, পেট্রোলটা ওইভাবে দেখানো যায় না যে এই পেট্রোলের কারণে এই এই জায়গার চুরি বা ডাকাতি হলো না বা হচ্ছে না, এটা মানুষ দেখেও না। তো স্বাভাবিকভাবে মানুষ এটা মূল্যায়ন করতে পারে না। তো আমি যেটা বলবো যে আমাদের পেশায় সত্যিকার অর্থে মানুষের যখন এই শান্তির ঘুম প্রয়োজন হয় তখন আমরা নির্ঘুম থাকি। যখন মানুষের বাড়তি আনন্দ হয় পূজা পার্বণ ঈদ উৎসব ইত্যাদিতে, মানুষ যখন বাড়তি আনন্দ করে তখন আমরা বাড়তি দায়িত্ব পালন করি। মানুষ যখন ঠিক মানুষের জীবন বিপন্ন হয় তখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে সেই বিপন্ন অবস্থা থেকে মানুষকে রক্ষার চেষ্টা করি। আমাদের অনেক পজিটিভ দিক আছে, যে দিকগুলো সত্যিকার অর্থে আমাদের সদস্যরা প্রতিদিন প্রতি মুহূর্তে দিয়ে যাচ্ছে, কিন্তু সেই বিষয়গুলো সত্যিকার অর্থে সবসময় হাইলাইটেড হয় না, সবসময় এগুলো আলোচিত হয় না, আলোকিত হয় না। আমাদের দুর্ভাগ্য, যেটা আমি জাস্ট একটু সংক্ষেপে নেব, সময় নেব, যে মুঘল আমলের আগেও এই জনপদের পুলিশ ছিল জনগণেরই পুলিশ। মুঘল আমলে একটা হঠাৎ করে সিদ্ধান্ত হলো কি, যেটা হচ্ছে যে কারো বাড়িতে চুরি বা ডাকাতি হলে সেই চুরি বা ডাকাতিতে যে সম্পদহানি হচ্ছে সেটা ক্ষতিপূরণ দিতে হবে সেই এলাকার বরকন্দাজ, মানে আজকের কনস্টেবল, যে এই কনস্টেবলকে দিতে হবে। এই কনস্টেবল কোথায় পাবে? তখন যখন এই চুরি বা ডাকাতি হতো, সব ক্ষেত্রে যে মানুষ সাকসেসফুল হবে, সব সব ইস্যুতেই মানুষ একেবারে শার্লক হোমসের মতো বিশাল কৃতিত্ব অর্জন করে ফেলবে, তাহলে তো তার কনস্টেবল হিসেবে চাকরি করার কোনো প্রয়োজন হতো না, তাহলে তো ডেফিনেটলি আমাদের মতো বা আমাদের চাইতে উপরে সে থাকতো। তো এইরকম একটা যখন একটা অবিচার চাপিয়ে দেওয়া হলো, একটা অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলো, তখন কিন্তু করাপশনের পথে পুলিশ চলে গেল। এবং তারপরে যখন আপনার ব্রিটিশরা এলো, তারা এই পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে যাবতীয় নির্যাতন অত্যাচার করালো, এবং তাদের যে বৈষয়িক দিকটা ছিল সেটা তারা উদ্ধার করলো। ফলে পুলিশকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া হলো। আজ প্রায় 250 বছর ধরে এই একটা অত্যন্ত অপ্রীতিকর অভিজ্ঞতা আমাদের, যে জনগণের মুখোমুখি আমাদের দাঁড় হতে হচ্ছে, যেখানে আমরা জনগণের এবং জনগণ আমাদের, আমরা অধিকাংশ সময় এই জনগণকে নিয়ে কাটাই এবং জনগণ আমাদের সান্নিধ্যে আসে, বিপদগ্রস্ত জনগণ ছুটে আসে। আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা এই শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় মানুষের ঠিকানায়, সেটা তার বাড়িতে হোক পথে ঘাটে হোক, আমরাই আমাদের নিরাপত্তা সেবা পৌঁছে দিই। একমাত্র ফায়ার সার্ভিস ছাড়া আর কেউ এই বিপদগ্রস্ত মানুষের পাশে এভাবে দাঁড়ায় না। কিন্তু আমাদের এই দাঁড়ানোর বিষয়টাকে একেবারে অতি স্বাভাবিক দৈনন্দিন জীবনে, যেমন আমরা 3 বেলা খাবার খাই, সেই বিষয়টি, এই নিরাপত্তার বিষয়টিকে ঠিক সেভাবেই মানুষের জীবনে একটা অংশ হিসেবে ধরে নেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি ভালো কাজগুলো কিন্তু আমাদের নীরবেই হয়, এগুলো অনুচ্চারিত থাকে, এগুলো পরিসংখ্যানে আনা যায় না, যে কারণে সত্যিকার অর্থে ভালো কাজগুলো আমরা দেখতে পাই না। তো যদি আমাদের এগুলো দেখা হয়, তাহলে এই বাংলাদেশে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, আপনি দেখেন দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেটা আমরা মোকাবেলা করেছি। আমাদের দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল, সেটা আমরা মোকাবেলা করেছি। যেটা পৃথিবীর বহু দেশের পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারেনি, আমরা সেটা করেছি। আমরা 2004 সাল থেকে শুরু করে এ পর্যন্ত জাতিসংঘের টপ কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসেবে বাংলাদেশ, মানে বাংলাদেশ পুলিশ স্থান করে আছে। এবং সেইখানে কিন্তু পুলিশের পেশাদারিত্ব নিয়ে, বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব নিয়ে চমৎকার চমৎকার স্টোরি আছে, সবই পজিটিভ।
এক্স্যাক্টলি।
তো আমরা যেকোনো একটা প্রফেশন বা যেকোনো একটা ব্যক্তি যদি তার অনুকূল পরিবেশ পায়, তাহলেই তখন তার টপ কন্ট্রিবিউশনটা রাখতে পারে। আমাদের অনুকূল পরিবেশ থাকলে, এই দেশে থাকলে, ডেফিনেটলি আমরাও আমাদের সবচেয়ে ভালো যে কন্ট্রিবিউশন, আমাদের মানুষের সেবা করা, সেই জিনিসটা আমরা দিতে পারবো। এটা আমি বিশ্বাস করি। প্রত্যেকটা পুলিশ সদস্যকে আমি দেখেছি জাতিসংঘে আমরা যখন কাজ করেছি, আমি যদি বিদেশের মানুষকে সেবা দিতে পারি, আমার দেশের মানুষ, আমার জনগণ, আমার ভাই, আমার মা, আমার বোন, তাদের নিরাপত্তা আমি কেন দিতে পারবো না, তাদেরকে আমি সার্ভিস কেন দেবো না? এই অনুকূল পরিবেশটা আমাদের জন্য অবশ্যই জরুরি, এবং যখন আমাদের এই অনুকূল পরিবেশ আমরা পাবো, অবশ্যই সেক্ষেত্রে আমার ভালো লাগার বাংলাদেশকে আমি আমার ভালোবাসা দিয়ে সেবা দিয়ে যাব।
অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, এবং অবশ্যই সেই স্বজনীর পক্ষ থেকে, শাহিনের পক্ষ থেকে, তাদের সেই সন্তান, তার পক্ষ থেকে, আলিয়া বেগমের পক্ষ থেকে, এরকম নাম না জানা অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে, আপনার মাধ্যমে এই ভালো লাগার কাছাকাছি এসেছে, তাদের সবার পক্ষ থেকে আপনাকে আমি স্যালুট জানাচ্ছি, প্রাণাপ ভালোবাসা বাংলাদেশের পক্ষ থেকে। এবং আমার লিসেনার্স কমিউনিটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে শুনছিলেন এই কথাগুলো, তারাও আশায় বুক বাঁধবে যদি তাদের সাথে এই ধরনের কোনো ইনজাস্টিস হয়। কখন অনেক যারা আমন্ত্রিত অতিথি আসেন এখানে, অনেকে ভিক্টিমাইজড হয়, তখন অবশ্যই যদি আপনার এরিনার মধ্যে পড়ে, তাহলে তো সেই ব্যাপারে আমরাও তখন উদ্যোগী হব যে আপনার হাত ধরে আরেকটা বৈপ্লবিক কোন সমাধান বের হয়ে আসুক। এবং আপনি বলছিলেন অনুকূল পরিবেশের কথা, কিন্তু অনুকূল পরিবেশে না থেকেও প্রতিকূল অবস্থাতে শুধুমাত্র মানসিক জোরের কারণে, শুধুমাত্র আপনার মানবিক মূল্যবোধের কারণে, শুধুমাত্র ওই ধরনের মোটিভেশন ফ্যাক্টর আপনার ভেতরে আছে যে দেশের মানুষের জন্য কিছু করতে চায়, সে কারণে কিন্তু এত কিছুর পরে এই কাজগুলো আপনার পক্ষে করা সম্ভবপর হয়েছে। কিন্তু সর্বশেষ যে কথাটি, সেই কথাটির প্রতি আগ্রহ রেখেই আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, যে কথাটা আপনি বলছিলেন যে কোনো সময়ে কখনোই কোনো অবস্থাতেই আমাদের দেশের
গর্ব করার যে জায়গা তৈরি করতে পারে বাংলাদেশের পুলিশ, তাদেরকে যেন জনগণের সামনে দাঁড় হতে না হয়। কোনো সময়ে না, কোনো অবস্থাতেই না, কারো ঘরানার মধ্যে থেকেই না, বরং এ মানুষগুলি সবসময় শুনুক বাঙালির কথা, সবসময় শুনুক বাংলাদেশিদের কথা, সবসময় শুনুক পক্ষান্তরে বাংলাদেশের জনগণের কথা। এবং এভাবেই তো সংকুচিত হয়ে আসবে বাংলাদেশের পুলিশ এবং জনগণের মধ্যে যে বৈপরীত্য সৃষ্টি হবে, পুলিশ এবং জনগণ সত্যি পারস্পরিক এক বন্ধুত্বের সাক্ষর রেখে চলেছে। বিদায় নিচ্ছে এসপি নজরুলের কাছ থেকে, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং শেষ মুহূর্তে
ধন্যবাদ ঢাকা FM 90.4 এবং আজকের উপস্থাপক আর আমার প্রিয় শ্রোতাবৃন্দ, সালাম আলাইকুম।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আজকের যথারীতি যিনি হট সিট অলঙ্কৃত করবেন আজকের গেস্ট, তাকে নিয়ে আমরা ফিরে আসছি একদম ছোট্ট একটি বিরতির পর।
ওকে, আমি আছি কিছুটা সময়, কারণ কিছু SMS এবং কমেন্ট আছে যেগুলো না পড়লেই নয়। বন্ধুরা অলরেডি আমাকে থ্রেটেনিং SMS এবং কমেন্ট করা শুরু করেছেন। যেমন নাহিদ হাসান ফেসবুকে লিখেছেন, গুরু আমি স্যারের মতো পুলিশ অফিসার হব এবং দেশ রক্ষার্থে নিজের জীবন বিলিয়ে দেব। আছেন তানিয়া লক্ষ্মীপুর থেকে লিখেছেন যে নজরুল স্যারের কথা শুনছি মনটা খুব শান্ত হয়ে গেছে, বাট চোখ বেয়ে পানি ঝরছে, মনে হচ্ছে এই মানুষটার মতো দেশে প্রতিটি থানায় যদি এরকম পুলিশ অফিসার থাকত। অ্যান্ড্রিউ রানা মাস লিখেছেন, গড ব্লেস ইউ SP নজরুল। এবং আছেন আরিফিন শরীফ, উনি ফেসবুকে লিখেছেন যে গুরু আমার মন থেকে নজরুল স্যারকে সালাম, কারণ তার মতো পুলিশ অফিসার বাংলাদেশে কম আছে, স্যার স্যালুট। শামিম লিখেছেন SP সাহেব স্যারকে, নজরুল স্যারকে আমার সালাম দিবেন। এবং আছেন সাদিয়া সামহা, উনি ফেসবুকে লিখেছেন আপনাকে শুনতে ভালো লাগছে নজরুল স্যার। এবং আরএন রিফাত মিয়া লিখেছে ওকে, আত্মবিশ্বাসী সাফল্যের মূল কথা, এক্স্যাক্টলি। এবং আছেন নকুল দাস লিখেছেন, গুরু আপনার কণ্ঠটা খুব সুন্দর, আমরা দুই ভাই মিলে প্রতি এপিসোডগুলো শুনিয়ান, থ্যাংক ইউ নকুল আপনাকে। মোহাম্মদ হাসান আহসান হাবিব হাসু লিখেছেন ফেসবুকে, পুলিশের উপর মানুষের এখন আস্থা নেই, কে বলেছে, স্যারের মতো কিছু মানুষ আছে বলেই বাংলাদেশ আছে, সালাম স্যার, ক্যারি অন। ওকে, অ্যান্ড আছেন সবুজ সোহান লিখেছেন যে আপু অনেক ভালো লাগছে, প্লিজ আমার কমেন্টটা পড়বেন। নাহিদ হাসান আবারও লিখেছেন যে গুরু আলিয়া বেগমের কথা শুনে খুব ভালো লেগেছে, যে আজও বাংলাদেশের বুকে নজরুল সাহেবের মতো একজন সৎ পুলিশ অফিসার আছে। আছেন পল্লবী বাসেক, উনি লিখেছেন যে আমি তোমাদেরকে ইন্ডিয়া আগরতলা থেকে শুনছি এবং একরকম মানে আমাদের এই প্রোগ্রামটি উনি সবসময় শোনেন, এবং লিখেছেন যে বি ফরওয়ার্ড স্যার, মেঘলা আপু প্লিজ আমাদের কমেন্টটা পড়বেন। অ্যান্ড থ্যাংক ইউ পল্লবী বাসেক, আপনি সবসময় আমাদের প্রোগ্রামটি শুনবেন। আর আছেন বর্ণহীন আবিন লিখেছেন, গুরু সালাম আপনাকে, সালাম SP নজরুল স্যার আপনাকেও। জুনায়েদ আলম হৃদয় লিখেছেন যে অনেস্ট ম্যান। অ্যান্ড মায়াল আছেন আমাদেরকে SMS করেছেন 16260 তে, উনি গাজীপুর থেকে লিখেছেন যে গুরু আজকের প্রোগ্রাম শুনে মনে হচ্ছে আমাদের দেশে এখনো অনেক ভালো মানুষ আছে। অবশ্যই অবশ্যই, কথা সত্যি। এবং কিশোরগঞ্জ থেকে আছেন আমাদের সাথে তানিয়া, উনি আমাদের অতিথি বন্ধুকে সালাম জানিয়েছেন। এবং আছেন মোহাম্মদ সাজেদুল লিখেছেন যে আমি পুলিশ নরসিংদী থেকে, স্যারকে অনেক ধন্যবাদ। ওকে, আরিফ খান লিখেছেন, গুরু আসলে উনি অনেক ভালো কাজ করেছেন, উনার মাধ্যমে একটা পরিবার আবার একত্রিত হলো। আহমেদ বুলবুল ফেসবুকে লিখেছেন, শুনতে খুব খুব ভালো লাগছে SP নজরুল স্যারকে। তানজিম আহমেদ লিখেছেন, রেসপেক্ট ফর SP নজরুল। আছেন শান্ত প্রবাসী লিখেছেন, খুব ভালো লাগছে একজন সৎ পুলিশের কাছ থেকে কথাগুলো শুনতে পেরে। কিশোরগঞ্জ থেকে নামনা যেন আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন। ওকে, কিশোরগঞ্জ থেকে মাহফুজুর রহমান আমাদেরকে SMS করেছেন। এবং আছেন মোহাম্মদ রোমান রংপুর থেকে। আছেন আরিফ খান, ওকে, উনি অনেকগুলো কমেন্ট করেছেন। আছেন SN নাইম, আর যে সোহাগ আছেন, আছেন সুমন তরিকুল ইসলাম, মোহাম্মদ খলিলও আছেন আমাদের সাথে, হাবিবুর রহমান ফেসবুকে আছেন, আছেন কাজী নজরুল বাবু, আছেন HK জামাল লিখেছেন, প্রাণব ভালোবাসার বাংলাদেশ, আমাদের সবার বাংলাদেশ, ইট ইজ মাই হোমল্যান্ড, আপনারা কি বলেন। ওকে, থ্যাংক ইউ HK জামাল, খুবই চমৎকার একটা কমেন্ট আপনি লিখেছেন আমাদেরকে ফেসবুকে। অ্যান্ড আছেন হাফিজ একটা উনি রিকোয়েস্ট করেছেন একটা কমেন্ট পড়ো আপনি। অ্যান্ড আছেন শান্ত প্রবাসী, লিখেছেন মেনি মেনি থ্যাংকস এসপি নজরুল স্যারকে। এবং এরকম অনেক বন্ধু আমাদেরকে কমেন্ট করছেন এবং এসএমএস করছেন। সো বন্ধু যারা এখনো আমাদেরকে কমেন্ট বা এসএমএস কিছুই করছে না, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদেরকে এসএমএস করুন। আর এসএমএস করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার যে সমস্ত কথামালা আছে সবকিছু লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং এই সপ্তাহে মানে আজকে যত বেশি এসএমএস করবেন আপনি, তারা আগামী সপ্তাহে কথা বলার সুযোগ পাবেন গুরু এহতেশামের সাথে। এবং একইভাবে ফেসবুকে আমাদের পোস্টে আজকে যে যত বেশি কমেন্ট করবেন সেই বন্ধুটিও আগামী সপ্তাহে কথা বলার সুযোগ পাবেন গুরু এহতেশামের সাথে। ওকে, সো আমাদের ফেসবুকে অফিসিয়াল ফ্যান পেজের লিঙ্কটা জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। এবং আপনি আমাদের এই ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন তার নিয়মটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। এবং এটি যে রিয়েল সেটি আপনি বুঝবেন লাইকিং এর পরিমাণ দেখে। আমাদের ফ্যান পেজের লাইকিং এর পরিমাণ হচ্ছে 213,000 প্লাস। সো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল ফ্যান পেজ। এবং আমাদের এখানে যে পোস্টে আপলোড করা হয়েছে সেটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং ইচ্ছে করলে আপনি আমাদের এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছেও। আর আমাদের এই পেজটিতে তো অবশ্যই লাইক করবেন, লাইক করে সংযুক্ত থাকবেন আমাদের সাথে সব সময়। আর আপনি যদি আমাদের এই ঢাকা এফএম এর ফ্যান পেজটিতে লাইক করেন, সো আমাদের রেডিওতে আমাদের ঢাকা এফএম এর কখন কি ইভেন্ট চলছে, কোন প্রোগ্রাম চলছে সব আপডেট আপনার প্রোফাইলে যথাসময়ে চলে যাবে। সো আশা করছি যে অবশ্যই অবশ্যই আপনি লাইক করবেন আমাদের পেজে এবং অবশ্যই আমাদের পোস্টেও লাইক করবেন। আর আবারও বলছি আজকে যে যত বেশি আমাদেরকে এসএমএস করবেন এবং যে যত বেশি আমাদেরকে ফেসবুকে কমেন্ট করবেন, তারা আগামী সপ্তাহে কথা বলার সুযোগ পাবেন গুরু এহতেশামের সাথে। সেই ক্ষেত্রে আমি আরো একবার জানিয়ে দিচ্ছি নিয়মটা, মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার কথামালা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। নাম্বারটি হচ্ছে 16260। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার লিঙ্কটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। আমাদের এই পেজটিতে যে পোস্টটি আপলোড করা হয়েছে এক ঘন্টা আগে লেখা আছে, এবং পোস্টটির যেটা লেখা আছে সেটি হচ্ছে আজকের প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশের অতিথি এসপি নজরুল, যিনি একটু আগে কথা বলে চলে গেলেন এবং এর পরপরই গুরু এহতেশামের সাথে আসবেন, প্রবেশ করবেন স্টুডিওতে আমাদের আরও একজন অতিথি বন্ধু। তো যেটা বলছিলাম, তো বন্ধু আপনি আমাদের এই পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, অনেক অনেক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যত খুশি তত। আর লাইক যেহেতু একবারই করতে পারবেন বন্ধু, সো একটা বন্ধু লাইক করতেই থাকবেন, কিন্তু কমেন্ট করবেন আপনি অগণিত, দুই বা ততোধিক, যত খুশি তত, সেক্ষেত্রে কোনো বাধা নেই এবং এক্সপেক্টিং ইওর কমেন্টস অনেক অনেক অনেক। আর সো যত বেশি কমেন্ট করবেন ফেসবুকে, তারা অবশ্যই মানে যে বেশি কমেন্ট করবেন সেই বন্ধু আগামী সপ্তাহে কথা বলার সুযোগ পাবেন গুরু এহতেশামের সাথে। এবং আমি শিওর যে কেউই এই অপরচুনিটিটা মিস করতে চাইবেন না। আর বন্ধু আরো একবার জানিয়ে দিই যে সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে এবং ঘটনার সাথে সাথে সংবাদ জানতে ভিজিট করুন বার্তা9.com এই লিঙ্কটিতে। আর আমাদেরকে তো ভিজিট করেই আছেন আপনি www.facebook.com/dhakafm90.4। এবং কিছু কমেন্টস আরো একবার পড়ে নিচ্ছি, যেমন আছেন আমাদের সাথে ফেসবুকে রূপকথা রাজকুমার, এসপি নজরুলকে স্যালুট জানিয়েছেন, আছেন মোহাম্মদ সাইফ খান, আছেন আহমেদ বুলবুল, মোহাম্মদ উদয় যুক্ত হয়েছেন, আছেন আমাদের সাথে নিজামউদ্দিন আসমান, ওকে, আছেন হাবিবুল্লাহ, আফরোজা আক্তারও যুক্ত হয়েছেন, আছেন প্রিন্স হৃদয়, আছেন আমাদের সাথে এই মুহূর্তে রাশেদুল ইসলাম মৃদুল। ওকে বন্ধু, সো আপনি এই সব বন্ধুদের মতো আবারও কমেন্ট করুন যারা এখনো আমাদের সাথে কোনোভাবেই যুক্ত না, আই মিন শুধুমাত্র শুনছেন কিন্তু কোনোভাবেই আমাদেরকে এসএমএস করছেন না, কমেন্ট করছেন বা করছেন না বা লাইক করছেন না, তাদেরকে আরো একবার রিকোয়েস্ট করছি, অনেক অনেক রিকোয়েস্ট, প্লিজ বন্ধু আমাদেরকে এসএমএস করুন 16260 তে এবং আমাদেরকে কমেন্ট করুন ফেসবুক, যার লিঙ্কটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4 এবং যারা এই মাত্র জয়েন করলেন আমাদের সাথে তাদেরকে বলছি যে বন্ধু আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে আপনারই ফেভারিট প্রোগ্রাম চলছে প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ এবং এই মুহূর্তে আমি মেঘলা কথা বলছি আপনার সাথে আর ঘড়িতে সময় এই মুহূর্তে ঠিক রাত 12:14 আছি আপনাদের সাথে আরো অনেকটা সময় জুড়ে, কারণ একটু পরেই আমাদের আরো একজন অতিথি বন্ধু প্রবেশ করবেন গুরু হিতেশামের সাথে। সো এই মুহূর্তে আমি চলে যেতে চাই একটি গানে।
This track was downloaded from fusionbd.com.
ঠিক তাই শুনছেন আপনি প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ এবং আপনি এই আয়োজনটি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 থেকে। আছি মেঘলা আপনার সাথে এবং আছেন গুরু হিতেশাম এবং যার কণ্ঠস্বর একটু আগে শুনলেন কিছুক্ষণের মধ্যে আবারও শুনতে পারবেন। আর বলছিলাম যে আজকে কিন্তু আমাদের অতিথি বন্ধু দুজন। সো প্রথম বন্ধু তো চলেই গেলেন, এসপি নজরুল স্যার চলে গেলেন এবং এরপরে যে বন্ধুর সাথে আমরা কথা বলবো তার সবকিছু আমরা শুনবো গুরু হিতেশামের মাধ্যমে। তবে তার আগে বন্ধু জানিয়ে দিই কিভাবে সংযুক্ত হবেন আমাদের সাথে এবং কিভাবে আপনার মনের ভাব প্রকাশ করবেন আমাদের সাথে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচডি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার কথাগুলো সাজিয়ে গুছিয়ে লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে সেখানটিতেও আমাদের সাথে অবশ্যই আপনি যুক্ত হবেন এবং ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4 এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফ এম লিখে সার্চ দিলেই সে কাঙ্ক্ষিত পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে এবং সেখানটিতে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্ট আপলোড করা হয়েছে। সো আমি রিকোয়েস্ট করব বরাবরের মতো যে প্লিজ আপনি আমাদের এই পেজটিতে লাইক দিন, আমাদের পোস্টটিতে লাইক করুন এবং অনেক অনেক কমেন্ট করুন এবং যদি চান আপনি আমাদের এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। এবং সব থেকে মজার ব্যাপার এবং আপনাদের সব থেকে যেটা চাওয়ার ব্যাপার সেটি হচ্ছে যে যত বেশি আমাদেরকে ফেসবুকে কমেন্ট করবেন এবং আমাদেরকে 16260 তে এসএমএস করবেন সেই দুজন বন্ধুদেরকে অবশ্যই আমরা আগামী সপ্তাহে কথা বলার সুযোগ করে দেব গুরু ইহতেশামের সাথে। অ্যান্ড গুরু আপনি যদি আমাদের এই লাইকিংস কমেন্টস এবং
আপনাদের জন্য আমাদের প্রচেষ্টার যে প্রাণান্তকর একটা আকাঙ্ক্ষা সবসময় কাজ করে এবং সেই অনুযায়ী আমরা এক্সিকিউট করি সেই ব্যাপারগুলো আমরা তখন বুঝতে পারি যখন আপনারা বেশি বেশি করে লাইকিংস এবং কমেন্টস দেন, যাতে আমরা বুঝতে পারি যে সত্যি আপনাদের ইনভলভমেন্টটা কতখানি এই প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশের সাথে। এবং যে ডেডিকেটেড ফেসবুক আইডির কথা বারংবার বলছে মেঘলা, www.facebook.com/dhakafm904 অথবা আমাদের ডেডিকেটেড পোর্ট 16260 এই নাম্বারে আপনারা আপনাদের মতামত পাঠিয়ে দিন। এবং আমি মুখে আছি সেই দুইজন ব্যক্তির সাথে কথা বলবার জন্য যারা সর্বোচ্চ পরিমাণে লাইক অথবা কমেন্টস দিচ্ছেন।
রাইট, তাই বন্ধু আপনাদেরকে বলছি প্লিজ দূরে কোথাও যাবেন না, দূরে কোথাও যেও না। এবং এই কথাটার সাথে সাথে মনে পড়লো আমাদের যে সাউন্ড ইঞ্জিনিয়ার আছেন আপেল মাহমুদ, উনি একটি গান কম্পোজ করেছেন, গানটি ট্র্যাকের যে লাইনটি ওটি হচ্ছে দূরে কোথাও যেও না এবং এই বিষয়ে গুরু হিতেশাম কিছু বলবেন।
একটাই কথা বলার, সেটা হচ্ছে আপেল মাহমুদ কিন্তু অনেক বেশি প্রমিসিং। আমি খুব খুশি হয়েছি যে ফাইনালি তার হাত ধরে দারুণ একটি কম্পোজিশন ওয়ান ইয়ার হতে যাচ্ছে এবং এটি ফিচার্ড বাই আদিল।
রাইট, আপেল মাহমুদ ফিচারিং আদিল,
ফিচারিং আদিল। এবং এই গানটা আমরা একটু শুনে নিই মেঘলা।
অবশ্যই অবশ্যই শুনবো। এবং আপেল ভাই খুব সুইট একটা মানুষ এবং সবসময় ওনাকে জ্বালাতন করি আমরা সাউন্ড ইঞ্জিনিয়ারিং যেহেতু, তো এই গানটি রিয়েলি অনেক সুন্দর হয়েছে। যেহেতু এটা আনরিলিজড ট্র্যাক আমরা শুনে নিই গানটা, খুবই চমৎকার একটি ট্র্যাক।
আপনারা শুনছেন আপেল মাহমুদ ফিচারিং আদিলের আনরিলিজড ট্র্যাক দূরে কোথাও যেও না।
দূরে দূরে কোথাও যেও না, দূরে গেলে যে মন সহে না, জান পাখি গা আমার প্রাণ সখী গা, জান রিং জান পরাণ রাধ খান, দূরে দূরে কোথাও যেও না, যে মন সহে না, জান পাখি গা আমার প্রাণ সখী গা, জান রিগ জান পরাণ খান, দূরে দূরে কোথাও যেও না,
শুনছেন আপেল মাহমুদ ফিচারিং আদিলের আঞ্জলিস ট্র্যাক দূরে কোথাও যেও না।
যত ভালোবাসায় আছে দেব তোমায়, কত যত্ন করে রাখি তোমায়, যত ভালোবাসায় আছে দেব
শুনছিলাম আপেল মাহমুদ ফিচারিং আদিলের চমৎকার ট্র্যাক দূরে কোথাও যেও না, খুবই সুন্দর। এবং বন্ধুরা অনেক লাইক করেছেন, ফেসবুকে কমেন্ট করছেন। এবং গুরু আপনার কেমন লাগলো?
অবশ্যই ভালো। আমি নরমালি তো এর আগেও কয়েকবার শুনেছি, শোনার সৌভাগ্য হয়েছে আনরিলিজ ট্র্যাক যেহেতু, তারপরেও এখন যেহেতু একদম পুরো অ্যাটেনশন নিয়ে শুনতেছিলাম, অন্যরকম একটা আবহ তৈরি হচ্ছিল। এবং আপেল মাহমুদ এবং সেই সাথে আদিল, এদের দুইজনের যে যুগ্ম প্রয়াস সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। অল দ্য বেস্ট টু আপেল মাহমুদ এন্ড অ্যাজ ওয়েল আদিল। এবং আমি আশা করছি যে এটা একটা বাজ ক্রিয়েট করবে অডিও সেক্টরে।
এক্স্যাক্টলি। সো গুরু, অলরেডি আমাদের নতুন বন্ধুর ফটো আপলোড করে দেওয়া হয়েছে ফেসবুকে, এবং অনেক কমেন্ট আসছে, লাইক আসছে, এবং অনেকে শেয়ারও করছেন। সো যারা এখনো কোনোটার সাথে যুক্ত না, শুধু আমাদেরকে শুনছেন, তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ বন্ধু, আমাদের যে নতুন ফটোটি আপলোড করা হয়েছে বা নতুন পোস্টটি আপলোড করা হয়েছে ফেসবুকে, সেটাতে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং আমি এখন চলে যেতে চাচ্ছি গুরু হিতেশামের কাছে।
আমি আর সময় না নিই, বরং আমিও চলে যাচ্ছি আজকের অতিথি বন্ধুকে আনুষ্ঠানিকভাবে হট সিটে আমন্ত্রণ জানানোর জন্য। এবং সেই সাথে বলে রাখা ভালো, আপেল মাহমুদের এই গানটি আমার মাথায় এখনো আসলে এটাই চলছে যে দূরে কোথাও যেও না বন্ধু। এই আবেদন তো সব সময় আমাদের মধ্যে থাকে, এবং মন সবসময় বলে যে ভালোবাসার মানুষগুলো সবসময় আমাদের কাছে থাকুক, পাশে থাকুক এবং এইভাবেই ভালোবাসুক। আজকে যে হট সিট অলঙ্কৃত করেছেন সে অতিথি বন্ধুর নাম শ্রাবন্তী, ঠিক বললাম?
শ্রাবণী।
এবং সেই শ্রাবণীকে নিয়ে আমরা শুনতে যাব তার জীবনের কথা। শ্রাবণীকে অনুরোধ করব আপনি আপনার মতো করে একদম ছোটবেলা থেকে শুরু করুন আপনার জীবনের কথা। কিন্তু তার আগে যে আমার সামনে বসে আছে, খুব মাঝে মাঝে মিস করি আমি, যেটা অডিও মিডিয়া না হয়ে ভিজুয়াল মিডিয়া হলে ভালো হতো, তাহলে হয়তো আমরা যা দেখছি তা আমার শ্রোতা বন্ধুদেরকেও দেখানো যেত। শ্রাবণীকে একটু কষ্ট করা যায়, আপনার চেয়ারটা একটু ধরুন, পেছনের দিকে ঠেলে দিন, একটু পেছনের দিকে ঠেলে দিন। দিস ইজ শ্রাবণী। শ্রাবণীকে দাঁড় করালাম কেন জানিস মেঘলা? যে আউট অ্যান্ড আউট তাকে মনে হচ্ছে যে একজন সুপার মডেল, যে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিবে তারপর র্যাম্পে হয়তো ঝড় তুলবে, একটু বর্ণনা দে।
অনেকে অনেকে প্রিটি মানে মায়া লাগানো একটা চেহারা থাকে না, খুব চিনি মাখানো মিষ্টি ওই রকম একটা সুইট চেহারা,
চোখের দিকে তাকাস না তাহলে অনেকক্ষণ ধরে বর্ণনা দিতে হবে তোকে,
সেটাই। এবং নাকের বাঁ পাশে একটা খুব সুন্দর একটা তিল আছে, খুব ভালো লাগছে। এবং পুরো ড্রেসটাই হচ্ছে ব্ল্যাক এবং তার সাথে সিলভারের একটা সিকোয়েন্স আছে মিল রেখে, সেটার সাথে উনি আবার অর্নামেন্টস পরেছেন, বাটারফ্লাই টাই চেন, সিলভারের ইয়ারিং, রিয়েলি অদ্ভুত।
এবং ওয়েস্টার্ন কস্টিউম অনেক ক্ষেত্রেই অনেকে ক্যারি করতে পারে না বা চায় না, কিন্তু কেন জানি মনে হচ্ছে শ্রাবণীর সাথে অনেক বেশি করে গেছে। শ্রাবণী,
চমৎকার
শ্রাবণী, সব মিলিয়ে এই ছিল আমাদের দারুণ একটি প্যাকেজ। শ্রাবণী, শ্রাবণী প্লিজ আপনি এখন বুঝতে পারেন এবং তার জীবনের কথা আমরা শুনবো একদম ছোটবেলা থেকে। শ্রাবণী,
This track was downloaded from fusionbd.com.
ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য গুরু। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদের এখানে আসার এবং আপনাদের সাথে আমার দুঃখ সুখ দুঃখের কথা শেয়ার করার। আমি শুরু করব আমার ক্লাস 7-8-9 থেকে শুরু করা আমার জীবনের শুরু, যখন আমি আমার ভালো লাগা মন্দ লাগা আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি যখন দুনিয়াটাকে চিনি তখন থেকে আমি আমার গল্পটা শুরু করব। তো আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার জীবনের ভালো লাগাটা আমি বুঝি, যে প্রেম প্রীতি ভালোবাসাটা আসলে আমি ওইভাবে বুঝতাম না যে আসলে প্রেমের ভিতর কি মজাটা আছে। আমি আসলে ছোটবেলা থেকেই একটু মানে শান্তশিষ্ট ছিলাম, ভদ্র ছিলাম, কথা কম বলতাম, কিন্তু যখন ক্লাস 9-10-এ পড়ি তখন আসলে চাঞ্চল্যকরটা আমার ভিতরে তখন থেকেই শুরু হয়। তো আমি আমি আমার যতগুলো ক্লাসমেট বন্ধু বান্ধব ছিল সবার থেকে একটু আলাদা ছিলাম, আদৌ সেরকমই আছি। তো আমি যখন স্কুল লাইফে পড়াশোনা করছি আমার কিন্তু অহরহ অনেক সুন্দরী বান্ধবী ছিল যারা আমার মতো এতটা প্রবলেম ফেস করতো না, কিন্তু আমি প্রচন্ড প্রবলেম ফেস হতাম। সেটা হচ্ছে প্রচন্ড ইপটিজিং এর শিকার ছিলাম আমি ক্লাস 7-8-9 থেকেই। তো আমি যখন বাড়িতে থাকি আমার আমার বাবা মা খুলনাতে বাসা ভাড়া থাকে এবং আমাদের গ্রামের বাড়ি গ্রাম থেকে প্রায় 10 টাকা বাস ভাড়া, এত দূর যাতায়াত পথ। তো আমরা শহরে বড় হয়েছি, আমরা দুই ভাই বোন, এক ভাই এক বোন। এবং বাড়িওয়ালা ছেলেরাও আমাকে খুব ইপটিজিং করতো এবং যে রাস্তা দিয়ে যাতায়াত করতাম সেই রাস্তা দিয়েও আমি অনেক প্রবলেম ফেস হতাম। এবং আমি স্কুলে যেতাম, স্কুলের বন্ধুরাও আমাকে অনেক সমস্যা করতো। সবকিছু মিলায়ে আমি দেখতাম যে আমি কিন্তু সবার থেকে একটু আলাদাই হয়ে চলতাম, যে আমার এত সুন্দরী বান্ধবী ছিল যারা এত প্রবলেম ফেস হতো না বা তাদের হওয়ার কথা বিষয়টা, কিন্তু আমি কেন এত প্রবলেম ফেস হই? এবং আদৌ সেই প্রবলেম
মিলিয়ন ডলার প্রশ্নের উত্তর কি রে মেঘলা? সে বলছে যে তার চাইতে অনেক সুন্দরী বান্ধবীরা ছিল, তারা এই ধরনের প্রবলেম ফেস না করলে তাকে এই ধরনের কথা বেশি শুনতে হতো, মানে সবার দৃষ্টিতে পড়তে হতো, কারণটা কি?
তুই নিজের অজান্তেই অনেকে অনেক ক্ষতি করে ফেলিস। আমি জানি না আমি আমার নিজের অজান্তে কার কি ক্ষতি,
তা জানি না যে ক্ষতি হয় কি হয় না, বাট এটা সত্যি শ্রাবণী যে সুন্দর হলেই যে আকর্ষণীয় হবে সেটি জরুরি না, আকর্ষণীয় অবশ্যই আপনি আকর্ষণীয় এটা বলার অপেক্ষা রাখে না।
তো আমি আসলে আমি নিজে বুঝতে পারতাম না কতটা আকর্ষণীয়। তো আমি সবসময় চেষ্টা করতাম সেফলি চলার জন্য। তো আমি এভাবে চলতে চলতে এক পর্যায়ে আমি কিন্তু প্রচন্ড ভাবে মেন্টালি প্রেশারের মধ্যে পড়ে গেলাম, ঘরে বাইরে। এমনকি আমি যে স্কুলে পড়াশোনা করতাম, আমার বায়োলজির টিচার ছিল দীপঙ্কর রায়, তার নাম আমাকে এখন বলতেই হচ্ছে, কারণ উনি আমি ওনাকে খুব আমার ফেভারিট টিচার ছিল। তারপরও এক প্রকার লাস্ট এসে আমার অনেক
বায়োলজিক্যাল অ্যাট্রাকশন বোধ করতো
করতো, এবং যদিও সেই হিন্দু পরিবারের ছিল, আমার কাছে যদি আমি আমার এখন নিজের মনে হয় সে যদি হিন্দু না হতো আমিও হয়তো তার সাথে প্রেম করতাম। তো সে
আপনার মধ্যে কি বায়োলজিক্যাল
একটা, না না ওরকম আসতো না, কিন্তু সে আমাকে বাধ্য করতো, পরিবেশ সিচুয়েশনে আমাকে হয়তো বাধ্য হতে হতো, কিন্তু যেহেতু আমি হয়তো ওই বাধ্যবাধকতা থেকে আমি অনেকটা সরে আসছি। তো আসার পরে আমি সব দিক থেকেই নিজেকে সবসময় সেফলি চলার চেষ্টা করছি, এবং আমি যখন আর পারি নাই, পরিবেশ পরিস্থিতি আমাকে অনেক মেন্টালি প্রেশারে রাখছে, আমি যখন ক্লাস টেনে পিটেস্ট পরীক্ষা চলে আমার, তখন এক পর্যায়ে আমার আমার আব্বুর হাতে আমি ফার্স্ট একবার জীবনে প্রথম আমার জ্ঞান হওয়ার পরে মনে পড়ে, একবার আমার আব্বু আমাকে একটা চড় মারছিল। আমার 3 ফুট 8 ইঞ্চি লম্বা চুল ছিল এতটুকু।
কয় ফুট 8 ইঞ্চি?
3 ফুট 8 ইঞ্চি লম্বা।
ওরে বাবা।
তো আমি আমার চুলটা আমার আব্বু ছোটবেলা থেকে অনেক আদর যত্ন করে বড় করছে, এবং আমি সেভাবেই আমার আব্বুর অনেক আদর যত্নের একটা মাত্র মেয়ে আমি, আমার আর কোনো বোন নাই। তো আমি ওই চুলটাকে আমার ভাইয়া আমার চুলের আগা দুষ্টামি করে কাটতে যে একবারে এখান থেকে কেটে ফেলছে, কাটার পরে আমার আব্বুর চোখে পড়ছে 3 দিন পরে যে আমার মেয়ের চুল তো এতটুকু ছিল না, এখন এতটুকু হলো কি করে। তো আমার আব্বু আমাকে দেখে ওটা সহ্য করতে পারেনি, অনেক কষ্টে আমাকে একটা চড় মারছিল। তো আমার কাছে ওই চড়টা মনে হলো পৃথিবীর সব থেকে বড় কষ্ট, কারণ এত আদরের মেয়ে আমি, আমাকে জীবনে কোনো একটা নখের আঁচড় দেয় না, ওই দিন আমাকে একটা চড় মারছে, আমি চরম কষ্ট পেয়েছি। ওই কষ্টে আমি 3 দিন আমার ফ্যামিলি কারোর সাথে কথা বলিনি। আমার পরীক্ষা চলতেছে, আমার গ্রুপ সাবজেক্ট পরীক্ষা শুরু হলো ওই দিন, ফিজিক্স পরীক্ষা। তো আমি পরীক্ষা অ্যাটেন্ড না করে অলরেডি 3 দিন গ্যাপ ছিল মাঝখানে, 3 দিন গ্যাপে আমি 3 পৃষ্ঠা চিঠি লিখলাম ওদিন, 3 পৃষ্ঠা চিঠি আমার বাবা মার জন্য, আরেকটা আছে আমার বন্ধুদের জন্য। তো লিখে আমি পরীক্ষা অ্যাটেন্ড করতে যাব, আমার ভাইয়ের সঙ্গে স্কুলে যেতাম, আমার ভাইয়ের সময় 2 বছরের সিনিয়র, তারপরও আমার সঙ্গে চলে আসতো লেখা ব্যাচটা। তো তারপরে আমি স্কুলে যেয়ে আমি পরীক্ষা অ্যাটেন্ড না করে আমি আমার কোচিংয়ে যাই, যেখানে আমি ওই একই স্যারের কোচিংয়ে পড়তাম যে স্যার আমাকে লাইক করতো। তো স্যারের কোচিংয়ে যেয়ে আমি আমার চিঠিগুলো রাখি এবং স্যারকে বলি যে বেলা 3টায় আমার ভাইয়া কোচিংয়ে আসলে তখন আমার এই চিঠিগুলো আমার ভাইয়াকে পৌঁছায় দিবেন। তো আমাকে হাতটা ধরে বলে, কেন তুমি এখন কোথায় যাবা? আমি বলছি যে আমি থাকবো না, আমার যেদিক মন চায় সেদিকে যাবো, আমাকে কেউ বুঝতে পারে না, আমি আসলে অপরাধ না করে অপরাধী। আমার এক একজন এক এক রকম কমপ্লেন করে আমার আব্বুর কাছে, যেটা আসলে আদৌ সত্য না, আমি আসলে ওই প্রকৃতির মেয়ে না। তারপরও আমাকে অনেক ধরনের কথা শুনতে হয় আমার ফ্যামিলির কাছ থেকে, যেটা আমি আসলে প্রচণ্ড কষ্ট পেতাম। তারপরে আমি যখন চলে যাওয়ার চেষ্টা করি, আমাকে অনেক বাধা দেয় আমার টিচার, আমি কারো বাধা না মেনে আমি খুলনা থেকে চলে আসার জন্য আমি সোনাডাঙ্গা বাস টার্মিনাল, আমাদের খুলনা লাস্ট স্টপেজ যেটা, ওখান থেকে টিকিট সংগ্রহ করি যে আমি ঢাকাতে আসব। আসলে ঢাকাতে আমার সব আত্মীয় স্বজনই আছে, মামারা আছে, আপা দুলা ভাই আছে, কাজিনরা আছে, আমি কোথাও আসলে আসলে আমার লাইফটাই হয়তো এরকম হবে যার কারণে কোথাও আমার ওঠা হয়নি। আমি ওদিন সারাদিনই খুলনাতে ছিলাম, অবশ্য বেলা 2টার ভিতর চিঠি আমার ফ্যামিলি সবাই পরিবার পেয়ে গেছে, জানছে যে আমি আমার পরিবার থেকে হারিয়ে যাচ্ছি। তো আমাকে খোঁজাখুঁজি শুরু করে, আমি এমন একটা জায়গায় লুকাচ্ছিলাম যেখানে আমাকে কেউ কখনো খুঁজবে না, এমন একটা জায়গায় লুকাচ্ছিলাম।
কোন ক্লাস তখন?
তখন আমি ক্লাস 10 এ, পিটেস পরীক্ষা চলতেছে, পরীক্ষা দিতে গেছি অথচ পরীক্ষা অ্যাটেন্ড করিনি। তো আমি প্রচন্ড, আমি এখনই বলতে পারি আমার প্রচন্ড সাহস, এখনো বলতে পারি যে বাংলাদেশে এখন যে অবস্থা, এরকম অবস্থায় কোনো মেয়ে রাত 9টায় এরকম জায়গায় আসবে না এখন, কিন্তু আমি সেই হাউস বিল্ডিং থেকে এখানে আসছি। আমি বলতে পারি এটা আমার সাহস, এবং আমি নট অনলি গুলশান এক, আমি আদার্স সারা বাংলাদেশ এবং সারা বিশ্ব আমি একা চলতে পারবো।
আপনার সাহসের চাইতে আমার আছে, আপনার সাহসের চাইতে আমাদের দায়িত্ববোধটাও খুব বেশি, যাতে করে আপনাকে নিয়ে এসেছি এবং সুহালে যেন আপনার বাড়িতে পৌঁছে দিতে পারি।
আমার দুঃসাহস থেকে দুঃসাহসটা অনেক বেশি, এবং ওদিন থেকে আমার দুঃসাহসটা আরো বেশি বেড়ে গেছে।
তো দুঃসাহসটা যে কোথায় গিয়ে লুকালেন, যেখানে কেউ খুঁজে পাবে না?
যেখানে সেটা আমাদের খুলনাতেই ছিলাম, আমার ছোট মামার শ্বশুর বাড়িতে পালাইছিলাম, যেখানে আমাকে ওদের ফ্যামিলির সাথে আমাদের কারো রিলেশন ছিল না, যেহেতু ওখানে কেউ আমাকে খুঁজতে যাবে না। আমি সকাল দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ওখানে লুকাইছিলাম। পরে মামার শ্বশুর তো নানা হয়, নানা বলছে বউ তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমি বলছি না আমি তো একাই যেতে পারবো, তোমাকে একটা রিক্সা উঠায় দেয়। আমি রিক্সা করে টার্মিনালে আসি, টার্মিনালে এসে টিকিট সংগ্রহ করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তো ঢাকায় আসার পথেই আমি ফার্স্টে দ্রুত পরিবহন কাউন্টারে এক নম্বর টিকিট সংগ্রহ করি। করার পরে কিছুক্ষণ পর একটা ছেলে ওই বাসে উঠে, ওঠার পর ওই ছেলেটা আমাকে খুব ফলো করতে লাগে এবং এমন ভাবে দৃষ্টি আকর্ষণ করে যে যে কখনো মেয়ে মানুষই দেখে নাই, মানে খুব মানে দৃষ্টি আকর্ষণ করতেছে এভাবে যে উনি আমাকে মনে হয় অনেকদিন থেকে চিনে। আমি কিন্তু ফার্স্ট ওনাকে ওদিন দেখছি এবং উনি আমাকে ফার্স্ট দেখছে। তারপরে দিন ছিল জ্যৈষ্ঠ মাস, প্রচন্ড গরম, আমি বোরকা পরা ছিলাম, আমার হাতে আমার স্কুল ব্যাগটাও, সব স্কুল থেকেই তো পালাইছি। তো উনি আমাকে বাসের ওই পাশের সারি থেকে দেখতেছে, আমি বাসের এই পাশে। তো যখন আমি খুলনা 250 বেড মেডিকেল কলেজ পার হয়ে গেলাম, যাওয়ার পরে আমি বোরকাটা খুলে ফেললাম, প্রচন্ড গরম, খুলে ফেলার পরে তো ওনার চোখ আর সরতেছে না আমার দিক থেকে। তো উনি, আমি জানি উনি আমার সাথে কথা বলবে, আমি আসলে বুঝতে পারি নাই যে
উনি কি আপনার চোখ দেখে এতক্ষণ দেখছিল আপনাকে।
উনি বোরকা পরা ছিল, এতক্ষণ চোখই দেখতেছিল। তো পরে আমি বুঝতে পারছিলাম যে উনি আমার সাথে কথা বলবে, কারণ উনার চাহনি, উনার অ্যাটিচিউড দেখে আমার কাছে এরকমই মনে হচ্ছিল। তো পরবর্তীতে যখন যশোর মনিহারের সামনে এসে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, দ্রুত পরিবহন ছিল এবং দ্রুত পরিবহন আমার কাছে মনে হবে যতদিন দ্রুত পরিবহন আমি দেখব মনে হবে এই পরিবহনটা ছিল আমার জীবনের সর্বনাশ। এবং দ্রুত পরিবহনটা যখন নষ্ট হয়ে যায় মনিহারের সামনে, নষ্ট হয়ে যাওয়ার পর সব যাত্রীরা নেমে যায় গাড়ি থেকে এবং গাড়িটা এক ঘন্টা লাগবে সারতে, আমি আর ওই ছেলেটা দুজনেই গাড়িতে বসা। তো আমি জানি উনি আমার সাথে কথা বলবে, আমাকে প্রথম কথাই উনি আমাকে বলছে আমি কি আপনার পাশে বসতে পারি, আমি বলছি হ্যাঁ বসেন। তো বলছে আমি ফার্স্টেই আমি আপনাকে চিনি না, কেন আপনি আমার সাথে মানে তার পার্সোনাল কথা বলবেন। উনি কিন্তু ফার্স্টেই আমাকে প্রথম কথাই বলছে আপনি কি আমার লাইফ পার্টনার হবেন। আমি আসলে ওই বয়সে লাইফ পার্টনার হবেন এই কথাটা কিন্তু কিভাবে দেখবো, ওই সময় কিন্তু আমাকে ওইভাবে বোঝানোর মতো ইনোসেন্ট আমার তখন ছিল না, আমার আসলে ওই বয়সটা তখন ছিল না, 14 বছর 11 মাস বয়স তখন আমার। যখন লাইফ পার্টনারের ভাষাটা এখন বুঝি লাইফ পার্টনার মানে কি, তখন আসলে লাইফ পার্টনারটা ওইভাবে নিতাম না, ওইভাবে বুঝতামও না যে কেন আমাকে উনি এই কথা বললো। তবে আমি বিষয়টা বুঝছি যে উনি আমাকে বিয়ে করতে চায় প্রথম কথায়। তো আমি এটাই বুঝছি যে উনি আমাকে প্রথম প্রস্তাবই বিয়ের প্রস্তাব দিচ্ছে। তা আমি বলছি না কেন আমি আপনাকে আমি চিনি না, কেন আমি আপনাকে আপনি আমার লাইফ পার্টনার হবেন, বা আমি আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। তো আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে আপনি কোথায় যাবেন কি করবেন, অনেক কিছু জানার চেষ্টা করছে। তো আমি তখন ডায়েরি লিখতাম সবসময়, আমার হাতে একটা ডায়েরি থাকতো, অনেক কবিতা লিখছি আমি আগে। তো ডায়েরিটা আমার হাত থেকে নিয়ে ওনার, তখন ডিজুইস নাম্বারটা খুব চালু ছিল, 0717, ওনার নাম্বারটা আমার এখনও মনে আছে, ওই নাম্বারটা ফার্স্টে লিখে দিছে। তো ওই নাম্বারটা আমাকে লিখে দিয়ে বললো যে ঢাকাতে যেয়ে যদি কোনো বিপদে পড়েন এই নাম্বারে কল করবেন, আপনি সেফ থাকবেন। আমি কখনো চিন্তাও করি নাই যে ওনার নাম্বারে আমাকে কল করতে হতেও পারে। তো আমি ঢাকাতে যখন পৌঁছবো তার আগেই উনি যশোরে নেমে গেছে, যশোর মনিহারের পালবাড়ি মূর্তি মোড় নেমে গেছে। নপাড়া আসার আগ দিয়ে উনি দুইটা চকলেট কিনছে নপাড়া স্ট্যান্ডে নেমে, একটা আমাকে উদ্দেশ্য করে এবং তার জন্য একটা। অবশ্য তখন কিন্তু আমার সাথে কথা বলেন নাই উনি, আমার সাথে কথা না বলেই উনি আমার উদ্দেশ্যে চকলেট কিনছে। তো উনি আমাকে যখন চকলেটটা দিতে যায় আমি তখন বলি না আমি চকলেট নিবো না, উনি জানে যে অপরিচিত লোক কিছু দিলে তো খেতে হয় না, অন্তত এতটুকু জ্ঞান বোধ তো আমার আছে, আমাকে দ্বিতীয়বার রিকোয়েস্ট করে নাই, আমি আর খাইনি, ভালো কথা। তো তারপরে আমি উনি গাড়ি থেকে নেমে
যাই,
বাড়ি থেকে পালাইছি বাবা মা ছেড়ে, আমার ভিতরে এমন কোন ইনোসেন্ট তখন তৈরি হচ্ছিল না, আমার যে কি হবে, আমি রাস্তায় বেরোইছি, আমি আমার লেখাপড়ার লাইফটা এইভাবে শেষ করে দিয়ে বেরোইছি, আমার কোন রকম টেনশনই আমার ভিতরে কাজ
করছে।
ফাইনালি আমি ঢাকায় যখন গাবতলি নামি তখন চরম আকারে বিপদে পড়ি। তার মধ্যে একটা কথা বাদ পড়ছে, সেটা হচ্ছে ওই পরিবহনে একদিন দূরত্ব বিকল পরিবহনের ড্রাইভার ওদিন যাচ্ছি হিসেবে যাচ্ছে, তো উনি আমরা ফলো করছে ফার্স্টে প্রথম থেকে যে এই মেয়েটা একা একা উঠছে, লাস্টে আবার এই ছেলেটা কে জয়েন করলো, সে তো আগে কথা বলে নাই, মাঝপথে এসে কেন কথা বললো। উনি আবার আমাকে যশোরের পর থেকে আমার ছেলেটার পাশে এসে বলছে, মামনি তুমি কোথায় যাবা, তুমি কি বাড়ি থেকে পালা আসতো? আমি কিন্তু ওই ছেলেটার কাছে সব সত্য কথা বলছি, বাট আর কারোর কাছে সত্য কথা বলতে রাজি ছিলাম না। তা আমি বলছি, না আঙ্কেল আমি বাড়ি থেকে পালা আসি না, মামার বাড়ি বেড়াতে যাচ্ছি ঢাকাতে। তো উনি বিশ্বাস করতে যাচ্ছে না, জোর করে আমার বাবা বাড়ির ঠিকানা অ্যাড্রেস বলতে জিজ্ঞাসা করছে। তো আমি আমার আব্বুর নাম বললাম আর কোথায় থাকি সে জায়গার নাম বললাম। বলার পরে আমার আসলে ওই সেন্সটা কাজ করছিল না যেগুলো বলাতে কি হবে। তো তারপর আমি ঢাকায় যখন নামি, নামার পরে ওই লোকটা আমার পিছু ছাড়ছে না, ওই সেই ড্রাইভার আঙ্কেল আমার পিছু ছাড়ছে না। তারপর কি করব, আমি নিরুপায় হয়ে আমার ডায়েরিতে লেখা ওই নাম্বারে আমি কল করলাম। তো কল করার পরে উনি আমাকে বারবার রিকোয়েস্ট করছে, আপনি এই গাড়ির থেকে এই এক নম্বর সিট থেকে নামবেন না, এই সিট থেকে আপনাকে আমার ভাই রিসিভ করে নিয়ে যাবে, বলছে আপনি একা মেয়ে মানুষ ঢাকাতে গেলে বিপদে পড়বেন, ঢাকার অবস্থা ভালো না। আসলে আমি গাবতলি কাউন্টারে নেমে চরম আকারে বিপদে পড়ি, যা আসলে আমি চিন্তাও করি নাই। ভোর 5:30 বাজে, তখন দেখি এক এক ধরনের লোক ওখানে মদ খেয়ে গাঁজা খেয়ে পড়ে আসছে, এমন ভাবে দৃষ্টি আকর্ষণ করছে আমার উপর যে আমি দেখে আসলে ভয় পাচ্ছি।
ভয় পাচ্ছিল,
হ্যাঁ ভয় পাচ্ছিলাম তখন। তো ভয় পাওয়ার জন্যই আমি তখন কি করব, আমি নিরুপায় হয়ে তখন ওই ডায়েরিতে লেখা নাম্বার দিয়ে কল দিলাম। কল দেওয়ার পরে দেখি ওই লোকটা আমার পিছু পিছু আসছে, আসার সময় আমি মানে অ্যাভয়েড করার মতো কোনো সিচুয়েশন ছিল না, তারপরও আমি ওনাকে কল করছি। কল করার পরে বলছি আপনি ওখানেই থাকেন, আমার ভাই আপনাকে একটু পরে এসে নিয়ে যাবে। কিছুক্ষণ পরে যে ছেলেটা আমাকে নিতে আসলো, আসলে সে আমাকে চিনে না, আমিও তাকে চিনি না। এক মিনিটের মধ্যে তার সাথে আমি একটা অভিনয় করলাম জাস্ট ওই লোকটাকে অ্যাভয়েড করার জন্য, ড্রাইভার লোকটাকে। উনি আমাকে বলছে তুমি তাড়াতাড়ি চলো, তোমার মামা তো অফিসে যাবে, আমি বাইরে যাবো, তুমি এত লেট করে আসলে। আমিও তো সঙ্গে সঙ্গে মানে ফ্রি হয়ে গেলাম, যে তো ওনাকে বুঝতে দিলাম না যে আমি লোকটাকে চিনি না।
সিনেমা দেই
তো, তারপরে
এরকম হয় না কি জানো, জাবুই মেট বা সামথিং এরকম মনে ছিল না, কারিনা একটা জায়গাতে হঠাৎ করে হারিয়ে ফেলে আবার ট্রেনটা, তারপরে হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে শাহিদ কাপুরকে ওই গুন্ডাদের থেকে বাঁচার জন্য।
এইটাই
ব্যাপার, অদ্য পর্যন্ত যাওয়া লাগেনি তো যে তাকে হাক করছেন বা এরকম কিছু।
অবশ্য সে কিন্তু আমার সম্পর্কে এখন দেবর। তো তারপরে তার নাম ছিল রেজাউল, এবং আসলে সে জিতের মতো দেখতে, সে ফার্স্ট টাইমে আমাকে গাড়ি
দিয়ে
ভারতের
ইন্ডিয়ান বাংলা, আচ্ছা
ইন্ডিয়ান বাংলা জিত। তো আমার গাড়িতে যার সঙ্গে আমার কথা হয়, উনি আমাকে গাড়িতে বসে বর্ণনা দিচ্ছে আমার ভাই এরকম দেখতে এরকম হবে, একবারে নায়ক। তখন আমি তো দেখি বুঝতে পারছি যে এত সকালে দূরের থেকে শ্রাবণী বলে ডাকছে, নিশ্চয় আমি ছাড়া আমি সেই হবে হয়তো। তো আমি দূর থেকে তাকে দেখে দৌড় মেরে তার কাছে গেলাম, ওই লোকটাকে অ্যাভয়েড করার জন্য। তার কাছে গিয়ে আমি সঙ্গে সঙ্গে ফ্রি হয়ে নিলাম, ফ্রি হয়ে কথা বলে আমি বিষয়টা তাকে বুঝাইলাম যে লোকটা আমার পিছু নিছে। তো যখন ওই লোকটা আমাকে ওই লোকের রেজাল্টের সঙ্গে যেতে দিবে না, রেজাল্টের সঙ্গে যেতে দিবে না, যার কোনো রেজাল্টে হাত ধরে বলছে তুমি মেয়েটাকে কই নিয়ে যাচ্ছ, বলছে আমার মামা তো ফুফাতো বোন, আমি আমার বাড়ি নিয়ে যাচ্ছি। বলে আমি বিশ্বাস হয় না, তাহলে তোমার নাম্বারটা দিয়ে যাও। তখন রেজাল্টের নাম্বারটা ওই আঙ্কেল নিয়ে নেয়, নিয়ে আমি কিন্তু আসলে জানতাম না ওই আঙ্কেল কিন্তু খুলনায় ফিরে এসে আমার বাবা মার কাছে যাবে। উনি আসছে, এসে আমার বাবা মার কাছে এসে দেখে সত্যি সত্যি আমার ফ্যামিলিতে সবাই কান্নাকাটি করতেছে, বলছে আপনারা কান্নাকাটি করেন, আপনার মেয়ে আসে। যখন এই কথা বলে আমার আব্বু আম্মু ওই লোকটাকে আর ছাড়ে নাই, ওই লোকটাকে আটকা রাখছে যে আপনার মেয়ে কোথায় আছে আমাকে খুঁজে দিতে হবে। তো আমাকে কিন্তু রেজাউল নিয়ে যায়, রেজাউল নিয়ে ফারমকে ডিউটি স্টপ করাকে আমি দুই দিন রাখে কোয়ার্টারে, রেখে খুব আতর যত্ন করে, এত যত্ন করছে মানে ওকে আমি দুই দিনে আপন ভাইয়ের মতো ভালোবেসে
ফেলেছি।
না তখনও ভয় পাইনি, আমার কাছে মনে হচ্ছে আমি ভ্রমণ করতে আসছি।
কি করতে?
ভ্রমণ করতে আসছি।
খুব অ্যাডভেঞ্চারাস পারসন।
তো তারপরে আমি
অন্য জগতের মানুষ, একদম চরম ধর জঙ্গল পূর্ণ কোন একটা জায়গাতে ছেড়ে দিলাম, সাপ ব্যাঙের সাথে দেখা হলো, সাপের মুখেও চোমা ব্যাঙের মুখেও চোমা, তোদের সাথে দেখা করতে আসছি রে, কেমন আছিস, কতদিন একা একা থাকিস, কেমন থাকিস না থাকিস।
তারপরে
ফরচুনেটলি জিতের মতো দেখতে ছেলেটি ভালো ব্যবহার করলো, উল্টাটাও তো হতে পারে।
না উল্টোটা হয়নি, আমি ওকে আসলে আপন ভাইয়ের মতো ভালোবাসছি দুই দিনে। ও আমাকে অনেক রেসপেক্ট করছে, আমাকে ঢাকা সবচেয়ে ভালো ভালো জায়গাগুলো ঘুরাইছে, নবদ্বীপ আমাকে সবসময় টেক কেয়ার করছে ভালো মতো। করার পরে উনি কিন্তু পরের দিন আসছে, তখন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এজেন্সি ম্যানেজার ছিল তখন, ওনার নাম তখন ছিল সানি, তখন সানি নামে পরিচিত ছিল সবাই, বিয়ের পরে জানি ওনার নাম আব্দুল মমিন, মমিনুর রহমান সানি। তো সানি আসে ঢাকাতে, আসার পরে আমার সাথে ওনার গাড়িতে দেখা ফার্স্ট, আর দ্বিতীয়বার দেখা হয়েছে বসুন্ধরা সিটির সামনে। তো দেখে উনি আমাকে চিনতে পারছে না, বলছে গাড়িতে যাকে দেখছি এই কি সেই? হ্যাঁ, আমি তো অদ্ভুত, মানে উনি আমাকে এখন চিনতে পারছে না, তাহলে কি হলো?
আরো সুন্দরী হয়ে গেছে?
হ্যাঁ, সেরকমই ভাবতেছে যে গাড়িতে যাকে দেখলাম একই সেই। তো আমাকে বসুন্ধরা সিটির প্রায় আটতলা পর্যন্ত ঘুরলাম এবং আমাকে অনেক কথা জিজ্ঞাসা করলো, আমি কিন্তু কোনো কথাই উত্তর দিই নাই। লাস্টে আমাকে একটা কথা বলতে বাধ্য করছে, আমাকে বলছে আপনি কি যারের সন্তান, যে আপনার বাবার নামটাও কি নাই? লাস্টে আমি শুধুমাত্র আমার বাবার নামটা বলছি ওনাকে, আর কিছুই বলি নাই। এবং উনি আমাকে বিয়ে করার জন্য বাধ্য করতেছে, বলছে আপনি যদি আমাকে বিয়ে না করেন তো আমি কিন্তু আপনাকে নেচিটাং চলে যাব। তো দুই পকেটে দুই বান্ডিল টাকা নিয়ে আসছে এবং দুই ভাই পরামর্শ করছে, ও যদি আমাকে বিয়ে করতে রাজি না হয়,
ইন্স্যুরেন্সের টাকা নাকি ও যা কোর টাকা
টাকাই এবার নিয়ে আসছে, নিয়ে এসে তারপরে আমাকে চিটাং নিয়ে যাবে এরকম পরামর্শ করতেছে। তখন একটু ভয় পাচ্ছিলাম যে আল্লাহ আমি কার হাতে পড়লাম, এখন আমাকে কই নিয়ে যাবে, বিক্রি করে দিবে কিনা, তখন আমার উল্টা পাল্টা ভয় হচ্ছিল তখন। তো তারপরে আমি আমাকে রেজাউলকে ছেড়ে চলে যেতে হবে, যেহেতু চলে আসছে সানি। চলে আসার পরে আমাকে রেজাউল তখন নিয়ে যায়, রেজাউল কাছ থেকে ছেড়ে যখন যাচ্ছি তখন মনে ছিল আমার নারী ছেড়া ধন কিছু একটা রেখে যাচ্ছি, যে রেজাউল আমাকে এত ভালোবাসত, কি অর্থে আমি জানি না, তবে ও আমাকে প্রচন্ড ভালোবাসছে এবং অনেক ছোট বোনের মতো অনেক আদর করছে, যাতে আমি কোন রকম কষ্ট না পাই।
নারীটা যখন ছিটতেছিলেন যাওয়ার আগ দিয়ে, তখন ফিলিংসটার মানে প্রকারভেদটা কেমন ছিল?
প্রকারভেদটা ছিল অন্যরকম,
ভাই ছেড়ে যাচ্ছি,
ভাই ছেড়ে যাচ্ছি, হ্যাঁ ভাই ছেড়ে যাচ্ছি, এবং যে লোকটার সাথে যাচ্ছি ওর সাথে যেতে আসলে সায় দিচ্ছিল না মন। তো ভাইকে ছেড়ে যাচ্ছি, ওর সাথে যেতে মন সায় দিচ্ছিল না। তখন সানি আমাকে নিয়ে যাচ্ছে কল্যাণপুর, কল্যাণপুর ওর বোন আছে ছয়টা এবং ওরা চার ভাই। তো ছয়টা বোনের মধ্যে ছয় নম্বর বোনের
ইনফরমেশন কিন্তু একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ইনফরমেশন কিন্তু সঠিক সব দিতে হবে।
হ্যাঁ অবশ্যই,
যাতে করে আপনার বয়স আপনার প্রেক্ষাপট আমরা ভালোভাবে বুঝতে পারি। আপনি বললেন যে রেজাউলকে যখন ছেড়ে যাচ্ছেন, রেজাউল কিন্তু অনেক সুদর্শন এবং আপনার ব্যাপারে অনেক কেয়ারিং ছিল এবং তাকে আপনি দারুণ ভাবে বিশ্বাস করেছিলেন, ভালোবেসেছিলেন। কারণ ভালোবাসার প্রকৃতিটা কি ছিল, ভাইয়া নাকি হিন্দিতে যার একটা শব্দ আছে আমি জানি না, এরকম টাইপ কিছু
বলেছি যে তখন আমার ভিতরে প্রেম প্রীতি ভালোবাসার মতো ছিল না,
ক্লাস টেনে ছিল, টুয়েলভে হলে ভাইয়ার জায়গাতে হয়তো হিন্দিতে কি বলে
সাইয়া হয়ে যেত।
আচ্ছা তারপর কি হলো, চিটাং গেল?
তারপর আমরা চিটাং যাই নাই, কল্যাণপুর আসছি। তো কল্যাণপুর যখন ওর পাঁচ নম্বর বোনের বাড়ির সঙ্গে আসি, তখন আমাকে রাস্তায় বলতে বলতে আসি একটা নাকফুল পড়ালে মনে ভালো হতো, তাহলে আমার বোন মনে করতো আমার ভাই মনে বিয়ে করে নিয়ে আসছে। তো কি করা যায়, আমি বলছি নাকফুল নাই তো এখন কি করা যায়। তো আমি ওকে আসলে অনেক মানে ক্লোজ করার চেষ্টা করতেছি, যে আসলে একটা সিচুয়েশন মেনটেন করতে গেলে যেটা করা দরকার, মানে একজনের সামনে যে হঠাৎ করে তো আর সিচুয়েশন চেঞ্জ করা যায় না। তো এখন আমার পিছন থেকে সবকিছু শিখায় পরে নিয়ে গেছে, নেওয়ার পরে আমি যখন ওর বাড়িতে বোনের বাসাতে যাই, যাওয়ার পরে ওর বোন আমাকে ভাবে ভাবে বলে সম্বোধন করতেছে যে না হ্যাঁ আমার ভাই মনে বিয়ে করে নিয়ে আসছে। তো আমাদের দুজনকে এক রুমে রাখলো, যে আমরা ভাই বিয়ে করে নিয়ে আসছে এবং ওরা দুজন পাশের রুমে থাকলো। থাকার পরে এর মধ্যে রাত দুইটা পর্যন্ত দিন জেগেছিলাম এবং ওর ভাইয়ের বোনের ভাগ্নি জামাই থাকে ইতালি, ওখান থেকে ফোন দিছে এবং তার সাথে আমাকে কথা বলে দিল যে আমার মামা বিয়ে করছে। তো এই সেই করে অনেক মজা টজা করলাম, গল্প গুজব করে রাত দুইটা বেজে গেছে, তখন আমাদের দুজনকে একটা রুমে রেখে গেল যে ভাই বিয়ে করছে, বউকে তো ভাবির সাথেই রাখবো। তো আমি তখন প্রচন্ড ভয় পেয়ে গেলাম যখন আমাকে রাত দুইটা বাজে আমার ওর সঙ্গে রেখে গেল। তবু আমাকে পাশে বসে একটা কথা বললো, আমার চরিত্র নিয়ে আমি গর্ববোধ করি। আমি মনে মনে একটা কথা বলতেছিলাম, এই চরিত্র না জানি একটু পরে, এই গর্ববোধটা না জানি একটু পরে ধূলিসাৎ না হয়ে যায়। তো যখন আমি আসলে কখনো চিন্তা করতে পারি নাই যে আমার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটবে এবং আমি আসলে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম আসলে ওই দিনের ওই ঘটনার পর থেকে। কল্যাণপুর যখন আমি ওই দিন ওর রাতে ওর সঙ্গে ছিলাম, সেদিন আমি এসে আসলে ওর কাছ থেকে অন্তত আমি এটা আশা করি নাই। ও আমার সাথে সেদিন যে বিহেভটা করছে, আসলে আমার আসলে কোনো কাম্য ছিল না যে আমার জীবনে এত বড়টা দুর্ঘটনা ঘটবে। আমি আসলে ওইভাবে মেন্টালি প্রিপারেশন ছিল না আমার, ও আমাকে জোরপূর্বক নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু আমি যতদূর সম্ভব আমি চেষ্টা করছি যে নিজেকে সেভ করার। তারপরও সে রক্ষা করতে পারি নাই এবং আমি খুব কান্না করছি ওদিন রাত্রে এবং ওকে লাস্ট আমি একটা কথা বলছি যে আজকের পর থেকে যদি কোনো কারণে আপনার সাথে আমার বিয়ে না হয় তাহলে আমি গলায় দড়ি দেব। এ কথা বলার পরে ওর ভিতরে হয়তো একটু মনুষ্যত্ব বোধ কাজ করছে। ও আমাকে ওই দিন সকালেই 10টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে যখন আমি ও আমাকে ঝিনাইদহ কালীগঞ্জ চণ্ডীপুর গ্রামে নিয়ে যায় ওর বড় বোনের বাড়িতে। ওর গার্জেন ওর বড় বোনই ছিল তখন, ও মনে করতো ওর ফ্যামিলির সবাই গার্জেন বড় বোন। তো ওখানে নিয়ে যাবে, আমরা উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি গাবতলী টার্মিনালে রয়েছি তখন। এর মধ্যে কিন্তু ওই যে ড্রাইভার আঙ্কেল নাম্বার নিল রেজাউলের, ওই ড্রাইভার আঙ্কেল খুলনাতে পৌঁছায় তো দেখে আমার আব্বু আমার কান্নাকাটি করতেছে সেখান থেকে। আমার আব্বু আমার ছোট মামা তো ঢাকাতেই থাকে তখন এবং আমার ছোট খালু এবং ওই ড্রাইভার আঙ্কেল তিনজন খুলনা থেকে আসে আর একজন আমার মামা ঢাকা থেকে জয়েন করে। এই চারজন এসে ওই রেজাউলের নাম্বারে কল দেয় যে এই তোমরা মেয়েটাকে কি করছো। তখন রেজাউল বলছে মেয়েটাকে তো অমুকের হাতে দিয়ে দিছে, অমুক নিয়ে গেছে। তো বলছে মেয়েটাকে যেখান থেকে পারো আমাদের উদ্ধার করে দাও। তো ওনারা রেজাউল তো খালি ফোন দিচ্ছে আর খুঁজতেছে যে আমরা কোথায় আছি। আমি কিন্তু তখনও গাবতলী টার্মিনালে রয়েছি কিন্তু সানি সত্য কথা বলছে না যে আমরা কোথায় আছি। বলতেছে একবার বলতেছে চিটাং, একবার বলতেছে যে ঝিনাইদহ, একবার অমুক জায়গায়, কিন্তু বলছে না যে আমরা গাবতলী টার্মিনালে রয়েছি। তো গাবতলী টার্মিনালে পৌঁছা তখনও যদি বলতো যে ওর ফ্যামিলির লোকজন আসছে খুলনা থেকে, তখনও কিন্তু আমরা অফ দিতে পারতাম বা আমি চেষ্টা করলে পারতাম ওখানে থেকে যেতে, পারি নাই।
চেষ্টা
আমি আসলে জানতাম না যে আমার আব্বু আসছে খুলনা থেকে। তো আমাকে নিয়ে তখন সকাল 10টা বাজে তখন গাবতলী টার্মিনালে, ওখান থেকে আমাকে নিয়ে যখন যাচ্ছে চণ্ডীপুর, তখনও আমি আসলে মানে মানসিকভাবে শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়ছিলাম এবং আমি যখন আমি ওই রাতের পর থেকে আমি নিজেকে আসলে কন্ট্রোলে রাখতে পারছিলাম না আর যে আমি আসলে আমার লাইফে এরকম ঘটনা হয়ে যাবে আমি কখনো কল্পনা করিনি।
দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আপনি আপনার মানে ভার্জিনিটি লস করলেন, এটাই কি?
এটাই ফার্স্ট টাইম।
এবং আমরা জানি যে সাধারণত যারা ভার্জিনিটি লস করে, সব ক্ষেত্রে না কিছু ক্ষেত্রে ভার্জিনিটি যখন লস করে তখন কিছু কিছু আফটার রিয়াকশন কিছু হয়, সে ধরনের প্রবলেম কি আপনার হয়েছে?
হ্যাঁ, আফটার রিয়াকশন সেটা হচ্ছে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম এবং মানসিকভাবে আসলে ওরকম ভাবে প্রস্তুত ছিলাম না আমি, যে সবকিছুর একটা নিজের মনের উপর ই থাকা উচিত কিন্তু আমার সব দিক থেকে আমি নিজেকে অন্যরকম ভাবে হয়ে পড়তেছি, দুর্বল হয়ে পড়তেছি। এখন যখন আমাকে ওর বোনের বাড়িতে নিয়ে যায় ওদিন রাত হয়ে যায় সকাল 10টা থেকে,
ঘরের মধ্যে যখন এই ঘটনাগুলো ঘটে একরকমের মহাচ্ছন্ন হয়েই কিন্তু একরকম বার হয়ে আসা, দ্রুতি পরিবহন, ইগল পরিবহন, তারপরে ফাইনালি ঢাকা পর্যন্ত আসা। এবং যখন এই ঘটনাটা ঘটে গেল আপনার সাথে সেই রাত্রে, তখন বাবা মার কথা মনে হয়নি?
তখন
দুঃসাহসিক কাজের জন্য নিজের প্রতি,
হ্যাঁ লাস্টে তখনই আমার মনে হয়েছিল যে আসলে আমার এই দুঃসাহসের জন্য হয়তো আমি নিজেই দেই, আমার জীবনের এই পতনের জন্য আমি নিজেই দেই, আমার রাগ এবং আমার জেদ এবং আমার এই দুঃসাহসই আমার জীবনের এই পতনটা টেনে আনলো।
চেষ্টা করছেন বারবার আপনার উপরে ঝাঁপিয়ে পড়তেছে মোমেন,
ঝাঁপিয়ে পড়তেছে
মোমেন, সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছে তার স্বার্থ চরিতার্থ করার জন্য, আপনি চেষ্টা করছেন নিজেকে প্রোটেক্ট করার, ফাইনালি আপনি প্রোটেক্ট করতে পারলেন না, লাশের মতো পড়ে আছেন। আর মুমিন সেই মুহূর্তে তার শেষ তৃষ্ণাটার শেষ পিপাসাটা মেটানোর চেষ্টা করছে, অনুভূতিটা কেমন ছিল তখন?
তখন অনুভূতিটা আসলে আমি ওভাবে বোঝাতে পারবো না,
ঘেন্না হচ্ছিল কি নিজেকে নিয়ে?
নিজেকে নিয়ে ঘেন্না ওরকমটা আমি বুঝতে পারছিলাম না, কারণ তখন আমার বয়স অনুপাতে আমার যে কি করা উচিত ছিল সেটাও আমি জানতাম না। আমার শুধু এতটুকু মনে হচ্ছিল যে ওর সাথে যদি আমার বিয়ে না হয়, মানে আমার বয়স অনুযায়ী আমার এটা মনে হচ্ছিল ওর সাথে বিয়ে না হলে আমি মনে হয় মারা যাব, এতটুকুই সেন্স আমার তখন কাজ করেছিল। তো তারপরে আমি যখন চণ্ডীপুর নিয়ে আসে, আমাকে নিয়ে আসার পরে তো আমার সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, আমার আব্বুরা কিন্তু তখনও কিন্তু ঢাকায় খোঁজাখুঁজি করতেছে। এবং যখন না পায় ওই দিন রাতে রেজাউলকে সঙ্গে নিয়ে, এবং রেজাউলের একটা রুমমেট ছিল হাসান নামে একটা ছেলে, ও সহকারে, টোটাল 6 জন হয়ে যায় তখন, আমার আব্বুরা 4 জন আর ওখানে রেজাউল আর রেজাউলের রুমমেট 6 জন মিলে ঝিনাইদহ চণ্ডীপুর চলে আসে ওরা। তো আসার পরে ঝিনাইদহ চণ্ডীপুর যখন আসে তখন কিন্তু ভোর 6টা বেজে যায়, আমি তো পৌঁছে যাই রাত্রে, এবং ওদিন রাতের বেলা ওরা ওদেরকে নিয়ে চলে আসে, ভোর 6টা বাজে পৌঁছে যায়। তার আগে রাত 11টা বাজে একবার রেজাল ফোন দিছে ওদের বাড়িতে, ওর বোনের বাড়িতে ফোন দেওয়ার পর আমার সাথে কথা বলছে, এবং আমার কণ্ঠ লাউড স্পিকার দিয়ে বাসের ভিতরে আমার আব্বু আমার মামা সবাইকে শুনাইছে, দেখেন আপনার মেয়ে অমুক জায়গায় আছে, সেভে আছে, ভালো আছে। তো আমার আব্বু আমাকে আব্বুকে ফ্যামিলিকে সান্ত্বনা দেওয়ার জন্য ওরা বাসের মধ্যে কথা বলা শুনাইছে। কিন্তু তখন রেজাল আমাকে বলে না যে আমার আব্বুকে সঙ্গে নিয়ে গাড়িতে নিয়ে ওরা চণ্ডীপুর আসতেছে, তখন আমাকে বলে না। তো আমি মানে একরকম মানে ঠান্ডা হয়ে আসি যে না, ও আমাকে বিয়ে করবে বিধায় ওর বাড়িতে নিয়ে আসছে, এরকম একটা প্রশান্তি আমি ছিলাম। তো পরে আমি যখন আমার ভোরবেলা প্রথম চোখ ঘুম থেকে উঠেই আমি আমার মামাকে দেখতে পাই গিয়ে, আমার মামাকে যখন দেখি তখন আমার প্রচন্ড মানে আবেগ প্রণন হয়ে আমি কান্নায় ভেঙে পড়ি, আমার মামাকে জুড়ে ধরে আমি কান্না করি। আমার মামা যখন সরে দাঁড়ায় তখন দেখি পিছনে আমার আব্বু, এবং আমার আব্বু যখন আমাকে আমাদেরকে দেখে তখন আমার আব্বু দুই চোখ ভরে পানি এবং চোখ দুটো লাল হয়ে গেছে। এবং আমার আব্বু কিন্তু খুবই ইয়াং এবং অনেক স্মার্ট, অনেক সুন্দর। যখন আমি আমার আব্বুর পাশে দাঁড়াই তখন ওখানে তো গ্রামে অন্তত 150-200 লোক চারিপাশে আমাদের ঘিরে দাঁড়ায় আসতে, অনেক লোক 4-6 জন সুপুরুষ আসতে, উঁচা লম্বা ইয়াং, সেরকম সুন্দর গ্রামের লোক, এরকম 5-10 জন দেখলেই অবাক হয়ে যায়।
ভাবতেছিলাম
না ওটা, কিন্তু গ্রামের লোকজন ওরকমই মনে করছে যে না জানি কারা আসতে, এ বাড়িতে কি হয়েছে, এরকম কিছু নিয়ে ভাবতেছে। তো ওরা মনে করতেছে এই লোকটার কি হয়, এই মেয়েটা যে এনাকে জড়ায় ধরে কাঁদতেছে, এটা ভাবতেছে। কারণ আমার আব্বুর পাশে দাঁড়ালে কেউ বুঝবে না যে এই লোকটার মেয়ে এই। আমি আমার আব্বুকে জড়ায় ধরে কাঁদতেছি, মামাকে জড়ায় ধরে কাঁদতেছি, সবাইকে নিয়ে কান্নাকাটি রোল পড়ে গেছে। আর গ্রামের লোকজন মনে করেন যে আতঙ্কে অন্যরকম হয়েছে, যে এই বাড়িতে এটা কি হলো, একটা মেয়েকে রাতে আশ্রয় দিয়ে আবার নতুন বিপদে পড়লো, আবার মনে করতেছে পুলিশের লোক কিনা। আবার ও বাড়িতে একজন বিডিআর ছিল, আর্মি ছিল সে, আবার আমার আব্বু যখন আর্মিতে জব করতো এটা হচ্ছে 87-86 সালে, তো ওনার ব্যাটসম্যান ছিল, আমার আব্বুকে দেখে চিনতে পারে যে আপনাকে অমুক জায়গায় দেখছিলাম। তো সেভাবে কথা পিঠে কথা বলা ওনারা নিজেদের মধ্যে নিজেরা পরিচিত হয়ে নেয়, তার মধ্যে ছেলেকে ফোন দেয় সানিকে, মমিনুর রহমান সানিকে ফোন দেয় যে তুমি এখন আসছো না কেন, মেয়ের বাড়ির থেকে ফ্যামিলির লোকজন আসছে, তো মেয়েকে তো নিয়ে যাবে। ও বলছে আমি না আসা পর্যন্ত মেয়েকে যেন না নেয়, আমি ওকে বিয়ে করে এখান থেকে পাঠাবো। তো আমিও যে ধরছিলাম যে হ্যাঁ আমি এখান থেকে বিয়ে করেই যাব। তো আমার আব্বু বলে, আমার ফ্যামিলির লোকজন বলে যে আমার মেয়ে তো বের হয়ে আসে নাই কারো হাত ধরে, যে এখান থেকে বিয়ে দিতে হবে, আমি যদি এখান থেকে বিয়ে দিয়ে দিই তাহলে আমার এলাকার লোক আমার পরিবারের লোক ভাববে যে আমার মেয়ে হয়তো কারো হাত ধরে বের হয়ে গেছে। তো আপনাদের যদি খুবই ভালো লাগে তো আমার এলাকা আমার বাড়িঘর দেখে তারপরে আপনারা বিয়ে করে নিয়ে আসবেন, তবে আমার মেয়ে এখান থেকে বিয়ে দেবো না। তো ও খুব নাসরবান্দা, ও বলতেছে আমি যদি বিয়ে না দেন তাহলে আমি ছাড়বো না, আমাকে বিয়ে দিতে হবে, তবে কথা দিতে হবে যে আগামী এক সপ্তাহের মধ্যে আমার সঙ্গে বিয়ে দিতে হবে। তো এরকম একটা কথা দিয়েই আমাকে আমার আব্বুর সঙ্গে ফ্যামিলির সঙ্গে পাঠিয়ে দেয়, এবং ঠিক এক সপ্তাহ পরে ওর ফ্যামিলি 8 জনকে নিয়ে আমাদের গ্রামে আসে দেখতে, বিয়ের অ্যারেঞ্জমেন্ট হয় ওই দিন, এবং বলে যে হ্যাঁ বিয়ে করব, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেই ওখানে বিয়ে হয়। প্রায় অনেক টাকা খরচ হলো আমার আব্বুর একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে, তার মধ্যে হ্যাঁ এগুলো করার পরে ওরা হঠাৎ করে বিয়ের আড়সরে বিয়ে ভেঙে দেয় ওর বড় ভাই, বলে আমার ছেলেকে আমাদের ছেলেকে 2 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল দিতে হবে, এ দিতে হবে, সে দিতে হবে। আমার আব্বু বলে যে না আমার একটা মাত্র মেয়ে, যৌতুক দিয়ে কেন মেয়ে বিয়ে দেবো। তো এই সেই বলে আর তখন সেই বিয়ের আসরে বিয়ে ভেঙে যায়। আমার আব্বু আম্মু কান্না করার বলে যে মাটি ফাঁক হয়ে যাক আমি মাটির ভিতর ঢুকে যাই, এই দৃশ্য আমার দেখতে আর ভালো লাগছে না। আমার আব্বু প্রচণ্ড কান্নাকাটি করে এবং খুব আপসেট হয়ে পড়ে দুজনেই আব্বু আম্মু। তো বিয়ে ভেঙে গেল, আমার লেখাপড়াতে একবারে হেল হয়ে গেল, আমি যে আসলে পরবর্তীতে লেখাপড়া করতে পারবো এরকম কোনো চান্সই ছিল না। আমি আর স্কুলে যেতে পারছি না, আমার পিটিএস পরীক্ষা অলরেডি শেষ, আমি পরীক্ষায় অ্যাবসেন্ট হয়ে আছি। এবার কিছুদিন পরে সেদিন সারা বাংলাদেশ ব্যাপী অবরোধ ছিল, 2006 সালে জুন মাসের 13 তারিখে ও আসছে। আসার পরে তারপরে রাতের বেলা এসে বলতেছে যে আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করব, তখন গার্জেন ছাড়া একা আসতে, বলে যে বিয়ে করবেন, তো তখন গার্জেন ছিল, তখন কেন দ্বিমত করলেন। তো আমার আব্বু আমার বড় চাচার কাছে ফোন দিয়ে বলে যে ভাই ছেলে তো আসছে, একা বিয়ে করতে চায়। তো বড় কাকু বলছে শিক্ষিত ছেলে দেখে মেয়ে দেওয়া যায়, তো বিয়ে দাও, সমস্যা কি, যেহেতু ছেলে মেয়ে দুজনেই রাজি। তো বিয়ে দিয়ে দিল ওদের রাতেই, বিয়ে দেওয়ার পরে আমাকে
বিয়ে করার মধ্যে কি তখন কোন দুর্বলতা মোমেনের প্রশ্নে তৈরি হয়েছিল নাকি ওইটার কারণে বিয়ে করতে চাইছিলেন?
আমি আসলে ওকে ভালোবেসে আমি ওকে বিয়ে করতে চাইনি, জাস্ট ওই দুর্বলতার কারণে আমি ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। শুধুমাত্র ওই দিনটার ঘটনাই বারবার মনে পড়ে আমাকে, নিজেকে নিজে আমার নিজের আয়নায় নিজের চেহারা মুখ দেখতে পাচ্ছিলাম না, যে আমার জীবনে এত বড় দুর্ঘটনা আমি আসলে কোনদিন চিন্তাও করতে পারি নাই। আসলে ওই দিনের চিন্তা করেই কিন্তু আমি ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তো তারপরে গেল বিয়ের ঘটনা, এভাবে এক মাস তিন মাস চার মাস হয়ে যায় আমাকে আর ফোন দেয় না, বিয়ে করে রেখে একবারে হারিয়ে গেল। তো আমি হঠাৎ যখন এসএসসি পরীক্ষা হয়ে গেল, এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষার পরে আমি এসএসসি পরীক্ষার ১৩ দিন আগে আমি শ্বশুরবাড়িতে যাব, কারণ ওরা আমাকে নিতে আসতেছে না, দেখতেও আসে না, ফোনও করে না। তো আমার তো এখন নিরুপায় হয়ে যেতেই হবে, এটাকে সমাজ বলে একটা কথা আছে, আশেপাশের লোকজন বলতেছে নতুন বিয়ে হয়েছে, লোকজন দেখতে আসে না, কথা বলে না, শ্বশুরবাড়ির লোকজন খবর নেয় না, তাহলে কেমন জায়গায় বিয়ে বিয়ে দিছো, এটা সমাজের লোকজন বিভিন্ন রকম কথা বলে, যার কারণে আমি নিজে বাধ্য হয়ে চলে গেলাম আমার বান্ধবী কিনে শ্বশুরবাড়ি। যাওয়ার পরে দেখলাম মানে
আপনি চলে গেলেন আপনার বান্ধবী নিয়ে,
আমার বান্ধবী কিনে চলে গেলেন,
বাসা পারমিট করলো এটা
না, বাসা আমার আব্বু আম্মু জানে না, আমি চুরি করেই সেবারে গেছিলাম, সেবারও চুরি করে গেছিলাম,
পালিয়ে যাওয়াটা একরকম ফিতরাতে পরিণত হয়েছিল আপনার নাকি যখন তখন পালিয়ে গেলেন?
বাড়ি থেকে গঞ্জাম করে গেছিলাম।
ও আচ্ছা,
যে আমার তখন কি নিয়ে গঞ্জাম, তখন গঞ্জাম হয়েছিল এই নিয়ে যে আমার
ইচ্ছে কেন লবণ বেশি হলো
না, আমাকে কেন নিজের ইচ্ছায় বিয়ে হলো, মানে নিজের ইচ্ছা কি, মানে আমি বিয়েতে পারমিশন দিছিলাম, তারপরে আমার কারণে বিয়েটা হলো, তুমি কেন বাড়ি থেকে চলে গেছিলে, তোমার জন্য বিয়েটা হলো, এখন কেন সে আসতেছে না, কেন যোগাযোগ করতেছে না,
সব কথা কেন বলতেছে, সেই ক্ষোভে চলে গেল।
হ্যাঁ, এখন বাবা মায়ের কথা বলতেছে, বাবার বাড়িতে পড়ে আসি বিয়ের পরে, এটাও
একটা প্রথম রাগের কারণ ছিল, চুল কেন ছোট হলো, ওর জন্য যে একটা চড় খেলেন তার জন্য চলে গেলেন, যার আলটিমেট ডেস্টিনি হলো কল্যাণপুরের সেই ঘরটা, আর এবার হচ্ছে যে বিয়ে নিয়ে দুইটা একটা কথা বলছে ফ্যামিলির লোকজন, সেই ক্ষোভে চলে গেলেন আবার একা একা।
তো যাওয়ার পরে আমার বান্ধবীকে নিয়ে যাওয়ার পরে আমার বান্ধবীকে ওরা পরের দিন গাড়িতে উঠাই দেয়, দেওয়ার পরে আমাকে রেখে দেয়, এবং ওখানে আমি এক মাস ছিলাম। এই এক মাসে আমার জীবনে যে ঘটনা ঘটছে, তো এই ঘটনাগুলো আমি মনে হয় শ্বশুরবাড়িতে কারো জীবনে এই ঘটনা ঘটুক আমি কখনো আশা করব না, এবং কোনো মেয়ের জীবনে এই ঘটনা যদি ঘটে সেই জীবনে স্বামী সংসার করতে পারবে না। আমার আমি যেদিন আমার শ্বশুরবাড়িতে তিন দিন বয়স, সেই তিন দিন আমি এক কাপড়ে ছিলাম, আমার বাবার বাড়িতে এক কাপড়ে গেছিলাম শ্বশুরবাড়ি, ওই এক কাপড়ে রয়েছি তিন দিন আমি মেয়ে মানুষ অনেক কষ্ট করে, এবং আমি যে দেখি বাড়িতে কেবল কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এবং ওই বাড়িতে কনস্ট্রাকশনের কাজে আমি বাড়িতে দেওয়ালে পানি দিছি, মিস্ত্রিদের কাজে পানি হেল্প করছি, সমস্ত কাজে একটা বাড়ির কাজের লোক যেভাবে কাজ করে আমি ওইভাবে কাজ করছি বাড়িতে, কারণ আমি মনে করছি এটা আমার ঘর, আমার সংসার, এই ঘরে তো আমিই থাকবো, এরকম মনে করে কাজ করছি। তো তারপরে তিন দিন পরে আমার হাত থেকে কিছু কাছে প্লেট পড়ে যায়, তখন থেকে আমার শাশুড়ির রূপটা আমি দেখতে পাই, যে আমার শাশুড়িকে আমি যতটা ভালো ভাবছিলাম তার সম্পর্কে যা গল্প শুনছিলাম তা সবই ভুল। সে আমাকে যে ধরনের বিহাব শুনাইছে, যে কথাগুলো শুনাইছে, যা আমার সারা জীবন কানে এখনো মানে ভেসে বসে। তো তারপরে আমি আমার শ্বশুরবাড়ির থেকে ঘাত প্রতিঘাত সবকিছু, মানে নির্যাতন যত রকম আছে সব রকম নির্যাতন আমার উপরে চালাইছে আমার শ্বশুরবাড়ির লোকজন। আমার শাশুড়ি, আমার যা ছিল না একজন সেজোজা, সেই আমাদের বাড়ির উপরে থাকতো, এবং আমার হাজবেন্ড পর্যন্ত, তার কিছু কবুতর পালতো, কবুতরের বাচ্চা মারা গেছিল একসঙ্গে চারটা, বাচ্চাটা মারা যাওয়ার কারণেও আমার দোষ ছিল, আমি নাকি তার বাচ্চাগুলো কবুতরের বাচ্চা টিপে মেরে ফেলছি, বলে তুই আমার বাচ্চাগুলো দেখতে পারিস না, তুই বাচ্চাগুলো গলা টিপে মেরে ফেলছিস। তো অনেক ধরনের এক একটা অজুহাত খুঁজতো কিভাবে আমাকে মারা যায়, আমি কোলা দিয়ে চাল ধরতে পারতাম না, এটাও ছিল একটা অজুহাত, কিভাবে আমাকে নির্যাতন করা যায়, আমাকে ভুল এমআর করাইছে, আমার আমি প্রেগনেন্ট ছিলাম না, তারপর আমাকে ভুল এমআর করাইছে, এমআর করানোটা আমাকে কষ্ট দেওয়া ছিল, এবং এই এক মাসের মধ্যে আমাকে এত কিছু করাইছে যে আমার বেঁচে থাকা আসলে আমার পক্ষে সম্ভব ছিল না, আমি কিন্তু বিষ খাইছিলাম। আমি 100% এক মাসের মধ্যে কনসেপ্ট করার কোন প্রশ্নই আসে না, আমি যখন ওদের বাড়িতে এসে তখন আমার পিরিয়ড চলতেছে, যখন আসি তারপরে যখন আমাকে আমার পিরিয়ড টাইম মতো হলো না কেন, এর জন্য আমাকে কোন রকম রিপোর্ট না করায় আমাকে ভুল এমআর করাইছে, এবং এই এমআর করানো যখন করাবে তখন আমার বাড়ির পাশে একজন মীরা নামে একটা মেয়ে ছিল, আমি তার পায়ে ধরে কাঁদছিলাম, আপু আমার পেটে বাচ্চা নাই, কেন আমাকে এমআর করাতে নিয়ে আসছে, উনিও কান্না করছে আমার সঙ্গে, উনারও বলার কিছু নাই।
প্রাইমারি কিছু প্রেগন্যান্সি টেস্ট থাকে, সেগুলো করানো হয়েছিল,
সেগুলো করাই নাই, শুধু কেন
আপনার মেনস্ট্রুয়েশন কেন বন্ধ সেটার জন্য এমআর করাইছে,
এটার জন্য করাইছে।
পরে আরেকটা কি বিষ খাইলেন কখনো?
তারপরে বিষ খাইলাম, তারপরে কিছু ওটা করাই আমাকে বাবার বাড়িতে রেখে আসলো। বাবার বাড়িতে রেখে আসার পর আমি আমার আম্মু বললো তোমাকে আর যেতে হবে না, আমার তার কিছুদিন পরে আমার এসএসসি রেজাল্ট বেরোয় 12 তারিখ, আমার ম্যাচটা ছিল 13 তারিখ এবং রেজাল্ট বেরোইল 12 তারিখ, জুন মাসের 12 তারিখ রেজাল্ট বেরোয়। আমার রেজাল্টের খবর নিয়ে আমার আব্বু আসে এবং একটা ফ্রিজ কিনে দেওয়ার জন্য আসে। যে ছেলে শ্বশুরবাড়িতে গেল, কিছুই তো নিল না, কিছু দিলে হয়তো আমার মেয়ে সুখে থাকবে। তো ফ্রিজ কিনে দিতে আসলো এবং সঙ্গে একটা আঙ্কেল আসলো এবং আমার ভাইয়া আসলো। তো আসার পরে আমার আব্বু এসে দেখে আমার এমন একটা করুণ অবস্থা, যে অবস্থায় আমার আব্বু কোনোদিন আমাকে আশা করে নাই। আমি কলের পিঠে পড়ে যে আমার থুতু ফুলে এরকম হয়েছিল এবং আমি একটা খুবই সস্তা একটা 250-300 টাকা দামের একটা শাড়ি পেঁচায় পড়ে আছি, শাড়ি তো পরতে পারতাম না, এবং মাটির চুলায় রান্না করতেছি। অবস্থা খুবই খারাপ করুণ অবস্থা। দেখে আমার আব্বু দু চোখে পানি চলে আসছে এবং আমার গায়ের শরীরে প্রচন্ড জ্বর, এবং ও সেদিন বাড়িতে ছিল না, 3 দিন পরে আসছে আমার কলে পড়ে যাওয়ার পরে অসুস্থ, আসে নাই। আমার আব্বু আমাকে 30,000 টাকা দিয়ে ছিল যে টাকাটা ফ্রিজ কিনে দেওয়ার জন্য, তখন ফ্রিজের দাম খুবই কম ছিল। তো 30,000 টাকা দিয়ে গেছে এবং ও ওই দিন রাতে আসছে। আমার আব্বুরা চলে যায় ঝড় বৃষ্টির রাত এবং বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, থাকার জায়গা নেই, চলে গেছে সবাই। ওই টাকাটা ওই দিনও আমার কাছ থেকে নেয়, নিয়ে একটা বড় একটা কাঁঠাল নিয়ে আসছিল। কাঁঠালটা ওর ভাগ্নেকে দিয়ে রেখা ও চলে যায় 30,000 টাকা নিয়ে। 3 দিন পরে এসে খোঁজ নেয় যে আমার কি অবস্থা। ওর একটা গার্লফ্রেন্ড নিয়ে আসছে, গার্লফ্রেন্ড নিয়ে এসে আমার এখানে বরফ ডলতেছে 3 দিন পরে যে আমার এখানে ফেটে
গেছে।
হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে এসে বলতেছে তোমার এখানে কি অবস্থা, এখানে বরফ ডলতেছে। আমার বাড়িতে বয়স তখন 13 দিনের মাথায়।
তার ফ্যামিলি থেকে এসব নিয়ে কোনো অবজেকশন ছিল না?
কোনো অবজেকশন ছিল না।
গার্লফ্রেন্ডের পরিচয় কিভাবে দিচ্ছে?
গার্লফ্রেন্ডের পরিচয়টা আছে ওর কলিগ, ও বলে যে এটা আমার কলিগ, এবং মেয়েটা ছিল হিন্দু, মেয়েটার নাম ছিল সীমা সাহা, এবং সীমা সাহা ছিল কালীগঞ্জের একজন প্রভাবশালী, একজন স্বর্ণ ব্যবসায়ীর একজন মেয়ে, এবং ওরা অনেক প্রভাবশালী দেখাইতো যে ওকে বিয়ে করলে ওরা অনেক টাকা পয়সা পাবে, এক বাবার একটা মাত্র মেয়ে, এরকম ওনার সাথে অনেক রিলেশন, এবং বিয়ের আগে নাকি 7 বছর ধরে তার সাথে রিলেশন ছিল। এবং শুধু সীমা না, সীমার আগেও মহেশপুর লেবুতলা একটা মেয়ের সাথে নাকি 7 বছর স্বামী স্ত্রীর রিলেশন ছিল, এরকম অনেক খবর আমি বিয়ের পরে জানতে পারি। তো সে এতই সুদর্শন ছিল আব্দুল মমিন, এতই সুদর্শন যে তাকে দেখে আমার ফ্যামিলির লোক যেন এমনি ভুলে গেছিল, তাকে ওই তার সৌন্দর্যের মোহে তাকে বিয়ে দিতে
পারছিল। এখানে কি ছবি আছে তার? আমি সুদর্শন ছেলেটির ছবি একটু দেখার চেষ্টা করি, আপনি বলতে থাকুন।
ছবি আছে,
জি,
এই ছবিটা। তো আমার সঙ্গে জয়েন্ট ওঠানোর ছবি আছে,
জি জি, আপনি আপনার কথা বলতে থাকুন।
তো তারপরে যখন আমার আব্বু চলে গেল, টাকাগুলো নিয়ে সে হারাই গেল, গার্লফ্রেন্ড নিয়ে আসলো এবং গার্লফ্রেন্ড এসে আমাকে সমাদর করতেছে, বরফ বলতেছে, যেটা আমি আসলে সহ্য করতে পারছি না। পরবর্তীতে অনেক কিছু টুকটাক নিয়ে, যেটা আসলে স্ত্রী হিসেবে যেটা মেনে নেওয়া যায় না, সেই সমস্ত দৃশ্য আমাকে অনেক কিছু দেখতে হয়েছে, এবং তার চরিত্র এত ডিসগাস্টিং ছিল যে আসলে মেনে নেওয়া যায় না, একজন স্ত্রী তার চোখের সামনে এত কিছু, এত অশ্লীল দৃশ্য মেনে নিতে পারে না।
এবং
দৃশ্যগুলো ছিল যে আমার সামনে এক গ্লাসে দুজনে পানি খাচ্ছে, ঠোঁটে ঠোঁট লাগায় পানি খাচ্ছে, তারপরে বিস্কিট খাচ্ছে, একটা একটা বিস্কিটে দুজনে একসঙ্গে কামড় দিচ্ছে, তারপরে ওনার হাত ধরতেছে, এক বিছানায় বুঝছে, পাশাপাশি গা লাগায়, এই ধরনের দৃশ্য আমার সঙ্গে এগুলো করতো আমার সামনে, যাতে আমি এগুলো দেখি অনেক কষ্ট পেয়ে যাতে চলে যাই। কথা আছে না, খেদাবো না উঠুন চশপো, ঠিক এরকম বিহেভ করতো আমার শ্বশুর বাড়ির লোকজন। এবং এক পর্যায়ে আমার হাজবেন্ড তখন আমাকে বলে যে তুমি বাবার বাড়িতে যাও, যে থাকো কিছুদিন, পরে আমি বাড়ির কাজ শেষ হলে নিয়ে আসবো। তো আমি চলে যাই বাবার বাড়িতে, যাওয়ার পরে তারপরে আমি লেখাপড়া স্টার্ট করি, আবার পড়াশোনা করি। কিছুদিন যদি আমি যদি 15 দিন থাকি শ্বশুর বাড়ি, তো 1 মাস থাকি বাবার বাড়ি, এই সেই করে আমার টোটাল 9 মাস সংসার হয় আমার হাজবেন্ডের সাথে। 9 মাসের সংসারে আমার এই ভাঙা গড়া সংসার হওয়ার পরে আমার হাজবেন্ড তখন বলে যে এভাবে তো চলতে পারে না, একটা বাচ্চা নেই, বিয়ের বয়স তখন 2 বছর হয়ে যায়, কিন্তু আমার সংসারের বয়স কিন্তু 2 বছর হয় না, যেহেতু 1 বছর তো বাবার বাড়ি থাকছি বিয়ের পরে। তো বাচ্চা নেওয়ার পরামর্শ দিল, দেওয়ার পরে আমি বাচ্চা ডাক্তার দেখ কনসেপ্ট করলাম। বাচ্চা হওয়ার পরে যখন বাচ্চার বয়স পেটে 2 মাস, তখন ও আমাকে চরম আকারে মার দিছিল। মার হয়েছিল একটা কারণে, সেটা সৌদি আরব থেকে ওর একটা গার্লফ্রেন্ড ফোন দিছিল, তাই নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছিল। গ্যাঞ্জাম হওয়ার কারণে ও আমাকে চরম মার দিছিল এবং এমন মার দিছিল এবং আমার লাংসে আঘাত লাগছিল, সেই আঘাতের কারণে এখনো আমার লাংসটা ছিদ্র হয়ে গেছে এবং একপাশে গইলে গেছে। এটা রিপোর্ট পাইছি 2 বছর আগে, যে এত পরিমাণে আঘাত লাগছে, হাত দিয়ে মানে এভাবে মারছে যে আমি বমি করে দিছি একটা আঘাতে। মুখ দিয়ে গেজা গেজা বেরোইছিল আঘাতের ফলে। তখন আমি বুঝতে পারি না যে ওর মারের কারণে মুখ দিয়ে গেজা বেরোইছে নাকি আমি প্রেগনেন্ট যার কারণে আমার বমি হচ্ছে, এরকমটা মনে বুঝতে পারি নাই তখন। কিন্তু আমি দুবছর আগে রিপোর্ট করাইছি আমার লাংসে এক পাশে গুলা গেছে বা ছিজো, ডাক্তার আমাকে বলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার আতিকুর রহমান উনার ডাক্তার দেখাইছি এবং উনি আমাকে রিপোর্ট দিছে বলছে এটা প্রচন্ড আঘাতের কারণে এটা হয়েছে। তো আমি বুঝতে পারি যে ওই দিনের আঘাতই ছিল, এছাড়া আমার জীবনে কোনো বড় কোনো আঘাত নেই। তো তারপরে ওই আঘাত ছিল ওই দিন এবং দুই তখন দেড় মাস পেটে আমার বেবি, দেড় মাস পেটে থাকার পরে যখন দুই মাস চলে আমার বয়সে আমি একটা না সাত দিন না খেয়ে থাকার অভিজ্ঞতা ছিল তখনই, আমি জেদ করে না খেয়েছিলাম। আমার শাশুড়ি আমাকে বলতো আমার ছেলের ভাত খেতে তোর লজ্জা করে না, তখন কিন্তু আমারও পাল্টা জবাব আসে যে আমার শ্বশুরের ভাত খেতে কি আপনার লজ্জা করে না।
This track was downloaded from fusionbd.com.
আমি কিন্তু কোনো প্রতিবাদ করতাম না, আমাকে কিছু বললে আমি চুপ করে শুনতাম।
সাত দিন না খেয়ে থাকলেন তখন পেটে বেবি আপনার?
হ্যাঁ, আমি চিন্তা করতেছিলাম আমার বেবিটা যেন নষ্ট হয়ে যায়, এরকম চিন্তা ভাবনা করতেছিলাম। আমি এরকম চেষ্টা করতেছিলাম যে না খেয়ে থাকলে যদি দুর্বল হওয়ার জন্য যদি বেবি নষ্ট হয়ে যায়, কারণ আমার
মাথা ঘুরছে আমার।
এত কিছু
ছোট ব্রেক নেই শ্রাবণী, না হলে আমার মাথা যেন আবার নষ্ট না হয়ে যায়। মাথা ঘুরছে, অনেক অলিগলি পথ, অনেক ঘটনা তার উপরে উপঘটনা, কোনটা থেকে কোনটাতে কনসেন্ট্রেট করব, এই কারণে ছোট্ট একটা বিরতি নেওয়া খুব বেশি মাত্রায় জরুরি। মাত্র 14 বছর 11 মাস বয়স, এই বয়সে দ্রুতি পরিবহন ইগলের সেই গাড়িতে চড়ে এক যে নিরুদ্দেশের উদ্দেশ্যে রওনা হলেন, আদৌ বাড়ি ফেরার পথ থাকবে কিনা, সমস্ত পথ বন্ধ হয়ে যাবে কিনা সেটা ভাববার মতো অবকাশ ছিল না। সামান্য একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা, ক্ষুদ্র একটা ঘটনা, যারা পাগলের মতো ভালোবাসে আপনার বাপ মা ভাই বোন, সমস্ত কিছুর বিনিময়ে চোখের মনি বানিয়ে রেখেছিল যারা, সেই বাবা একটা চড় মারার কারণে এত বেশি জেদ, এত বেশি জেদের বশবর্তী হয়ে আপনি নিরুদ্দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। আপনি চিন্তাও করলেন না যে আলটিমেট ডেস্টিনি সেই কল্যাণপুরের সেই ঘরের মধ্যে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান যে জিনিসটি, আপনার আব্রু, আপনার সতীত্ব, সেটি জলাঞ্জলি দিতে হতে পারে। আপনি আপনার মতো চেষ্টা করেছিলেন, কিন্তু আপনার চোখের সামনে যে চোখটা এত বেশি সুন্দর বলে আমি প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলাম, এখন আবার যখন এই কথাগুলো বলছি, সেই চোখ প্রথম যে ঘটনার সাক্ষী হলো সেটি হচ্ছে একটি মেয়ের জীবনের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মূল্যবান যে জিনিসটিকে চোখের সামনে নষ্ট হতে দেখলেন। এবং শুধু তাই না, এই ঘটনার পর থেকে যতগুলো ঘটনার সাক্ষী আপনি হয়েছেন, বাড়িতে এসেছেন, আপনি শুধরাননি, তারপরে দেখা যাচ্ছে বাড়িতে একটু বাবা মার সাথে খুনসুটি হওয়ার কারণে বান্ধবীকে নিয়ে চলে এসেছেন আবার সংসার করবার জন্য, সেই সিদ্ধান্তটা অন্তত বাড়ির বড় মুরব্বীদের উপরে হয়তো আপনি দিতে পারতেন, ফাইনালি আবার চলে আসলেন। চলে আসার পরে কত রকমের ঘটনা, মোমেন হয়তো বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে যে স্বামী হিসেবে অথবা একজন রেসপন্সিবল পার্সন হিসেবে তার মধ্যে কত রকমের অভাব ছিল, কত রকমের তার মধ্যে দায়িত্ব জ্ঞানহীনতা ছিল। আপনার চোখের সামনে যে ধরনের রঙ্গলীলা করেছে সেই পূর্বতন বান্ধবীর সাথে, সেই জিনিসগুলো দিনের পর দিন আপনাকে দেখতে হয়েছে। এবং সর্বশেষ যে কথাটা বলে আমার মাথাটাকে একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে যে দুই মাসের কনসেপ্ট করলেন, বেবি নিতে যাচ্ছেন। শ্রাবণী, আপনি একজন মেয়ে যে মা হতে যাবেন সেই অবস্থাতে আপনি চিন্তা করছেন সাত দিন না খেয়ে কিভাবে আমি আমার ভ্রূণটাকে, আমার হবু সন্তানটাকে পৃথিবীতে আসার আগেই নিঃশেষ করে দেয়া যায়। এই যে খামখেয়ালিপনা চিন্তা ভাবনা, আপনার জীবন আপনার মতো করে আপনি বেঁচে চলেছেন, সে হক সে অধিকার হয়তো আপনার আছে, কিন্তু এই অধিকার কে আপনাকে দিল? স্রষ্টা যে নির্যাসটা আপনার পেটের মধ্যে দিয়ে দিয়েছে একটি জীবন হয়ে আরেকটা জীবনকে পৃথিবীতে নিয়ে আসার বিরল গৌরবের অধিকারী আপনাকে বানাতে চেয়েছেন স্রষ্টা, সেই ইচ্ছাটাকে আপনি গলা টিপে নষ্ট করতে চেয়েছিলেন সাত দিন না খেয়ে। কি কি ঝামেলার জন্য, কি অবস্থার জন্য, কি শাশুড়ির কষ্টের জন্য, সেসব প্রসঙ্গ তো আছে। এই জীবনটা তো আপনি নিজে থেকে বেছে নিয়েছিলেন, কিন্তু সেখানে আপনি চিন্তা করেননি যে সবকিছুর বিনিময়ে কিভাবে আমার সন্তানটাকে বাঁচিয়ে রাখা যায়, বরং উল্টাটা ভেবেছিলেন কিভাবে আমার সন্তানটাকে নষ্ট করা যায়। মাথা ঘুরছে আপাতত, ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখনই।
ওকে বন্ধু, আমি গুরু একটু বিরতিতে যাচ্ছেন, বাট আমি কিছু টেক্সট পড়তে চাই যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন এবং আমাদেরকে টেক্সট করছেন এবং কমেন্ট করছেন। অনেক বন্ধুই আছে এবং যারা এখনো কোনোভাবেই যুক্ত হননি তাদেরকে বলছি, বন্ধু আমাদেরকে কমেন্ট করুন। আপনি আমাদেরকে আমাদের ফেসবুকের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে ঢাকা এফএম এ, সেটাতে কমেন্ট করবেন এবং তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/thakafm90.4 এবং এখানটিতে আমাদের যে পোস্টটি আপলোড করা হয়েছে সেই পোস্টটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং ইচ্ছে করলে আপনি এই পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে শেয়ারও করতে পারেন এবং অবশ্যই আমাদেরকে SMS করবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ টি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনার কথা মালা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর যারা মাত্র যুক্ত হলেন তাদেরকে বলছি, বন্ধু আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে অনুষ্ঠান প্রাণ আর ভালোবাসার বাংলাদেশ। মেঘলা কথা বলছি আপনার সাথে এবং আছেন স্টুডিওতে গুরু হিতেশাম এবং এই মুহূর্তের অতিথি বন্ধু শ্রাবণী। শুনছি তার জীবনের কথা, আমরা অনেকটা দূর চলে এসেছি, অনেক কিছু শুনে ফেলেছি এবং এই নিয়ে অনেক বন্ধু অনেক কমেন্ট করেছেন। যেমন আছেন সিয়াম, লিখেছেন যে বেশি জেদ ভালো না। কাজী ওয়াসিম আছেন, লিখেছেন যে কিছু কিছু মানুষ মাঝে মাঝে খুব বড় ভুল করে ফেলে তাই কষ্ট পাই। উনি গ্রিস থেকে আমাদেরকে শুনছেন। আছেন সিল্কি শাইন, উনি লিখেছেন যে ওকে একটা থাপ্পড়ের জন্য তুমি তোমার লাইফটাকে নষ্ট করে দিলা, বাবাই তো মেরেছিল তাই না। আরিফুজ্জামান পাপু লিখেছেন গুরু বেশি সাহস কি ভালো। নূর ধানমন্ডি থেকে আমাদেরকে লিখেছেন ফেসবুকে যে গুরু একটা মেয়ের লাইফ এমন হতে পারে না। অ্যান্ড আছেন আমাদের সাথে ফেসবুকে সঞ্জিত আক্তার পায়েল, লিখেছেন যে কষ্ট লাগলো আপু। শাহরিয়ার আছেন, শাহরিয়ার যুবরাজ লিখেছেন যে মানুষ অনেক খারাপ হয়। আহমেদ বুলবুল লিখেছেন যে শ্রাবণী ইউ আর সো সুইট, তোমার গল্প শুনতে নিশ্চয়ই অনেক ভালো লাগবে আমার। এটা অনেক আগেকার কমেন্ট যখন উনি বলছিলেন তার খুব খুনসুটি মার্কা কথা, যখন বাসা থেকে বেরিয়ে এসছেন সেসব ডানপিটে কথাবার্তা বলছিলেন তখনকার কমেন্ট এগুলো। এবং সেই সময়কার কমেন্টে খুব সুন্দর সুন্দর কথা বন্ধুরা লিখেছেন যে আপু তোমার অনেক সাহস আছে, ওয়াও আমার নিক নেমো সানি এবং ফাইনালি তোমার ভয় লাগছে, এরকম অনেক টেক্সট কমেন্ট পাঠিয়েছেন। কিন্তু তার পরপরই বন্ধুরা আবার আমাদের বন্ধুর অতিথি বন্ধু শ্রাবণীর একটু একটু অভিযোগ তুলছেন উনার বিরুদ্ধে যে কেন এরকম করতে গেলে, একটা থাপ্পড়ের মানে একটা থাপ্পড়ই তো খেয়েছিলে বাবার কাছ থেকে, সো কেন বাসা থেকে বেরিয়ে আসলে। সো এরকম করে অনেক বন্ধু কমেন্ট করছেন এবং এই মুহূর্তে আছেন জুনায়েদ আলম, আছেন নাজমুল সরকার, মোহাম্মদ সাইফ খানও যুক্ত হয়েছেন, আছেন আব্দুস আব্বাস উদ্দিন, আছেন মাসুদ রানা, আমাদের সাথে এই মুহূর্তে আছেন কাশপিয়া আক্তার, দিন ইসলামও যুক্ত হয়েছেন, আছেন সানি মিজান, লিখছেন যে শুনছি শ্রাবণীর গল্প, ওকে, অ্যান্ড আছেন এবিএক্স সান, আছেন নাহিদ হাসান, এই মুহূর্তে যুক্ত আছেন রানা, ওকে, লিখেছেন যে জানি না শেষ পর্যন্ত কি হবে, শেষে কি হবে। সো বন্ধু আপনিও আপনার মূল্যবান মতামতগুলো আমাদেরকে লিখে জানাতে পারেন এবং অনেক বন্ধু আমাদেরকে টেক্সট করছেন এবং কমেন্ট করছেন যে আহনাফের কি খবর, আহনাফ এখন কেমন আছে। আহনাফ আমাদের প্রোগ্রামে এসেছিলেন, উনি রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্ট, ওনার ট্রিটমেন্টের জন্য সাহায্য চেয়ে উনি আমাদের স্টুডিওতে এসেছিলেন, কথা বলেছেন বন্ধুদের সাথে এবং অনেক বন্ধু আশাতীতভাবে অভূতপূর্বভাবে অনেক অনেক সাড়া দিয়েছেন। সো সেসব বন্ধুদের জানার তো হকই আছে যে আহনাফ কেমন আছেন। সো আপনাদেরকে বলছি যে আহনাফ এখন আগের থেকে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে, উনি বাংলাদেশে আছেন এক মাসের জন্য এবং আমরা অবশ্যই অবশ্যই আগামী সপ্তাহে মানে নেক্সট এপিসোডে আহনাফকে আপনাদের সাথে কানেক্ট করতে চেষ্টা করব, সেটা ফোনের মাধ্যমেই হোক বা স্টুডিওতে সরাসরি এসেই হোক, এবং এক মাস পর উনি আবার ট্রিটমেন্ট শুরু করবেন। ওকে, সো আবার বলছি বন্ধু আগামী সপ্তাহে বা নেক্সট এপিসোডে অবশ্যই আমরা আহনাফকে আপনাদের সাথে কানেক্টেড করতে চেষ্টা করব। এবং আহনাফ এই মুহূর্তে অনেক আগের থেকে ভালো আছেন এবং এক মাসের জন্য উনি বাংলাদেশে এসেছেন, দেন আবার উনি ট্রিটমেন্টের জন্য বাইরে চলে যাবেন। সো বন্ধু আপনি আপনার টেক্সটে আমাদেরকে পাঠান এবং টেক্সট বেশি বেশি করে পাঠাবেন এবং কমেন্টও বেশি বেশি করে করবেন ফেসবুকে, যদি আপনি কথা বলতে চান গুরু হিতেশামের সাথে আগামী সপ্তাহে। যে যত বেশি ফেসবুকে কমেন্ট করবেন এবং যে যত বেশি আমাদের কমন SMS পোর্টে SMS করবেন সেই দুজন বন্ধু অবশ্যই কথা বলার সুযোগ পাবেন গুরু হিতেশামের সাথে আগামী সপ্তাহে। সো বন্ধু আরো একবার জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে যুক্ত হবেন বা কিভাবে আমাদেরকে টেক্সট করবেন বা কমেন্ট করবেন ফেসবুকে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইচটি লিখবেন, তারপর আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। অনেক বেশি বেশি SMS করতে হবে বন্ধু, এবং কমেন্ট করবেন যেভাবে কমেন্ট তো করতে পারবেন ইজিলি আমাদের পোস্টে, কিন্তু আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা FM লিখে সার্চ দিলেই সেই কাঙ্ক্ষিত ঢাকা FM এর অফিসিয়াল ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। এবং এটি যে রিয়েল পেজ সেটা আপনি বুঝবেন এইভাবে লাইকিং এর পরিমাণ দেখে, যে আমাদের ঢাকা FM এর ফ্যান পেজের লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,14,000 প্লাস। সো এটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল পেজ, এবং এখানটিতে আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে আমাদের অতিথি বন্ধুর ফটোগ্রাফ দিয়ে, সো সেইখানটিতে অনেক বেশি বেশি লাইক করবেন, এবং মানে লাইক তো আপনি একবারই করতে পারবেন বাট কমেন্ট করবেন অনেক বেশি বেশি, এবং যত খুশি তত আপনি শেয়ার করতে পারেন আমাদের এই পোস্টে আপনার বন্ধুদের কাছে। সো বন্ধু দেরি নয়, এক্ষুনি অনেক অনেক কমেন্ট করুন, আর যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদেরকে বলছি শুনছেন আপনি ঢাকা FM 90.4 চলছে প্রাণা ভালোবাসার বাংলাদেশ, যেখানটিতে আছেন গুরু এতেশাম, আছেন আমাদের অতিথি বন্ধু, এবং এই মুহূর্তে আমি মেঘলা কথা বলছি আপনার সাথে। আর এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক রাত 1:29, আর একটু সময় আছে কারণ অতিথি বন্ধুর কথা শোনা বাকি আছে। আর এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বন্ধু, ফিরে আসছি একটু পরে, সাথেই থাকুন। জি বন্ধু শুনছেন আপনি ঢাকা FM 90.4 এবং চলছে প্রাণা ভালোবাসার বাংলাদেশ, মেঘলা আছি কথা বলছি এবং আছেন অবশ্যই গুরু এতেশাম, এবং আজকের বিশেষ অতিথি বন্ধু শ্রাবণী বলছেন তার জীবনের গল্প, তার জীবনের কথাই আমরা শুনছি, এবং অনেক বন্ধুই সাড়া দিচ্ছেন, কমেন্ট করছেন এবং SMS করছেন আমাদেরকে। সো বন্ধু আপনিও বাদ যাবেন না, যদি বাদ থেকেই থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন এবং SMS করুন। নিয়মটা জানিয়ে দিচ্ছি আরো একবার, মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকে স্পেস আপনার এইজ লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে সেইটিতে আমাদের পোস্ট আপলোড করা আছে, সো সেই পোস্টটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন। সো বন্ধু এখন আমি চলে যাচ্ছি গুরু এতেশামের কাছে, এবং গুরু এতেশামের মাধ্যমে আজকের বন্ধুর কাছে
আমি টেক্সট গুলো যেগুলো আমাদের 16260 এই ডেডিকেটেড পোর্টে যে টেক্সট গুলো আসছিল, এবং সেই সাথে আমাদের ফেসবুক আইডিতে যে টেক্সটগুলো আসছিল সেগুলো আমি ওভারভিউ করছিলাম। আদ্যপান্ত আমার যা মনে হয়েছে যে অনেকেই হয়তো ভাবছেন যে এই মেয়েটির এই এই সিদ্ধান্তগুলো এরকম ভাবে নেওয়া হয়তো সম্ভব ঠিক হয়নি, যে কারণে তাকে এই সব পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে যেটার জন্য অনেকাংশে সে নিজে দায়ী। এটা আপনারা যখন লিখছেন বা বলছেন সেটার সময় একটা বিষয় হয়তো মাথায় রাখা উচিত, যে প্রাণা ভালোবাসার বাংলাদেশ এই প্ল্যাটফর্মটিতে এসে হট সিটে যারা বসেন তারা চেষ্টা করেন তাদের মনের কথাগুলো যা সঠিক যা সত্য ঠিক সেইভাবে সেটাকে উপস্থাপন করবার, সেখানে তার ভুল বা সঠিক যাই হোক না কেন। এর জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে শ্রাবণী, যে তার যেসব ভুলের কথাগুলো সে অকপটে স্বীকার করেছে এবং সেই কথাগুলো সে বলেছে, সেগুলোকে হয়তো একটু ফাইন টিউনিং করে বলতে পারতো কিন্তু সে কাজটি সে করেনি। সেটা আমি বলবো যে অবশ্যই ইট ইজ জাস্টিফাইড হয়েছে ভালোবাসার বাংলাদেশের এই হট সিটের সাথে। এবং আমি এটাও বিশ্বাস করি যে যে কথাগুলো শ্রাবণী বলছিলেন সে ব্যাপারগুলো হয়তো ঘটে যায় তখনই যখন কিছু কিছু ভুল একটা মানুষের হাত ধরে চলে আসে, এবং শ্রাবণী যে বয়সে সত্যিকার অর্থে ম্যাচুরিটিটা যে লেভেলে আসা উচিত তার আগেই এই ধরনের কিছু ভুলের কারণে তাকে এত বড় বড় ঘটনার এক্সপিরিয়েন্স করতে হয়েছে। শ্রাবণী আপনি বলছিলেন যে আপনি যখন শ্বশুর বাড়িতে ছিলেন তখন আপনার যে দশা, এবং আপনাকে প্রচন্ডভাবে ভালোবাসেন আপনার বাবা এবং মা, স্পেশালি আপনার বাবা, এবং সেই বাবার চোখের মনি ছিলেন আপনি। সেই বাবা যখন এসে দেখলেন যে আপনার থুতনি নিচে পুরোটা ফুলে গেছে, সেই বাবা যখন এসে দেখলেন যে তার এত আদরের কন্যা সন্তান যাকে তিনি সবসময় এত বেশি সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করতেন, যাকে আপনি তিনি চাইতেন যে সবসময় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সবচেয়ে আদরের কন্যাটা হয়ে উঠুক তার কন্যা, কিন্তু তাকে যে অবস্থাতে তিনি দেখলেন সেটি দেখে বাপের মন সেদিন সত্যি মুচড়ে উঠেছিল, ডুকরে ডুকরে কেঁদেছেন নিজের মনের মধ্যে, এবং ফাইনালি চেষ্টা করেছেন যে কিভাবে তার পরিবারটাকে আবার সেটেল ডাউন করা যায় তারপর থেকে।
তারপর থেকে গুরু আমি অনেক চেষ্টা করেছি আমি আমার সংসারটাকে টিকা রাখার জন্য, এবং আমি সংসার করব বিধায় কিন্তু আমি বাচ্চা কনসেপ্ট করছিলাম। যখন দেখছি আমার নিজের জীবনই আমি নিজেই টিকা রাখতে পারছি না, তখনই কিন্তু আমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলানোর চিন্তা ভাবনা করছিলাম, এবং তার জন্যই না খেয়ে থাকার উদ্দেশ্য ছিল।
তো আমি সবকিছুর পেছনে যে একটা ছেলে মানুষই কাজ করতেছে সেটির মধ্যে কিন্তু কোনো আসলে পরিণত সিদ্ধান্ত বা পরিণত মস্তিষ্কের কোনো ব্যাপার নাই, সেটা বুঝবার মতো পরিস্থিতি ছিল না।
ছিল না, হ্যাঁ ছিল না। কারণ সে আমাকে বলতো, তার সাথে কিন্তু আমার বয়সের ডিফারেন্স ছিল অনেক, আমার যখন 14 বছর 11 মাস বয়স তখন তার অলরেডি 32 বছর বয়স। তো সে বুঝে যে আমি ভুল করলে আমাকে ছাড় দেয়, আমাকে বলে যে তোমার সাথে আমার বয়সের ডিফারেন্স আছে যার জন্য আমি তুমি আমাকে ভুল করলে আমি তোমাকে অনেক ক্ষমা করে দিই। আসলে সে আমাকে কি ক্ষমা করছে যে আমি এতটুকু ভুল করছি এর জন্য আমাকে ক্ষমা করে নাই? আমি জেদ করে আমার মার সঙ্গে চলে গেছি, আমি অসুস্থ ছিলাম প্রচন্ড, আমি অসুস্থ থাকার জন্য আমাকে রান্না করে খাওয়াচ্ছে না কেউ, আমাকে মেরে অসুস্থ করে ফেলছে। আমি আমার আম্মুর সঙ্গে রাগ করে চলে আসছিলাম যে আমি অন্তত সুস্থ হয়ে কয়েকদিন তারপরে আমি আসবো, সে আমাকে আসতে দেয় এক প্রকার। সেও আমার সাথে ছেলেমি করে আমার আম্মু টানছে আমাকে এক হাত, ও আমাকে এক হাত টানছে, এই টেনে রাখার চেষ্টা করতেছে। এটা তো আর সিনেমা না যে আমাকে এরকম দুই হাত দুইজনে দু হাত ধরে টানাটানি করে আমাকে কেড়ে কাড়াকাড়ি করে রাখবে, এটা সিনেমা না। তারপরেও সে তার বয়সের দিক থেকে সে নিজেকে অনেক আবেগপ্রবণ হিসেবে রাখছে, এখানে সংসারে কোনো ভূমিকাই সে রাখে নাই। আমি সংসার করার উদ্দেশ্যে এত কিছু করছিলাম, পরে যখন আমি আর পারি নাই সংসারটা টিকে রাখতে, আমি 2 মাস বেবি পেটে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি। আসার পরে যখন সে আমাকে টোটালি কোনো খোঁজ খবর নেয় না, আমার যখন বেবি সিজার হয় হসপিটালে হওয়ার পরে তখন তাকে খবর দেওয়া হয়, সে তখনও বেবি দেখতে আসে নাই। না আসার পরে যখন 9 মাস পেটে নিয়ে আমি তখন তাকে একবার দেখতে যাই, দেখতে যাওয়ার পরে সে আমাকে কোনো রকম রেসপন্স করে নাই, তার বাড়িতে উঠায় নাই। না উঠানোর কারণে আমি আমাকে মারধর করে তখনই 9 মাস পেটে, তখন মানে আমার বেবি হয়ে যাওয়ার মতো অবস্থা, তখন আমাকে মেরে ধরে বাড়ির থেকে বের করে দেয়। আমি তখন আর কিছুই করার ছিল না, আমি এক পর্যায়ে কিন্তু কেস মামলা করতে বাধ্য হই। তখন রোজিনা আক্তারে করছিল খুলনা জজকোর্টে, তখন আমি মামলা করি, মামলা করার পরে সঙ্গে সঙ্গে অরেঞ্জ হয় এবং আমার বেবি হয়ে যায় তার 13 দিন পরে, 14 ডিসেম্বর আমার বেবি হয়। সিজারিয়ান হওয়ার পরে সে দেখতে আসে না। এইভাবে মামলা করতে করতে আমার বেবির বয়স চলে আসে 9 মাস। 9 মাস পরে আমি চিন্তা ভাবনা করছি যে এইভাবে কেস মামলা কতদিন চালাবো। আমি এক পর্যায়ে আমি মামলা উইথড্র করে ফেলি। উইথড্র করার পরে আমার বাবা মা যখন কোর্টে এসে খোলা তালাক করে একবার, এবং 9 মাস পেটে থেকে একবার ডিভোর্স পাঠায় সে মামলার হাত থেকে বেঁচে যাওয়ার জন্য, যে ব্যাকডেটে তালাক করে, যে দুটো তালাক আমার কাছে আছে।
তো
হ্যাঁ, দুটো তালাকের কাগজ, একটা হচ্ছে আমাকে 8 মাস বেবি পেটে থাকতে ডিভোর্স দেয়, আর একটা আছে বাচ্চা খালাস হওয়ার পরে একবার দেয়। তো দুটো ডিভোর্স লেটার আমাকে 2 বার পাওয়ার পরে আমাকে সে 50,000 টাকা দিয়েছিল দিলমোহর বাবদ, এবং এগুলো নিয়েই আমি কেস মামলা সবকিছু উইথড্র করে ফেলছিলাম। কিন্তু সে তাতেও কিন্তু শান্ত হয় নাই, এবং আমার বাবা মা আমাকে বিয়ে ঠিক করে এক জায়গায়, ছেলে বিদেশে থাকে মালয়েশিয়া, এবং
ডিভোর্সের পর
যে আমি আমার ওই চিন্তা ভাবনা থেকে যেন আমি দূরে থাকি এবং আমার মন মানসিকতা যেন ভালো হয়ে আসে, যার কারণে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ছেলের সঙ্গে, ছেলে নাম মুক্তার এবং সে দেশের বাইরে থাকে, এবং সে আমাকে না দেখেই অনেক ভালোবাসে। এবং আমি এক পর্যায়ে তার সাথে ফোনে কথা বলতে বলতে তার প্রতি আমিও এক পর্যায়ে দুর্বল হয়ে আসি, এবং যখন সে আমাকে টাকা পাঠাতে শুরু করে দেশের বাইরে থেকে, এবং তার ফ্যামিলিও কিন্তু আমার প্রতি ইনভলভ হয়ে যায়, যখন দেখতেছে আমার ছেলে তার কাছে ছাড়া আমাদের কাছে টাকা পাঠায় না, তখন তার ফ্যামিলি পরিবার আমার উপর ইনভলভ।
তার মানে কি বাইরে যে তার নাম কি বললেন
মুক্তার,
মুক্তার কি বাড়িতে টাকা যেটা পাঠাতো সেটা আপনার মাধ্যমে
পাঠায়?
কত টাকা পাঠাতো মাসে?
মাসে 10,000-12,000 এরকম টাকা, আগে মোটেও পাঠাইতো না, ফ্যামিলির সাথে এক প্রকার যোগাযোগ ছিল না। সে 14 বছর যাবৎ মালয়েশিয়া, সে বাংলাদেশে আসতো না। তো না আসার কারণে আমার মাধ্যমেই সে ছেলেরকে খুঁজে পাবে এরকম একটা
আশা ছিল।
সে একটা শপ আছে, তার একটা দোকান চালায় এবং টোটাল দোকানের সব অ্যারেঞ্জমেন্ট সে নিজেই করে, দোকান চালানো
মালিক কি মালয়েশিয়ান মালিক,
মালয়েশিয়ান
সুপারভাইজ করে সে দোকানটা
নিজে করে, এবং 14 বছর যাবৎ একই দোকানে আছে এবং বিশ্বস্ত সে। তো আমাকে সে আমি তখন মালয়েশিয়ার ছবি পাঠাই এবং তার পরিবারের মাধ্যমে তার ছবি পাঠাই, এবং আমি তাকে দেখছি ছবির মাধ্যমে এবং সে আমাকে ছবির মাধ্যমে দেখছে, এবং ওর ফ্যামিলি আমাকে দেখতে আসছিল, এসে আমার আমাকে মোবাইল ফোন দিয়ে গেছিল দেখে যে তার ছেলের সঙ্গে আমাকে মোবাইলে কথা বলতে হবে। এক পর্যায়ে যখন আমাদের বিয়ে ঠিক হয়ে যায় মোবাইলে,
মুক্তারের সাথে সম্পর্কের শুরুটা কি আপনার পরিবারের মাধ্যমে? তাহলে
পরিবারের মাধ্যমে
কিভাবে? পরিবারের মাধ্যমে
মানে আমার ফ্যামিলি চিন্তা করে যে আমার মেয়ে তো এখন মানসিকভাবে খুবই আপসেট এবং কেস মামলা করে।
তার সাথে যোগাযোগের মাধ্যমটা সৃষ্টি করলো কিভাবে?
তার সাথে যোগাযোগের মাধ্যম ছিল সে আছে আমাদের ফ্যামিলির মাধ্যমে তাদের সাথে ফ্যামিলি পরিচয় ছিল। সে আমাদের খুলনার বাগেরহাটে বাড়ি, বাগেরহাট বাড়ি, মানে আমাদের পার্শ্ববর্তী জেলায় বাড়ি তার।
এবং আপনার ফ্যামিলি তার ফ্যামিলিকে জানায় যে এরকম কিছু সম্পর্ক করা সম্ভব কিনা?
হ্যাঁ, তো তখন তারা পরিবারের মাধ্যমে আসে এবং তখন ছেলের সাথে আমার ফোনে কথা বলা দেয়।
তারপর থেকে কথা বলাটা শুরু হয়।
কথা বলাটা শুরু হয় যে কথা বলে আমাদের দুজনের মধ্যে যদি কোনো কনভিন্স হয় তখন আমরা চেষ্টা করব।
দুই পরিবারের তে আপত্তি ছিল না?
আপত্তি ছিল না,
তাদের পরিবার সবই জানতো যে আপনার আগে বিয়ে হয়েছিল, আপনার একটা বেবি আছে।
আমার বাচ্চা বয়স তখন 9 মাস ছিল, আমার বেবিকে দেখে তারা প্রচন্ড খুশি হয় যে দেখে যে আমার, আমাকে দিয়ে যদি তার ছেলেকে ফিরে পায়, যে 14 বছর যাবত তার ছেলেকে দেখে না। তো
14 বছর দেশে আসে না, কিন্তু বাড়িতে ঠিকই খরচ পাঠাতো,
পাঠাতো না, তখন একবারই পাঠাতো না,
কিন্তু আপনার মাধ্যমে পাঠানো শুরু করেছিল।
যার জন্য ওরা মনে করছে যে একে দিয়ে আমার ছেলেকে ফিরে পাবো, এই জন্য আমাকে আমাকে প্রচন্ড ভালোবাসছিল তারা। ভালোবাসার পরে আমি চেষ্টা করছিলাম যে আমি ওর ফ্যামিলিতে ঢুকে যাব, কিভাবে থাকবো, নতুন করে সংসার করার চিন্তা ভাবনা করছিলাম। হঠাৎ এর মাধ্যমে যখন আমার মেয়ের বাবা শুনতে পারে যে আমি এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে হবে, আমি ভালো সুখে সংসার করব, এটা দেখেই সে আমাকে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো। হ্যাঁ, মুমিন যোগাযোগ করার চেষ্টা করলো। যোগাযোগ করা যখন চেষ্টা করছে তখন আমার কাছে, তখন কিন্তু অলরেডি বিদেশ থেকেও আমার জন্য অনেক টাকা পয়সা এবং গহনাপাতি আমাকে অনেক কিছু দিয়েছে বিয়ের আগেই। হ্যাঁ, এবং ওর একটা মেজো ভাই ছিল, সে মারা গেছে।
এ পর্যন্ত কত টাকা দিয়েছে?
সে পর্যন্ত আমাকে, মানে আমি আমার নিজের জন্য খরচ করছি, যেটা মানে প্রতি মাসে নিজের জন্য যেটা খরচ করছি সেটা আমার বাচ্চার জন্য, আমার নিজের জন্য ওর টাকা কিছু নেই।
আনুমানিক কত টাকা আপনার হাতে পাঠিয়েছে?
সে প্রায় 60-70 হাজার টাকার মতো, 10,000-12,000 করে দিয়েছে। এবং তারপরও গহনাপাতি দিছিল যেটা, সেটা আছে আমার কাছ থেকে, এবং মেয়ের আব্বুই সবকিছু নিয়ে গেছে আবার। এবং
গহনা কি পরিমাণ গহনা দিয়েছিল?
গহনা দিছিল হচ্ছে একটা,
মানে পরিমাণ, সোনা পরিমাণ কত ছিল?
পরিমাণ ছিল প্রায় 1.5-2 ভরির মতো, এবং সেটা বিয়ের আগেই দিয়েছিল। আর টাকা পয়সা তো দিয়েছিল, ওর ভাই অসুস্থ ছিল, ওর ভাইকে কোনো টাকা পয়সা দিতে চাইছিল না, সে ব্লাড ক্যান্সার হয়েছিল। এবং আমি অনেক রিকোয়েস্ট করে তার ভাইয়ের চিকিৎসার জন্য টাকা আমি
তার হাতে দিয়েছিল। কত?
একবার দিয়েছে 20,000, আর একবার দিয়েছে 12,000, একবার দিয়েছে,
সব মিলিয়ে প্রায় 1,00,000 টাকা হয়তো আপনার হাত দিয়ে ট্রানজেকশন হয়েছে, তাই কি?
সব টাকা পয়সা আমার হাত থেকে আমি ও তার ফ্যামিলি
সব মিলিয়ে সোনা দানা সহ প্রায় 4,00,000 টাকারও বেশি
না, অত হবে না,
3,00,000
ওরকমই হবে কাছাকাছি।
1,03,000 টাকা আপনার হাত দিয়ে ট্রানজেকশন হয়েছে। এবং এই সোনা দানা গুলো আবার নিয়ে গেল কি আপনার
মেয়ের আব্বু?
মেয়ের আব্বু বলতে মোমেন?
হ্যাঁ, মোমিন।
মোমিন কিভাবে নিয়ে যায় সোনা?
সোনা গয়না টাকা পয়সা সবই নিয়েছে, কারণ ও যে আমাকে 50,000 টাকা দিয়েছিল এবং ও টাকা তো আমার কাছে ছিল, এবং আমাকে যে গহনাপাতি ছিল এগুলো আমার সঙ্গেই ছিল, আমার পরাই ছিল। এবং আমার সঙ্গে যখন নতুন করে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যে আমি আবার নতুন করে আমার সঙ্গে সংসার করবে, এরকম একটা প্রলোভন দেখাচ্ছিল আমার মেয়ের বাবা।
তখন আপনি কনভিন্স হয়েছিলেন?
কনভিন্স হয়েছিলাম, মানে আমার একটা একটা ভালোবাসা ছিল ওর প্রতি, যেটা যে আমি
অনেক সুদর্শন, এটা একটা তো কারণ ছিল।
এটা ওই সুদর্শনটা ছিল না, আমি আসলে এক পর্যায়ে ভালোবাসাটা ছিল যে প্রথম বয়সে, অল্প বয়সে যে ভালোবাসাটা ওর প্রতি তৈরি হয়েছিল, স্বামী হিসেবে যে ভালোবাসাটা আমি ওকে বাসতি, যেটা আসলে আমি অন্য কাউকে ওইভাবে মেনে নিতে পারছিলাম না।
মেনে নিতে পারছিলেন না, কিন্তু আরেকজনের সাথে যে ফোনের সম্পর্ক জড়িয়ে
পড়লেন, ফোনের সম্পর্কে জড়িয়ে পড়ছিলাম, কিন্তু যখন ডিপলি আমি ভেবেছিলাম যে না আমার বাচ্চার,
ডিপলি ভাবতে ভাবতে আরেকজন যে গলত ধর্ম হয়ে টাকা পাঠাচ্ছে সে টাকা যে আপনি পার্সোনাল কাজে ইউজ করতেছিলেন, তখন
আমার বাচ্চার বাবাকে আমি ফিরে পাবো, আমি তো চাইছিলাম যে আমি ওর টাকাগুলো সব ফিরিয়ে দেবো, দিয়ে তারপরে আমি আমার বাচ্চার বাবার কাছে চলে যাবো।
এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনার কাছ থেকে টাকা এবং সোনা দানাগুলো নিয়ে যায়, তাই তো?
দুর্বলতাটাকে কাজে লাগাইছে
এবং ডিভোর্সের পরে এই ঘটনাগুলো ঘটে। এবং আমার মনে হয় বুঝতে ভুল হচ্ছে না, ডিভোর্সের পরে স্বামী স্ত্রীর মতো থেকেছে
না, স্বামী স্ত্রীর মতো থাকা হয়নি, কারণ ও যে তার পরবর্তীতে তবলিগ জামাতে জড়িয়ে পড়ে, যার কারণে আসলে ওই দিকটা ও মেনে নিয়েছে যে আসলে ওর সঙ্গে আমার
একটা দিন একটা রাত তার সাথে এইভাবে থাকা হয়নি,
এভাবে থাকা হয় নাই, কারণ ও আমাকে নিয়েই অমনি ওর বোনের বাড়িতে রেখেই চলে গেছে, আর কখনো আমার সাথে যোগাযোগ করে নাই। এবং লাস্ট একবার আসছিল, এসে আমাকে বলছে যে দেখো আমি ইলিংসের, তখন ইলিংসের বিজনেস করে, বলছে দেখো আমি ইলিংসের বিজনেস করি, আমার প্রোডাক্টস গুলো চুরি হয়ে গেছে, আমার ল্যাপটপ চুরি হয়ে গেছে, আমাকে কিছু টাকা পয়সা দরকার,
এইভাবে টাকা পয়সা নিয়ে যায়।
তখন আমি আমার একটা একটা করে আমার গণপতি সব খুলে,
সেপারেশন হওয়ার পর শারীরিক কোনো সম্পর্ক হয়নি একবারের জন্য তার সাথে?
না হয় নাই, মানে সে আমার সামনেই আসে নাই, আমাকে একবারে জাস্ট রেখে গেছিল, ওই যে যার মাধ্যমে আমাকে প্লাইং স্টামের সাইন নিছিল তার মাধ্যমেই আমাকে ওর বোনের বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এবং
এইটা ছিল মোমেনের পর্ব। মোমেনের সাথে তারপর আপনি কি করলেন?
তো আমার কাছ থেকে যখন সোনা দানা নিতে আসে, তখন আমি আসলে ও ওইভাবে চায় নাই যে তোমার জিনিসগুলো দাও, আমি আসলে ভালোবাসার টানেই আমি আমার জিনিসগুলো খুলে দিয়েছি সব, এবং টাকা টাকা পয়সা সবই দিয়ে দিয়েছি।
তোমার যেহেতু সব
শেষ
চুরি হয়ে গেছে, এগুলো নাও, নিয়ে নতুন করে শুরু করো।
স্ত্রীর অলংকার তো স্বামীর বিপদে কাজে লাগে, আমি আসলে ওই সেন্সে
এগুলো
দিয়েছি।
কার অলংকার এগুলো?
এগুলো এই অলংকার ছিল মুক্তারের, কিন্তু এর ভিতরে কিছু না। এবং আমি আসলে ওই সেন্সেই ছিলাম, ওকে ও যে আমার সাথে ডিভোর্স হয়ে গেছে এই সেন্সটা আমার কখনো আসলে
আবার কিন্তু মাথা ঘুরতেছে, ব্রেক নিব না।
তো আমি
তারপরে
তারপরে আমি আমার জিনিসগুলো সব দেওয়ার পর ওর ভিতরে একটা ছিল আমার মেয়ের গলার চেন। আমার মেয়ে এখনো পর্যন্ত ওর সঙ্গে কথা বলতে গেলে বলে যে তুমি বাবা নামের কলঙ্ক, তোমার সাথে আমি কথা বলবো না, আমার গলার চেন নিয়েছো তুমি। তার মানে আমার মেয়ের ভিতরে অনেক কষ্ট আছে, যে সে ছোট ছিল তখন 9-10 মাস বয়স, যে তার গলার চেনটাও পর্যন্ত তার বাবা নিয়েছে। তো তারপরে আমি চেষ্টা করছি, যখন লাস্ট এক পর্যায়ে শুনছি সে বিয়ে করছে এবং তার বিয়ের ওয়াইফের বেটা বাচ্চা, তখনই আমার মেয়েকে নিয়ে চলে আসে একবার ওখান থেকে।
মোমেনের মধ্যে আবার বিয়ে করেছে?
হ্যাঁ, মোমেনের মধ্যে আবার বিয়ে করছে এবং তার বউয়ের বেটা বাচ্চা। এবং যখন আমি এটা শুনতে পাই তখনই আমার বেবিকে নিয়ে আমি চলে আসি খুলনা
থেকে। চলে আসেন?
আমার ওর বোনের বাড়িতে আমাকে রেখে আসছিল।
বোনের বাড়িতে আপনি একা থাকতেন?
একা মানে আমাকে একটা রুম নিয়ে দিছিল, যে রুমে থাকার মতো।
কেন দিয়েছিল থাকতে?
থাকতে দিছিল মানে ও আমাকে আশ্বাস দিছিল যে যেকোনো একটা নিতে হবে তোমাকে, হয় বাবার বাড়ি না হয় শ্বশুর বাড়ি, হয়তো স্বামী না হয় বাবার বাড়ি নিতে হবে।
তখন তো আপনার সেপারেশন হয়ে গেছে, কোন পরিচয় থাকতেন?
ও আমাকে বলছে যে আমি তোমাকে শরীয়ত মোতাবেক নিব, আমার কিছু বন্ধু বান্ধব আছে ওদের সাথে কথা বলি কিভাবে তোমাকে বিয়ে করলে আমার হক হালাল স্ত্রী হবে তুমি।
হিল্লাবিয়ার প্রসঙ্গ আসছিল,
হিল্লাবিয়ার প্রসঙ্গ আসছিল আবার ওটা বলতেছে আমি তো তোমাকে মৌখিক তালাক করি নাই, তো ওটা করা লাগবে না, কাগজে কলমে দাবি করলেই হবে, এটাই ও বারবার এটাই বলতো। তো তারপরে আমি
আপনার বাড়িও ছাড়লো যে ওই বোনের বাসায় থাকার জন্য?
আমার বাড়ির থেকে তো আমি
আপনার বাসার কথা তো বরাবর শুনেনি না, যেদের বাসার আগের বাসায় চলে আসেন।
তখন তো আমাকে চুরি করে নিয়ে গেছিল,
আবার চুরি করে চলে গেলেন,
আমাকে চুরি করে নিয়ে গেছিল।
আপনি কিন্তু বারবার চুরি হয়ে যাচ্ছেন।
হ্যাঁ, বারবার
একবার চুরি হয়েছেন 14 বছর 11 মাস বয়সে দ্রুতি পরিবহন আর এগুলো চড়ে চুরি হলেন, আবার চুরি হলেন বোন বান্ধবীকে নিয়ে চুরি হয়ে চলে আসলেন, আবার চুরি হলেন সেপারেশনের পর পূর্বতম স্বামীর হাত ধরে আবার চুরি হয়ে চলে আসলেন, চুরিতে কিন্তু ছড়াছড়ি অবস্থা। তারপর
তো তারপরে আমি যখন ও আমাকে চুরি করে নিয়ে আসে তখন আমি কিন্তু আসলে এই সেন্সে ছিলাম যে না, আমি আমার বাচ্চার বাবাকে ফিরে পাবো। এবং ও বারবার বলছে আমার সাথে রিলেশন রাখতে গেলে তুমি স্বামীকে পাবা না, এবং স্বামীর সাথে রিলেশন করতে গেলে তুমি বাবা মাকে ছেড়ে দিতে হবে, এই ধরনের একটা কমিটমেন্ট করে। তখন আমি আসলে এই কমিটমেন্ট রাখার জন্যই আমি আমার বাবা মার সাথে রিলেশন অফ করে দিই এবং আমার বাবা মার সাথে কথাই এক পর্যন্ত করি না। এবং 3 মাস পরে যখন আমি আমার বাবা মার কাছে ফোন করে বলি আব্বু আম্মু আমার এই অবস্থা, তখন আমার আব্বু আম্মু অনেক কান্নাকাটি করে এবং আমাকে তখন ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করে। আমি তখন একবারে ওকে ছেড়ে দিয়ে চলে আসি এবং এসেই তখন আমি আর আমি মুক্তারের কাছে কোনো ফ্লোর পাই না, কারণ অবশ্য আমি ওই 3 মাস কিন্তু প্রতিনিয়ত প্রতি রাতেই কিন্তু মুক্তারের সাথে কথা বলছি, ওই 3 মাস ওখানে ওর বাড়িতে থেকেই, এবং মুক্তার জানে যে আমার পাশে।
শ্রোতা বন্ধুরা, এখন আমরা কথা বলার চেষ্টা করছি সরাসরি আমাদের স্টুডিও থেকে মালয়েশিয়ায় প্রবাসী মুক্তারের সাথে। এবং এই মুক্তার আমাদের এই যে গল্পটা আমরা এতক্ষণ পর্যন্ত শুনে আসছি শ্রাবণীর জীবনের, সেটির একটি টুইস্ট পার্ট যেখানে মুক্তার তার সমস্ত জীবনের নির্যাস ঠেলে দিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সেই সুদূর প্রবাসে মালয়েশিয়াতে, এবং সেখান থেকে তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন তার পরিবারকে দেখভাল করবার জন্য, এবং সেই সাথে আজকে যিনি আমাদের হটসিট অলঙ্কৃত করেছেন আমাদের অতিথিবন্ধু শ্রাবণীর জীবনটাকেও কিভাবে আবার রিপেয়ার করা যায়, কিভাবে আবার রিসেটল করা যায় সেজন্য প্রাণান্তকর পরিশ্রম করেছেন। শুধু তাই না, তার উপার্জিত তার কষ্টার্জিত আমরা জানি যে প্রবাস জীবনে যারা থাকেন তারা কিভাবে সচল রেখেছেন এই বাংলাদেশকে, এই বাংলাদেশের অর্থনীতির চাকাকে। এবং আজকে আমরা নতুন করে আরেকটা জিনিসও জানব যে সুদূর পরবাস থেকে যেখানে বাংলাদেশে থেকে এই শ্রাবণী বিভিন্ন সময় বিভিন্ন কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে, বিভিন্ন অন্ধকারময় পরিস্থিতির ভেতরে পড়ছে, সেখানে প্রবাসে থেকে মালয়েশিয়া থেকে কোন একজন তাকে প্রচন্ডভাবে ভালোবেসে তার কষ্টার্জিত টাকা, তার কষ্টার্জিত টাকা দিয়ে তৈরি করা সোনার গহনা সবকিছু দিয়ে দূর পরবাসে থাকা একটি মেয়েকে সাজানোর চেষ্টা করেছিল এবং স্বপ্নের জাল তৈরি করছিল, স্বপ্নের জাল বুনছিল যে একে নিয়ে কিভাবে তার সুখের সংসার তৈরি করা যায়। যদিও সে জানে যে মেয়েটির জীবনে পূর্বতন একটি ঘটনা ছিল, তার একটি সন্তান আছে, সবকিছুকে মেনে নিয়েও দারুণ ভালোবাসায় দারুণ মমতায় দারুণ স্নেহে বুকের মধ্যে আগলে নিতে চেয়েছিল। সেই মুক্তার এখন ফোনে, সেই মুক্তারের সাথে জাস্টিফাই হয়েছে কিনা, সেই মুক্তার যে ভালোবাসা পাওয়ার প্রাপ্য সে ভালোবাসা তাকে দিতে পেরেছে কিনা, সেসব কথা নিয়ে অবশ্যই শ্রাবণীর সাথে আমরা কথা বলব। কিন্তু তার আগে সেই মানুষটিকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে। মুক্তার আমাকে শুনতে পাচ্ছেন?
জি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে প্রাণা ভালোবাসার বাংলাদেশে। এবং আমি আপনি কি আমাদের এই অনুষ্ঠানের মধ্যেই ছিলেন তাই তো? আচ্ছা, আপনাকে যখন ফোনে নিচ্ছি তখন এখানকার বর্ণনা একটু দিয়ে রাখি। এক পাশে আছে আমার মেঘলা, যিনি আজকের আমাদের আমাকে আরজেইং করে আমার সহযোদ্ধা এ ভালোবাসার বাংলাদেশের, এবং আরেক পাশে যিনি বসা তিনি হচ্ছেন শ্রাবণী। এবং শ্রাবণীর অভিব্যক্তির মধ্যে, এবং আপনি একটা কথা শুনে রাখুন, যেহেতু আপনি অনেক দূরে আছেন, আপনার অবগতির জন্য বলে রাখছি মুক্তার, যে সে তার জীবনের কষ্টের বিভিন্ন মুহূর্তের কথা বলেছে। তার বাবা মার সাথে বিচ্ছেদ হওয়ার কষ্টের কথা বলেছে, তার পূর্বতন সম্পর্কের সাথে বিচ্ছেদ হওয়ার কথা বলেছে, তার জীবনের অনেক ঘাত প্রতিঘাতের কথা বলেছে, কিন্তু তার চোখ থেকে এক ফোঁটা পানিও বের হতে আমি দেখিনি। স্বভাবতই তাকে অনেক দৃঢ়চেতা মনে হয়েছে। এই প্রথম আপনার কণ্ঠস্বর শোনার পরই আমি দেখতে পাচ্ছি তার দু চোখ বেয়ে অবলীলায় পানি ঝরছে। এটা কি অপরাধবোধ থেকে, নাকি কষ্ট থেকে, নাকি ভালো একটা মানুষকে কাছে পেয়েও পরিপূর্ণভাবে না পাওয়ার অতৃপ্তি থেকে, সেটি আমি পরে শ্রাবণীর কাছে শুনব। এই পুরো বিষয়টা নিয়ে মুক্তার আপনি যদি আমাদেরকে কিছু বলেন।
আমি আর কি বলবো বলেন, কারণ আমি ওকে না দেখে আমার পরিবার রাজি ছিল না। তারপর আমার সাথে ফোনে কথা বলতো, আমি সেই হিসেবে আমি ওর সাথে কথা বলতাম। ধীরে ধীরে পয়লা বৈশাখে যে সময় আমার বড় ভাই মারা গেল 250 বেডে, তখন আমার বলল যে আমার ভাই মারা গেছে, আমি ওর হাতে টাকা পয়সা ছাড়তাম, ওই আমার ভাইকে দেখাশোনা করতো। তখন আমার ভাই বলছিল যে মুক্তার মেয়েটা খুব ভালো, ওকে তুমি বিয়ে করো, আমি এই দুনিয়াতে থাকি আর না থাকি। যাই হোক, আমার সেই মরা ভাইয়ের কথা আমি রাখছিলাম। রাখার পরে তো আমি কি সবকিছু পাইছি? পাইনি। আজকে আমি দীর্ঘ 18 বছর মালয়েশিয়া, কারণ আমি গেছে বছর বাংলাদেশে আইছিলাম, এক মাস থেকে আমি এবার চলে আইছি। আমার কষ্টের কথা বলে আজকে কি হবে তাই বলেন? আমার কষ্ট তো সারা জীবনই। আজকে ও আমার মতন ছেলেকে হারাইছে, ও ভুল করেছে, কারণ আমি ওকে কিছুই বলতে পারিনি, কারণ ওর যা বলার দরকার তাই বলেছে, কারণ ওর মেয়ে আছে, ওর মেয়ের বাবাকে ফিরে দিতে চাইছিল। তারপর আমি বলছি ঠিক আছে, তুমি যাও, তোমার যেদিকে মনে চায় সেদিকে চলে যাও, কারণ তোমার মনে যেটা চায় সেইটাই তুমি করো, কারণ আমি তো তোমাকে আটকায় রাখতে পারবো না বিদেশ থেকে। আমাকে ডিভোর্স দিয়ে দিছে, সবকিছু দিয়ে দিছে, এখন যদি ফিরে আফসোস করে আমাকে নিয়ে, তাহলে তো ওর কোনো লাভ হবে না। হবে কোনো লাভ হবে না, কারণ আমি ভুল করেছি না দেখে শুনে, অথবা বাংলাদেশে না থেকে বিয়ে করে আমি ভুল করেছি, এটাই আমার সব ভুল। যাই হোক, তার একটা মামা এ জায়গায় আছে মালয়েশিয়া, সে বলছিল যে বাবা দেশে যাও, দেশে যে দেখো তাকে, বিয়ে থবা করো। আমি সব খোঁজ খবর জানিও, তার কষ্টের কথা জানিও, আমি আগইছি। আমার মা বলতো সবসময় যে না বাবা, একটা মেয়ে আছে তার কোলে। তখন আমি বলছিলাম মা, তোমারও তো একটা মেয়ে ছিল এই দুনিয়াতে, তার কপালে যদি একই অবস্থা হয় তা কি হবে? কেউ না কেউ তার তো হাত ধরবে, ধরবে না? যাই হোক, আমি ওর হাত ধরছি, ধরে আমি কি পাইছি? অপমান, গ্রামের মানুষের কাছে অপমান পাইছি আমি।
কিরকম অপমান?
কিরকম অপমান? মানুষে বলে বিদেশ থেকে বিয়ে করিস, বউ কাছে বাস না, বিয়ে করে এ লাভ করে কি লাভ, এগুলো করে কি লাভ? আমি কোনো লাভ নাই, হয়তো একটা মেয়েকে আমি ভালো স্থান দিছি, জায়গা দিছি, এই তো।
শ্রাবণী,
আমি আর কি বলবো
বলেন, একটু ফোনে থাকেন আপনি শ্রাবণী। জীবনে তো আর কেউ নতুন করে সাহস দেখাতে পারবে না, নতুন করে কেউ তো কারো ভালোবেসে কারো হাত শক্ত করে ধরবে না। মুক্তার আমার চাইতে যে মূল্যবান, সেটা আমি আজকে গুরু এতেশামের এই চেয়ারে বসে বুঝতে পারছি। কারণ যে সাহসটা সে দেখিয়েছে, মানুষ হিসেবে যে বড়ত্বের পরিচয় দিয়েছে, সেটা হয়তো আমি ওই জায়গাতে গিয়ে দাঁড়াতে দিতে পারতাম না। কারণ আমরা সবকিছু মেনে নিই। আজকের তারিখেও যদি পূর্বতন কারোর কোনো সম্পর্ক থেকে থাকে, আর সেখানে যদি সন্তানের মতো কোনো ব্যাপার থেকে থাকে, সেই সম্পর্কে আগ্রহী হওয়া বা সেই সম্পর্কের দিকে এগিয়ে যাওয়াটা তখন আমরা ঠিক স্বাভাবিকভাবে নিতে পারি না। এটি হচ্ছে আমাদের কালচার, বা এটি হচ্ছে আমাদের একরকমের ইন্টেনশন, এরকম ভাবে আমরা সবকিছু দেখে অভ্যস্ত। কিন্তু সুদূর প্রবাসে থাকা এই মুক্তার, যে পাগলের মতো সকাল নাই রাত নাই পাগলের মতো পরিশ্রম করছে যে কিভাবে তার স্বপ্নকে বাস্তবায়ন করা যায়, কিভাবে সবাইকে নিয়ে ভালো থাকা যায়, কিভাবে আমার ভালোবাসার মানুষটিকে ভালো রাখা যায়, আর আপনি অবলীলায় অহর্নিশ এই মানুষটিকে অপমান করেছেন।
আজ যদি সেই মানুষটিকে খোটা শুনতে হয় তার বাড়ির লোকের কাছে, আজ যদি সেই মানুষটিকে অপদস্থ হয় তার বাড়ির মানুষের কাছে, তার এলাকার মানুষের কাছে, যে কি এমন বিয়ে করলি জীবনে এসে যে যে মানুষটি তোর ঘর করতে চায় না, সে তার পূর্বতন স্বামীর কাছে যে এখন যার সাথে সেপারেশন হয়ে গেছে তাকে প্রেমিক হিসাবে পেতে চাই, এত বড় লজ্জার হাত থেকে আপনি মুক্তারকে শুধু এই লজ্জার হাতে ফেলেননি, বরং এই লজ্জার হাতে আমরা যারা ভালোবাসা প্রবণ মানুষ, ভালোবাসতে জানি, ভালোবাসাকে অনেক উপরে স্থান দিই, সবাইকে কিন্তু এই লজ্জার মধ্যে ফেলে দিয়েছেন। ধিক্কার জানাচ্ছি আপনাকে, এবং আপনার জন্য আফসোস হচ্ছে যে সমস্ত ভুল করার পরেও স্রষ্টা হয়তো প্রত্যেক মানুষের জীবনে কিছু টার্নিং পয়েন্ট দেন, যে তোর জীবনটাকে তো ধ্বংসের একদম শেষ সীমানায় নিয়ে এসেছিস, যা তোর জীবনের জন্য একটা ইউটার্ন তোকে গিফট করলাম, সেই গিফটের টার্নটা ছিল যার নাম হচ্ছে মুক্তার, সেটাকেও আপনি দুই পায়ে ঠেলে দিয়েছেন।
আমি জানি গুরু, আমার এত কিছুর পরেই যখন লাস্ট মুক্তারের সাথে ঘটনা ঘটে, তখন আমার আব্বু আমাকে একটা কথা বলছিল যে নিজের পায়ে নিজে কোরআন মারছি। আমি তো প্রথমেই নিজের পায়ে নিজে কোরআন মারছিলাম, এবং নিজের লাইফের এই দুর্ঘটনার জন্য তো আমি নিজেই দিয়ে আমি স্বীকার করি, কিন্তু লাস্টের যে ভুলটা এটা আমি নিজের ইচ্ছাকৃত ভাবে করি নাই, এটা আমাকে দিয়ে করানো হয়েছিল। এই ব্ল্যাঙ্ক স্টেমে আমি সাইন করতে চাইনি, আমাকে দিয়ে ব্ল্যাকমেল করে।
কেন বারবার ব্ল্যাকমেলের প্রসঙ্গ আসবে, কেন তার সাথে কথাবার্তার সুযোগ আসবে, কেন সেখানে সিগনেচারের ব্যাপারটা তো অনেক দূরে, তার সাথে কমিউনিকেশন কেন আসবে, যেখানে সেপারেশন হয়ে গেছে, যেখানে আপনি বলছেন যে দিনের পর দিন আপনি এখানে অপদস্থ হয়েছেন, কষ্ট পেয়েছেন, আপনাকে ধ্বংসের একদম শেষ কিনারায় নিয়ে এসে দাঁড় করিয়েছে, তার সাথে কমিউনিকেশনের পরিস্থিতিটা তৈরি হবে কেন? আর এমন একজন মানুষ যে আপনাকে না দেখে, না জেনে, না চিনে পাগলের মতো, আপনি কি জানেন প্রবাস জীবনে যে কত কি পরিমাণ কষ্টের ভেতর দিয়ে মানুষগুলো যায়? আমার মনে হয় যে আমার এই মুক্তার যে ভাইটি এখন মালয়েশিয়া থেকে আমার সাথে ফোনে আছে, সারাদিন হয়তো পাগলের মতো খাটত, যখন যখন অবসর পেত তার পুরো সময়টা হয়তো ব্যয় হতো আপনাকে চিন্তা করে, আপনাকে নিয়ে কল্পনা করে। এই জানার উত্তর কি এটা ছিল যে নোংরার মতো আবার ওই ওই ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে?
জানি গুরু, আমার সাথে দিনে অনেকবার ফোন দিত, অনেকবার কথা হতো ওর সাথে আমার, এবং ও নিজের কাজের সময়টা নষ্ট করে আমার সাথে কথা বলছে, অনেক রাত জেগে কথা বলছে,
রাত জেগে কথা বলেছে। পরের দিন তো সকাল থেকে আপনি ঘুমিয়েছেন, ওকে কিন্তু ঠিকই গিয়ে হয়তো সেই মালয়েশিয়ান যে শপে সে কাজ করে সেখানটা ওপেন করতে হয়েছে, এবং সুপারভিশনে পুরো কাজটাই তো মালয়েশিয়াতে ওখানে সে করে শপে, আমি যতদূর শুনেছি মুক্তারের।
হ্যাঁ, একা একটা দোকানে কাজ করে, এবং সে যখনই সময় পেত তখনই আমাকে কল করত, এবং আমাকে ওখান থেকে আমার ফোনে টাকা ফ্ল্যাশ রিলোড করত।
কত বড় দরজা দিয়েছে আপনাকে, প্রত্যেকটা মেয়ের জন্য, প্রত্যেকটা মেয়ের জন্য স্বপ্নের মতো থাকে এই জিনিসটি, যে আমার আমার বিবাহিত স্বামী তার বাপ মা সবকিছুর ঊর্ধ্বে রেখে আমার মতামতকে মূল্যায়ন করবে, আর আপনাকে দেখেনি জানেনি শুনেনি এমন একটি ছেলে তার সমস্ত সিদ্ধান্তের ভার ব্যয়ভার তুলে দিয়েছিল আপনার হাতে, যে টাকাটা এখানে আসতো পুরো টাকাটা খরচ হতো আপনার, তার বড় ভাই যে এক্সপায়ার করে গেছে, যিনি ক্যান্সারের রোগী ছিলেন, তার ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে আপনার হাত দিয়ে, মুক্তার তার বাড়ির টাকা পয়সাগুলো বিশ্বাস করে আপনার হাত দিয়ে পাঠিয়েছে।
হ্যাঁ আমি জানি গুরু, সবই আমাকে ভালোবেসেই করেছে এগুলো।
এই ভালোবাসা কিন্তু স্বপ্নেরও অনেক উপর দিয়ে প্রতিদিন অহর্নিশ হাজারো স্বপ্ন ধ্বংস হচ্ছে, এবং এই স্বপ্নগুলো মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে শুধুমাত্র স্বামীর কাছ থেকে এ ধরনের আগ্রহ, এ ধরনের টান, এ ধরনের মহব্বত, এ ধরনের এস্ক পায় না বলে। আর আপনি মোমেন নামের ওই ব্যক্তি, যে আপনার আপনার কথা যদি আমি সত্যি ধরে নিই, সে যা ভণ্ডামি করেছেন শতগুণে ফিরিয়ে দিয়েছেন ভালোবাসার দেবতা হিসাবে যে জীবনে এসেছিল মুক্তারের কাছে। অন্যায় করেছেন, পাপ করেছেন আপনি, স্রষ্টা আপনার কি বিচার করবে সেটা স্রষ্টা অবশ্যই খুব ভালো করে জানেন, কিন্তু আমরা যারা পৃথিবীতে ভালোবাসাকে পূজনীয় মনে করি তাদের দৃষ্টিতেও আপনার আপনার প্রতি প্রচণ্ড রকমের ধিক্কার জানাচ্ছি শ্রাবণী। মুক্তার আপনাকে আপনাকে বলার কিছু নাই, আমার আসলে কিছুই বলার নাই আপনাকে, আমি কোনো সিদ্ধান্তের জন্য যে ফোনে নিয়েছি তাও না, শুধু আপনার কণ্ঠস্বরটা শোনার আমার বড় আগ্রহ ছিল। এই আপনার এই এই মানুষটি যে যাকে আপনি প্রচণ্ডভাবে ভালোবেসেছিলেন, এবং আমি খুব ভালো করেই জানি স্রষ্টা যদি আমাকে ভুল না করান তার প্রতি ভালোবাসায় হয়তো কোনো কমতি আপনার হয়নি বা টান এতটুকু পড়ে যায়নি, শুধুমাত্র কিছু কষ্ট, কিছু কিছু দুঃখ, এবং তার কিছু সিদ্ধান্ত এত বেশি আপনাকে ছোট করে দিয়েছে যে কারণে আমি ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো আপনার ভালোবাসার লাগামটাকে একদম টেনে ধরেছেন। আমি কি ঠিক বলছি মুক্তার? এবং যে ভালোবাসার আগুনে আপনি এখন পুড়ছেন শ্রাবণী, যেভাবে হাওমাও করে কাঁদতেছে না চোখ দিয়ে পানি পড়তেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বহু হাজার বছর দূরে, হাজার মাইল দূরে ওই সুদূর মালয়ের সাথে একই ভালোবাসার আগুনে মানুষটিকেও কিন্তু পোড়াচ্ছে, শুধুমাত্র আপনার বেয়াদবির জন্য, ভুল কিছু সিদ্ধান্তের জন্য, অন্যায় কিছু কার্যক্রমের জন্য আপনার প্রতি সে ভালোবাসাটা সে আর প্রকাশ করতে পারছে না।
আমি জানি গুরু, ও গত বছর দেশে আসছিল কিন্তু আমার সাথে দেখা না করেই ও চলে এসে আমাকে বলছে যে ও দেশে আসছিল, কিন্তু আমি বিশ্বাস করতে পারি নাই যে ও দেশে এসে আমার সাথে দেখা না করে কিভাবে গেল, যে আমাকে দেখার এত আগ্রহ ছিল, যে আমাকে না দেখে এত ভালোবাসলো, সে আমাকে না দেখে কিভাবে সে দেশের বাইরে আবার চলে গেল। আমি এবার ওকে অনেক রিকোয়েস্ট করছিলাম,
সে আমাকে রিকোয়েস্ট করেছে মুক্তার, এই কারণে আপনাকে আরো একটু ফোনে নেওয়া। একটা হচ্ছে আমারও ইচ্ছা ছিল যে মানুষটির কণ্ঠস্বর আমি শুনি, তাকে অ্যাটলিস্ট কৃতজ্ঞতাটা জানাই, তাকে অ্যাটলিস্ট তার সম্মানটা, আমরা লাখ লাখ মানুষ আমাদের এই অনুষ্ঠানটি শুনে সবাইকে নিয়ে সেই সম্মানটা জানাই যে ভাইরে আপনি ভুল করেননি, আপনি অন্যায় করেননি, মানুষকে ভালোবাসা কখনোই অন্যায় হতে পারে না, মানুষের পাশে এসে দাঁড়ানো, তার যত রকমের অভাব, তাদের তার যত রকমের ভুল ভ্রান্তি জীবনে থাকুক না কেন, সবগুলোকে নিজের করে নেয়া, এই রকমের মানসিকতার বড় বেশি অভাব আমাদের দেশে, সেখানে আপনি সেই সাহসটা দেখিয়েছেন। আমি তো বললাম যে আমি আমার জায়গা থেকে হয়তো এই সাহসটা দেখাতে পারতাম না, সেখানে আপনি একজন মানুষের জীবনটাকে রিপেয়ার করবার জন্য সেই সাহসটা দেখিয়েছেন, সেই আপনাকে আমার সম্মান জানানোর বড় ইচ্ছে ছিল, সেই কারণে আমার ফোনে নেয়া। আরেকটি বড় কারণ সেটা হচ্ছে অফ ইয়ারে তার সাথে যখন কথা হচ্ছিল সে বলছিল যে আমাকে একটু সুযোগ করে দেন, যাতে করে লাখ লাখ মানুষ যখন শুনতেছে দেশ এবং দেশের বাইরে থেকে, এবং আপনি জানেন যে প্রায় 30 থেকে 35 লাখ মানুষ কানেক্টেড হয় এই প্রোগ্রামটি শোনার সময় বৃহস্পতিবার রাতে, সে বলছিল যে অ্যাটলিস্ট আমাকে সুযোগ করে দেন শেষবারের জন্য, হলো লাখ লাখ মানুষকে মাথায় রেখে, মহান রাব্বুল আলামীকে মাথায় রেখে তার কাছে আমি ক্ষমা চাই, আমার ভুলের জন্য তার কাছে আমি প্রায়শ্চিত্য করি। এইভাবে এই কারণেই আসলে আপনাকে ফোনে নেয়া, সিদ্ধান্তটা একান্তই আপনার, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন বাজ সিদ্ধান্ত ধরে রেখেছেন একান্তই আপনার, সেই সিদ্ধান্তটা ডাইভার্ট করুন, সেই সিদ্ধান্তটা চেঞ্জ করুন, এটা আমি কোনোভাবেই চাই না, বাট উদ্দেশ্য এটাই ছিল আপনাকে ফোনে নেওয়ার মুক্তার। আর আপনাকে শ্রাবণী শুধু এই কথাটাই বলার, জীবনে যে বললাম যে ইউটার্ন মাঝে মাঝে স্রষ্টার কাছ থেকে গিফট হয়ে চলে আসে, সেই ইউটার্নটা নিজে কিভাবে পা দিয়ে ঠেলে দূরে সরায় দিতে হয় আপনাকে না দেখলে হয়তো আমার জানা হতো না। এবং আপনি যখন অনেক ধ্বংস, চরম ধ্বংস, একেবারে জীবনটা যখন একেবারে রসাতলে চলে যাবে, তখন হয়তো আপনার কথা যখন আবার শুনবো,
হ্যাঁ চলে জীবন রসাতলে চলে গেছে, ও আর সেটা জানবে না কোন ছেলে তাকে 18 বছর বাবা মা ছেড়ে বিদেশে বলেন, আমার আমি সব দিকটাকে ধ্বংস হয়ে গেছে, আপনি জানেন না, আপনারা কিছুই জানেন না, আমি সব দিকে ধ্বংস, কারণ ভালোবাসা দেওয়ার পরে ভালোবাসা পাওয়া যায় না, মা বাবার কাছ থেকেও পাওয়া যায় না, টাকাই ছাড়াই দুনিয়ায় সবকিছু। আজকাল আমাদের মা বোন সবাই ঘরে ঘরে মা বোন আছে, বউ আছে, কিন্তু ভালোবাসা দিলে যে ভালোবাসা পাওয়া যায় না কোনোদিন জানতাম না, এখন জানতে পারি সবকিছু, টাকাই সবচেয়ে বড় এই দুনিয়াতে, বুঝলেন, আমি সেই টাকার পিছনেই ছুটতেছি।
বড় লজ্জা লাগতেছে বুঝছেন, এই মানুষটির সাথে মুক্তারের সাথে কথা বলারও জায়গাটা আপনি আমাকে এই জায়গা থেকে হারিয়ে দিয়েছেন। আপনার যে প্রশংসা নিয়ে আমি অনুষ্ঠান শুরু করেছিলাম,
যতদিন এই দুনিয়াতে বাইরে থাকবে এতদিন আমার কথা মনে করা লাগবে যে আমি কোন ধরনের ছেলে, আমার বাবা মা আমার ভাই বেগা সব আলাদা ছিল, আমার দাদা ভাই আমার সবাই আলাদা ছিল, তখন আমি বলছিলাম যে না কাকি, যখন ও আইসে আমার এক কাকি ছিল মেম্বার, সে যখন আইসে আমি বলছিলাম যে কাকি মুক্তি বিদেশ না আসা এখন তো বিয়ে দেবে না, যখন আমার ভাই চোখ বুঝিছে তখন তারা বিয়ের লাগে পাগল হয়ে গেছে, 40 দিন না যাইতে যাইতে আমার সাথে বিয়ে করলো, করে আমাকে কি দিল, কি উপহার দিছে বাংলাদেশ থেকে ওরা, আমারে ভালোই, ওরা ভালোই পারে, প্রত্যেকটা ঘরে ঘরে আজকাল এই এই অবস্থা, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা সংসারে সংসারে সবাই বলে পুরুষ ছেলে খারাপ, পুরুষ ছেলে কখনো খারাপ হয়, একটা মেয়ে মানুষের কারণে পুরুষ ছেলে খারাপ হয়ে যায়,
এসবের সদুত্তর কি শ্রাবণী?
আমার নিজের মতে আমি নিজেও দাও দিয়ে বাড়ি মারছি মালয়েশিয়া, ওর কারণে তাকে জানেন আপনারা, জানেন না,
লজ্জা হচ্ছে না শ্রাবণী?
গুরু আমি ওকে অনেকবার ফোন করে বলছি যে আমার তো ভুল হয়ে গেছে,
কতবার ভুল হয়,
আমি অনেকবার বলছি ওকে যে আমি আসলে আমি এখন চরম বাস্তববাদী, আমি আসলে তখন
বয়সে ছোট ছিলাম, আমার ভিতরে আসলে ওরকম বাস্তবতা আমার ভিতরে হয়তো কাজ করে নাই, কিন্তু আমি আসলে এখন বুঝি বাস্তবতা বড় কঠিন এবং জীবন সংসারে আবেগ আবেগ দিয়ে জীবন চলে না, এটা তো এখন ভালো বুঝি। কিন্তু আগে আসলে আমি ওকে অনেকবার রিকোয়েস্ট করছি, দেখো আমার ভুল হয়ে গেছে, আমি আসলে এটা আর কোনোদিনও করব না, অন্তত একবার দেশে আসো। ও বলছে আমি দেশে আসছিলাম, কিন্তু আমার সাথে রাগ করে
আবার যদি সেটেলমেন্ট হয়, আল্লাহ আমি জানি না স্রষ্টা কি রেখেছে কপালে, আবার যদি সেটেলমেন্ট হয়, আবার যদি ঠিকঠাক হয়, আবার যদি তাকে কষ্ট পেতে হয়, আবার যদি সুদূর ওই মালয়েশিয়াতে বসে নিজের কষ্টে নিজের মাথায় বাড়ি মারতে হয়, সেই দায়ভারটা কে নিবে? কোন দুঃসাহসে পাগলের মতো পরিশ্রম করে চলেছে যে ছেলেটি, তার পাঠানো টাকা, তার পাঠানো সোনা দানা আপনি তার পূর্বতন স্বামীর হাতে তুলে দেন? এইরকম যদি চাল চরিত্র হয়, এইরকম যদি ভালোবাসার বহিঃপ্রকাশ হয়, তাহলে সুদূর ওই প্রবাসে বসে লাখ লাখ, এখন তো কোটির উপরে চলে গেছে এই প্রবাসী ভাইয়েরা, যারা গলদঘর্ম অবস্থায় দেশে তাদের রেমিটেন্সে টাকা পাঠায়, যার বিনিময়ে আমরা জিডিপির প্রবৃদ্ধি হার অমক তমক এভাবে গর্ব করি, বাংলাদেশের অর্থনীতিকে জিইয়ে রেখেছে ছেলেগুলো, তারা যদি এভাবে কষ্ট পায় আপনার মতো মেয়েদের হাত ধরে, তো ধিক্কার আপনাকে। আপনাকে লাখ লাখ মানুষকে সাথে রেখে আমি ধিক্কার জানাচ্ছি। এই অভিশপ্ত জীবন থেকে কি আদৌ আপনি মুক্তি পেতে চান?
আমি মুক্তি পেতে চাই, যার কারণে আমি মুক্তারকে বারবার রিকোয়েস্ট করছি যে তুমি একবারের জন্য হলো বাংলাদেশে আসো, আমার সাথে সংসার না করো। আমি অন্তত ওকে দেখতে চাইছিলাম একবার, কিন্তু ও সেটাও চায় নাই। আমি যে গত এক দুই সপ্তাহ আগে আমি ওকে ফোন দিয়েছিলাম, ও বলছে যে আমার ফ্যামিলি চায় না আমি তোমার সাথে কথা বলি দেখা করি, এই জন্য আসবে না।
মুক্তার, আমরা অনুষ্ঠান একদম শেষ দিকে নিয়ে এসেছি, আসলে আপনার কারণেই আমি অনুষ্ঠান শেষ করি বাংলাদেশি সময় দেড়টাতে, এখন অলরেডি 40 মিনিট সময় পার করেছি। ইচ্ছে ছিল আমার আপনার সাথে কথা বলার, আপনার সাথে ফোনে থাকার, এবং আমি এখান থেকে হয়তো হলপ করে বলতে পারি ভাই, যতটুকু আমি বুঝতে পেরেছি আপনার সাথে কথা বলে এবং আপনার কণ্ঠস্বর যতটুকু আমার ভিতরে মানে উন্মাদনা সৃষ্টি করেছে ভালোবাসার প্রশ্নে, আমি এতটুকু অবশ্যই বুঝতে পারি ভাই, যে ভালোবাসায় যে টানে যে প্রেমে পাগল হয়ে আছে, এবং আপনার ছবিও কিন্তু আমার সামনে এখন আছে, এবং কিছু ভালো লাগার কথাই বলি, শুধু কষ্টের মধ্যে থেকে আপনার মনটাকে আর খারাপ করে দিতে চায় না মুক্তার, আপনার যে ছবিটা এখন আমার সামনে আছে, হাইনেকের একটা টি শার্ট পরা, অ্যাশ কালারের পিকচার মনে হচ্ছে, অ্যাশ কালার আর গ্রিন জিন্স, এবং বস লেখা বাকলসের মধ্যে, যে বেল্ট আপনি পরেছেন সেই বাকলসে, বাম হাতে একটা ঘড়ি, আপনার চুলটা পরিপাটি করে আচড়ানো, এবং আপনার হাইট কি অনেক নাকি মুক্তার? হাইট কত?
5'6"
যাই হোক, অনেক শার্প দেখাচ্ছে আর কি, এবং ওভারঅল আমার সামনে একদম কাটা কাটা চেহারার একজন সুদর্শন ছেলে। আমি এই ছবিটা আপনার দেখতে পাচ্ছি, এবং আমি ইনফ্যাক্ট ওকে বলছিলাম যে ছবি কোনো কিছু আছে কিনা, অফ ইয়ারে বলছিলাম, যাতে করে সাথে কথা বলার সময় পিকচারটা আমার সামনে থাকে। আমি অনেক মানে গর্বিত বোধ করছি যে আপনার মতো মানুষগুলো না থাকলে ভালোবাসাটা হয়তো একেবারে পৃথিবী থেকে ভালোবাসার কোনো এক্সিস্টেন্স থাকতো না, আপনারাই হয়তো ভালোবাসাটাকে জিইয়ে রেখেছেন, আপনার মতো মানুষরা ভালোবাসতে জানেন, ভালোবাসা নিয়ে পূজা করেন সেই কারণে। এবং
আপনার কাছে আমাদের ও ছেড়ে গেছে তখনও বলে কি জানেন, যে আমি জানি তুমি তোমার ভাই ভাবিরে বিয়ে করবা, তোমার ভাই দুনিয়াতে চলে গেছে, তা তাকেই ভালোবাসা দেওয়া উচিত, জানেন আপনারা, তাকেই দেওয়া উচিত, তার একটা বাচ্চা আছে তিন, আমি কেন তোকে ভালোবাসতে যাবো, তুই যখন আমার সাথে ঘরই করবি না, তা ঠিক আছে, তোর রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা, এই বলার সঙ্গে সঙ্গে চলে গেছে আগে স্বামীর কাছে, যাই গেছে সেই জায়গায় যে আমার ডিভোর্স পেটায়, ভাই আমি কিছুই জানি না, কিছুই জানো না, যে স্বামী তোমার কোর্ট কাছারি যে সব জায়গায় ল্যাংটা করেছে, সেই জায়গায় স্বামীর কথা তুমি কিছুই জানো না, তুমি তার পিছনে চলে গেছো আবার, তা যাও তোমার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে চলে যাও, আমি এইটুকুই বলেছি, তার বেশি আমি আর কিছু বলিনি ওকে, কারণ আমি খুব কষ্টের মানুষ, ছোট থাকতে চলে গেছি মালয়েশিয়া, আমার জীবন এইভাবেই যাবে, এইভাবেই কষ্টে থাকবে আমার জীবন, কারণ আমি কামাই করি টাকা পয়সা, আমি এখনো আমার ফ্যামিলির দিই, কিন্তু অনেক কাহিনী ফ্যামিলির দিক তো অনেক কাহিনী, জায়গা জমির থেকে আমি বঞ্চিত হয়েছি, সব জায়গার থেকে আমি বঞ্চিত,
আপনার এই মানুষটাকে যখন আমরা
17 বছর পরে বাংলাদেশে আইছিলাম, আসার পরে সবাই কিন্তু আমার সংসারে ভাত খাইছে, কিন্তু আমাকে কেউ কিন্তু নাই তেলো খাওয়াইনি, যাই হোক ওগুলো আমার মনে মনে, ওখান বলতে চাই না, ও আমার মনে মনে কারণ আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত করবে, আমি জানি আমাকে করবেই। আজ হোক কাল হোক, একদিন একদিন আমার জায়গা আমার ফিরিয়ে দেবে আল্লাহ।
আপনি যদি পরাজিত হন তাহলে পরাজিত কিন্তু অ্যাকচুয়ালি পক্ষান্তরে আমরা সবাই হয়ে যাব। ভালো মানুষ বেঁচে থাকুক, ভালো মানুষ ভালোভাবে বেঁচে থাকুক, আর ভালো মানুষের সাথে ভালো কিছু হতে বাধ্য। অবশ্যই 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 এরা ভালো থাকুক এবং ভালো মানুষের সাথে ভালো কিছু হতে বাধ্য, আমি আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আল্লাহ স্রষ্টা কিন্তু তার সৃষ্টির এক্সিস্টেন্স পৃথিবীতে রাখতেন না যদি ভালো মানুষের সংখ্যা এখনো পৃথিবীতে বেশি না থাকতো। এবং আপনি যে ভালোবাসার দারুণ একটি কীর্তি গড়েছেন, আমি কোন সিনেমার কথা বলছি না মেঘলা, এখন যখন কথা বলছি মুক্তারের সাথে এটি কোন সিনেমার কথা না, কোন উপন্যাস থেকে কোন কোট করা কোন কথা না, একদম সাধারণ একজন মানুষের জীবনের কথা, যে মানুষটি সবকিছুকে পেছনে ফেলে এই মানুষটিকে ভালো রাখবে বলে তার সবকিছু দায় দায়িত্ব নিয়েছিল, তার পূর্বতন বিবাহ, তার একটি সন্তান, সবকিছুকে আপন করে নিতে চেয়েছিল, কিন্তু বিনিময়ে সে এত কিছু দিয়েছে তাকে যার কারণে তার প্রত্যেকটি রাত বিস্ময় হয়ে গেছে। এবং আমি বিশ্বাস করি মুক্তার, আমার যতটুকু মনে হচ্ছে যে এই মেয়েটির প্রতি, এই শ্রাবণীর প্রতি আপনার ভালোবাসায় হয়তো কোনো টান বা কমতি পড়েনি, কিন্তু তার দেয়া অপমান আপনাকে দারুণভাবে কষ্ট দিয়েছে, যে কারণে হয়তো আপনি তার কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখছেন। কথাটা কি ঠিক? অনুষ্ঠান শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে, এবং আমিও দেখতে পাচ্ছি খুব স্পষ্টভাবে আপনার জীবনও একদম একদম কিনারাতে এসে দাঁড়িয়েছে। শেষ মুহূর্তে এসে ভালোবাসার এই মানুষটিকে যখন ফোনে আছে তাকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে, এবং সত্যি যদি এখনো মনের মধ্যে কোনো ক্লেদ, কোনো অপরাধ বোধ থেকে থাকে, সেটার জন্য তাকে উদ্দেশ্য করে যেভাবে বললে আপনার জীবনের সর্বোচ্চটা বলা হয় এবং সর্বশেষবারের মতো বলা হয়, সেভাবে মুক্তারকে উদ্দেশ্য করে যা যা বলার আছে বলুন। এবং আমার মনে হয় না যে জীবনে এত বড় প্ল্যাটফর্ম আর কখনো পাবেন যেখানে আপনার জীবনের জন্য সর্বশেষ চাওয়াটা আপনার নিজের মতো করে আপনি চেয়ে নিতে পারবেন। একদম শেষ মুহূর্তে অনুষ্ঠান শেষ করছি, সুযোগ নাই অন ইয়ারে, লক্ষ লক্ষ মানুষ, স্রষ্টা বারংবার বলেন ভালো কিছুর সাথে তিনি থাকবেন, তার থাকাটা ফরজ হয়ে যায়। তাই যদি হয় আমি বুঝি যে এখন এই মুহূর্তে কষ্টের একদম কষ্টের রঙে একদম নীলাভ হয়ে যাওয়া দুইজন মানুষ দুই প্রান্তে, একজন বাংলাদেশের ঢাকার আমাদের এই নাভানা টাওয়ার স্টুডিওতে বসা আর একজন মালয়েশিয়াতে, বাট দুইজনেরই রক্তের রং এখন নীল, কারণ দুইজনই প্রচণ্ড রকমের কষ্টে আছেন। সিদ্ধান্ত আপনাদেরই, তারপরেও শেষবারের মতো আমার এই ভালোবাসার বাংলাদেশের মাইক্রোফোন আপনার জন্য ওপেন করে দিলাম, সত্যি যদি কোনো অপরাধ বোধের জন্য কিছু বলার থাকে এই মানুষটিকে উদ্দেশ্য করে বলুন, শেষবারের মতো জীবনের কাছ থেকে যদি কিছু চেয়ে নেওয়ার থাকে আপনি বলুন।
আমি মুক্তারকে আগেও বলেছি,
মুক্তারকে উদ্দেশ্য করে বলুন, আমরা কেউ নাই, আমি ব্ল্যাঙ্ক, মেঘলা নাই, আমাদের শ্রোতা বন্ধুদেরকে ভুলে যান, সরাসরি মুক্তারকে উদ্দেশ্য করে কথা বলুন, আমরা একেবারেই ব্ল্যাঙ্ক, কথা বলুন মুক্তারকে উদ্দেশ্য করে।
আমি এখন যেখানে জব করি সেখানে সবাই জানে যে আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে, আজকে হয়তো যারা এফএম শুনবে তারা হয়তো সবাই জানতে পাবে যে আমি আমার হাজবেন্ডের সাথে আমার কোন রিলেশন নাই, আজকে হয়তো সবার কাছে আমি আমার লুকোচুরিটা ধরা পড়ে যাবে, কারণ আমি কারো কাছে বুঝতে দিই নাই যে আমি আসলে একা থেকে সিঙ্গেল, আমি এতদিন সবার কাছে যেটা বলে আসছি যে আমি আমার হাজবেন্ডের সঙ্গে থাকি এবং আমার হাজবেন্ডের সাথে রিলেশনটা আমার অনেক ভালো, আমি চাচ্ছি তুমি আমাকে আমার ভুলটা মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, তুমি বাংলাদেশে চলে আসো। আর আমি তোমাকে এর আগেও বলেছি যে আমাকে তুমি মাফ করে দাও, আমি তুমি এর আগে বার আসছিলে, আমি তোমাকে দেখতে চাইছিলাম, তুমি আমাকে দেখা দাওনি, আমি আবারও রিকোয়েস্ট করছি তোমাকে তুমি আর একবার আসো, আমি যে মিথ্যা কথাটা সবার সামনে বলছি যে আমার হাজবেন্ড বাইরে থাকে, তুমি এটা সত্য করতে পারো আমি জানি, এবং আমি তুমি চাইলে তুমি পারো তোমার ফ্যামিলিকে কনভার্ট করতে, তুমি পারো, তুমি যেটা বলবে সেটাই তোমার ফ্যামিলি করবে এটা আমি জানি, তুমিই পারো, ভাঙতে এবং তুমি এবারও করতে।
কথা বলুন মিত্তার, অনুষ্ঠান শেষ করব।
হ্যালো হ্যালো
হ্যালো,
তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও।
আমি কি করে তোমাকে ক্ষমা করব? আমার পিছনে যারা আছে তাদেরকে আমি কি বলবো?
আমি তো বলেছি তুমি যেটা বলবো তোমার ফ্যামিলি সেটা বলবে। তুমি আমাকে মাফ করে দাও।
আমার বাবা কে হারাইছি, আমার ভাই কে হারাইছি, আমার বোন কে হারাইছি, আমি কি বলবো তাদেরকে?
কথা বলেন একদম শেষ মুহূর্তে, হয়তো আমি আর খুব বেশি হলে আপনি বারবার অনুরোধ করছেন আমাকে যে আজকের পরে হয়তো আর কোনো সিদ্ধান্ত হবে না, আমার জীবনে আর কোনো হোপ থাকবে না, তাই আপনাদেরকে সময় দিয়ে দিলাম আর তিন মিনিট, তারপর আমি অনুষ্ঠান বন্ধ করব। তিন মিনিট আপনি আছেন এবং আপনার ভালোবাসার মানুষটি আছে সুদূর প্রবাস থেকে। আমি শুধু চাই, আমার ইন্টারেস্ট এখানে একটাই, আপনার জীবনটা শেষ মুহূর্তে এসে রিপেয়ার হবে কিনা জানি না, বাট আমার ওই বন্ধুটি যে সুদূর প্রবাসে থেকে পাগলের মতো কষ্ট করে যাচ্ছে দেশের ভালোবাসা প্রবণ মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, আমার এই বন্ধুটি ভালো থাকুক সে সবকিছুর মূল বিনিময়ে। শেষ তিনটি মিনিট কথা বলুন তার সাথে, তারপর অনুষ্ঠান শেষ করে দেবো তিন মিনিট পরে।
প্লিজ তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট, তুমি আমাকে মাফ করে দাও। তুমি বাংলাদেশে আসো, তোমার ফ্যামিলিকে তুমি কনভার্ট করতে পারবে আমি জানি।
এই কথা বারবার বলছেন যে তোমার ফ্যামিলিকে তুমি কনভার্ট করতে পারবা, সে যদি বলে পা ধরে কি পড়ে থাকতে পারবেন তার পরিবারের জন্য?
না, তার পরিবার ও তো জানে আমি মমিনীর সাথে ঘর সংসার করিনি, ও তো জানে আমি মমিনীর সাথে সংসার করিনি, প্রতি রাতেই আমি মুক্তার সাথে কথা বলছি, যে কদিন আমি আমার বাড়ির বাইরে ছিলাম সে কদিনই আমি কথা বলছি। তুমি আমারে মাফ করে দাও, তুমি বাংলাদেশে চলে আসো একবারের জন্য, আমার সামনে আসো।
আর দুই মিনিট সময় আছে, অনুষ্ঠান শেষ করছি।
আর বন্ধু ফেসবুকে অলরেডি মুক্তারের ছবি, মুক্তার ভাইয়ের ছবি আপলোড করা হয়েছে,
এটা অলরেডি জানে সবাই। আমরা অনুষ্ঠান শেষ করছি, আর মাত্র দুই মিনিট সময়। কষ্ট হচ্ছে এই ভেবে যে জীবনে অনেক ভুল সিদ্ধান্তের জন্য জীবনটাকে বিস্ময় করে তুলেছিলেন। অনুষ্ঠানে যখন শুরু করি আমি, এত উচ্ছ্বসিত প্রশংসা হয়তো খুব কম করা হয়, আপনাকে দেখে এত সুন্দর দেখাচ্ছিল, তাই বললাম যে এত আকর্ষণীয় একটা মেয়ের জীবনে এত ধ্বংসাত্মক কিছু ঘটে গেছে, এবং একদম মনে হচ্ছিল যে সব মিলিয়ে মেয়েটি ভালো থাকুক, যেমন দেখাচ্ছে তাকে ব্যক্তি জীবনেও তেমন ভালো থাকুক। কিন্তু আফসোস যে সমস্ত ধ্বংস, সমস্ত খারাপ কিছু আপনি নিজেই টেনে নিয়ে এসেছেন আপনার জীবনে। আর স্রষ্টা হাতে ধরে আপনাকে একজন সেরকম পরম পূজনীয় একজন মানুষ দিয়েছিল যে আপনার জীবনটাকে শুদ্ধ করতে পারত, সেটাকে আপনি পায়ে ঠেলেছেন। এখন আমি দেখতে পাচ্ছি যে এই পরিবেশটাও যদি আপনার হাত থেকে চলে যায়, হয়তো আমি কথা বলছি তাই, আর বাকি যে দেড়টা মিনিট সময় আছে সেটিও যদি আপনার হাত থেকে চলে যায়, এই মানুষটা যদি ফাইনালি নাই ফিরে আসে, তাহলে আপনি কোথায় গিয়ে দাঁড়াতে পারেন সেটা আমি অনুমান করে কষ্ট পাচ্ছি, আমার ভেতর কেঁপে উঠছে। আমি আর কথা না বলি, আপনার শেষ সময়টুকু আপনি আপনার মতো করে কথা বলুন। মুক্তার যদি আপনার কথায় কোনোভাবে সাড়া দেয়, সেটি হবে সত্যিকার একটা ঐতিহাসিক মুহূর্ত ভালোবাসার, যারা করে ভালোবাসে যারা সেই সকল মানুষদের জন্য।
প্লিজ তুমি আমার রিকোয়েস্ট শোনো, আমি তো তোমার কাছে আগেও মাপ চেয়েছি, আজকে আমি সবার হয়ে তোমার কাছ থেকে মাপ চাচ্ছি, আমার পরিবারের তরফ থেকে। আমি আমার ভুল বুঝতে পারছি, আমার পরিবার যদি কোনো ভুল করে থাকে তাদের তরফ থেকে, এবং আমি সব থেকে বড় ভুল করেছি, আমি তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি দেশে ফিরে আসো। আমি জানি তুমি দেশে এসে শুধু
হবে কি হবে, আমার পরিবার মানবে, আমার গ্রামের মানুষ মানবে, কখনো মানবে না।
বাংলাদেশের জনগণের যদি কথা বলা হয়, আমি জানি না মুক্তার এটা বলাটা আমার কত কিছু যৌক্তিক হচ্ছে, তবে এটি সত্যি
বহু কাহিনী, বহু ঘটনা, বহু ঘাত প্রত্যাঘাতের পর ফাইনালি যদি ডে এন্ডে দিন শেষে দুইজন ভালোবাসা প্রবণ মানুষ যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আমরা সবাই ভালো থাকব, সবাই খুশি থাকব। আর মেনে নেওয়ার যে কথা, সে দায়িত্বটা যতখানি না মুক্তার ততখানি তার চাইতে বেশি দায়িত্ব কিন্তু শ্রাবণী আপনারও, যাতে করে যে মানুষগুলোর কথা বলছে আমি অন্য কারো কথা ভাবি না, শুধুমাত্র তার পরিবারের সদস্যদের কথা ভাবি। যেহেতু যখন মুক্তারের পরিবার একবেলা যদি তাদের খাবার না জুটে, যখন আমার মুক্তার ওখানে জ্বরে পড়ে থাকে, তার যখন পেমেন্ট ঠিকভাবে না হয়, তখন কিন্তু গ্রামের ওই মানুষটা দেখতে যায় না যে মুক্তারটা দুই বেলা খেতে পারলো কিনা। আমি তাদের নিয়ে ব্রকডাউন না, বাট ব্রকডাউন হচ্ছে মুক্তারের পরিবার নিয়ে, যে পরিবারে জন্ম নিয়েছে, যাদের ওরসে জন্ম নিয়েছে মুক্তার, তাদেরকে মানিয়ে নেওয়া, তাদেরকে সেইভাবে তাদের মতো করে মানিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু যতটুকু মুক্তার তার চাইতে অনেক বেশি দায়িত্ব আপনার। যেহেতু যে অন্যায়ের কারণে মুক্তারকে ছোট হতে হয়েছিল তার পরিবারের কাছে, তাদের কাছে তাদের প্রত্যেকের পায়ে পায়ে ঘুরে হলেও যদি তাদেরকে আপনি কনভিন্স করতে পারেন, এটা হচ্ছে আপনার কল যদি আপনি করতে পারেন। লাস্ট এক মিনিট, অনুষ্ঠান শেষ করছি।
আমি ওর মায়ের কাছে মাপ চাবো, আমি ওর ফ্যামিলির কাছে মাপ চাবো, আর ওর ফ্যামিলি যদি আমাকে এরপরও মাপ না করে তাহলে আমার আর কিছু করার নাই। আর আমি তো ওর কাছে বরাবরই যতবার কথা হয় ততবারই আমি ওর কাছে মাপ চাই, ওকে আসার জন্য আমি রিকোয়েস্ট করি।
মুক্তারের সাথে কথা বলুন, লাস্ট 30 সেকেন্ড।
এখন তুমি কি বলতে চাও?
আমি আর কি বলবো, আমার পিছনে যারা আছে আমি তাদের ফেলতে পারবো না, কারণ তোমার কারণে আমার পরিবারের, আমার ভাবিকেও আমি ফেলাই দিয়েছিলাম, বলছিলাম যে তুমি আমার বৌচল মেয়ে দেখতে পারো না, আমি তোমাদের খাওয়া পড়া দিতে পারবো না, এমন বলছিলাম। তো যাই হোক, যারা আমার পিছনে এমন আছে তাদেরকে আমি তোমার কারণে আমি ফেলতে পারবো না, এছাড়া আমার বলার কিছু নেই।
আপনি কি চান যে তাদেরকে ফেলে আপনাকে আপন করুক, এরকম কি চান নাকি আপনি? আপনারা মনে হয় আমার বউরে ঠিকভাবে দেখেন না। আপনি কি এখন যদি আপনাকে মুক্তার যদি এরকম সিদ্ধান্তে যায়ও, আপনি কি চান যে তাদেরকে বাদ দিয়ে আপনাকে আপন করে নেয়?
না, একথা আমি তাকে কখনোই বলিনি যে তার পরিবারকে বাদ দিয়ে আমাকে আপন করে নিতে, এটা আমি কখনোই বলিনি তাদেরকে।
This track was downloaded from FusionBD.com.
আমার আর কিছু বলার নেই গুরু, এখন আমি তাকে অনেকবার রিকোয়েস্ট করছি, আর এখন সে যদি আমার রিকোয়েস্ট না শুনে, এখন সে আমাকে আর দেখে নাই। আসলে না দেখলে মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা ওরকম ভাবে তৈরি হয় না, সে আমাকে না দেখে যে ভালোবাসাটা বাসছিল
দেখেও বহু জন্মেও এরকম ভালোবাসা তৈরি হয় না, না দেখে ভালোবেসে যা করেছিল আপনার জন্য। আপনি দারুণ রকমের অভাগী এবং চরম রকমের বুদ্ধিহীন একটা মেয়ে, জেদি তো বটেই বুদ্ধিহীন একটা মেয়ে, এবং বাস্তবতা যদি সত্যি এই জিনিসগুলো আপনাকে বদলিয়ে রাখে, যেটা আপনি দাবি করছেন যে আমার মধ্যে এই জিনিসগুলো এখন আর নাই, সত্যি যদি তা হয়ে থাকে তাহলে আপনি বেঁচে গেলেন। আর ফাইনালি মুক্তার নামের এই স্বপ্ন পুরুষটা সত্যি যদি সবকিছুকে মেনে নিয়ে আবার আপনাকে ভালোবাসার আঁচলে আবার জড়িয়ে নেয়, তাহলে আপনার জীবন শুদ্ধ হয়ে গেল। আর প্রেম ভালোবাসার নামে যে ভণ্ডামিটা হয়েছিল আপনার জীবনে যে ব্যক্তির মধ্য দিয়ে, তার নামটাও যদি কোনো কারণে উকিঝুঁকি মারে আপনার ভেতরে, তাহলে আপনি অভিশপ্ত। এ ধরনের নোংরামন মানসিকতার কোনো মেয়ে যেন আমার ভালোবাসার স্টুডিওতে হট সিটে না বসতে পারে, সেজন্য আমি আইন করে দেব এখন থেকে। আদৌ কি পূর্বতন ওই মানুষটির ছিটে ফোটা রিলেশনশিপ বা টান আপনার মধ্যে কি উপস্থিত? সত্যি কথা বলেন
না গুরু।
যদি কখনো জানতে পারি যে মুক্তার আপনার ব্যাপারে পজিটিভ সিদ্ধান্তে এসেছে তার পরিবারকে সাথে নিয়ে, পরিবারের সাথে সাথে আপনার ব্যাপারে পজিটিভ সিদ্ধান্তে এসেছে, আমরা তো প্রত্যেকটা মানুষকে নিয়ে আসার পর তার ফলো আপ করি, এবং কোনোভাবে যদি জানতে পারি যে না এর পরেও আপনি পূর্বতন সম্পর্কের সাথে মিনিমাম কোনো কমিউনিকেশন কোনো না কোনো মাধ্যম দিয়ে করেছেন, সেদিন তাহলে আপনার কি হবে? সেদিন ধরেই নিব যে আপনার মতো অভিশপ্ত মেয়ের যেন জন্ম কোথাও না হয়, তাই তো? মুক্তার, বিদায় নিচ্ছি ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, ভালোবাসাহীন অবস্থায় আপনি নাই যে কথাটা বলেছিলেন সেটি ভুল কথা। হাজার হাজার টেক্সট এসেছে আমাদের অনুষ্ঠানে, সবাই এক বাক্যে বলছে আমি মুক্তারকে ভালোবাসি। আমরাও এক বাক্যে বলছি লাখ লাখ মানুষকে দেশ বিদেশ থেকে সাথে নিয়ে, যে আমার আমার দেশের ছেলে, আমার ভাই মুক্তার, যে গলত ধর্ম পরিশ্রম করে সেখানে বসে আর তার ভালোবাসার এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, স্রষ্টা তুমি তাকে ভালো রেখো, সে যেন ভালো থাকে, সে যেন কষ্টে না থাকে, তার জন্য আমার মন প্রাণ সঁপে দিয়ে দোয়া করছি মাবুদ, সমস্ত কিছুর বিনিময়ে আমার এই ভাইটাকেও তুমি ভালো রেখো। এবং আমি জানি এবং আপনি নিজেও স্বীকার করেছেন যে যে ভালোবাসার যে আগুনে পুড়ছে আপনার এই মানুষ, ভালোবাসার মানুষটি এখনো সেই সম পরিমাণ ভালোবাসা আপনার মধ্যে পাগল করে রেখেছে, এবং আপনার কণ্ঠস্বর আপনার কান্না আমার কাছে পৌঁছাচ্ছে মুক্তার। আমি কোনোভাবেই চাই না যে আপনি আজকের তারিখের পর থেকে কোনোদিন আর কান্নাকাটি করেন, কারণ আপনার মতো মানুষজন যখন ভালোবাসা বন্ধ করে দিবে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে। আমার রাগে জিদ্দে গাহাতে শুধু আগুন ধরে গেছে যে শুধুমাত্র আপনার কারণে এই রকম মানুষগুলো যারা পাগলের মতো পরিশ্রম করছে দেশটাকে জিইয়ে রাখার জন্য তাদেরকে কষ্ট পেতে হচ্ছে। ধিক আপনার জীবনে, ধিক আপনার জন্য আমার ভেতরে রিরি করছে, মানে কতখানি ঘৃণা দিলে, কতখানি কষ্ট দিলে, কষ্ট প্রকাশ করা হয়, ঘৃণা প্রকাশ করা হয়, আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না, বাট মনে হচ্ছে যে কি একটা যেন আমার শরীরটাকে বিড়বিড় করে তুলেছে। এবং সত্যি এই ঘেন্নাটায় প্রচন্ড রকমের ভালোবাসায় ট্রান্সলেট হয়ে যাবে যদি কোনোদিন শুনি। আমি জানি না শুনবো কিনা, সিদ্ধান্ত আপনাদের। ওই ছেলেটি কাঁদতেছে এখানে, আপনি কাঁদতেছেন এখানে, এটা যদি দুইজনের ব্যাপারটা যদি সত্যি মানে বলে বেটে মিলে যায় আর কি, এটা আপনাদের সিদ্ধান্ত যদি হয় এরকম। আর আপনি যদি শুনি যে ভালোবাসেন,
সিদ্ধান্ত আরো আগে থেকেই ছিল গুরু, আমি ওকে
যদি ভালোবাসেন এবং সত্যি যদি একদিন বলে, একদিন যে একদিন কোন একদিন ফলো আপ প্রোগ্রাম করতে গিয়ে যদি মুক্তার বলে যে গুরু ও তো ভালোবাসে আমাকে, এমন ভালোবাসা বাবার জন্মে এমন ভালোবাসা আমি কল্পনা করিনি, আমার জীবন ধন্য, এটা যদি কোনোদিন শুনি বিয়ে হওয়ার পরে, দু পাঁচ বছর পর বা দশ বছর পর, একদিন পর না দশ বছর পর শুনি যে এমন ভাবে ভালোবাসতে মন চায় এখন ওকে, আর ও আমাকে এমন ভাবে ভালোবাসে যে জীবন শেষ হওয়ার মুহূর্তে মনে হবে যে আরো দুপাঁচটা জনম যদি এই মানুষের হাত ধরে চলতে পারতাম। এই 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 এরকম একটা বোধ ভিতরে ভিতরে কাজ করছে, এটা হলে গা আপনাকে তখন আমি মাথায় তুলে নিতাম, আপনাকে আমি কুর্নিশ করতাম, যতটুকু ঘেন্না হচ্ছে আর যেসব কথাগুলো বলতে, ঠিক তার চাইতে বেশি সম্মান নিয়ে আপনার সাথে কথা বলতাম। জানি না যে আল্লাহ আমাকে এই দিনটা দিবে কিনা, আমি কোনোদিন এই দিন দেখতে পাবো কিনা। মুক্তার পাবো ভাই?
জি ভাই।
এরকম কোনোদিন কি ভবিষ্যতে দেখতে পাবো? দেখা যাক, আমি জানি পাবো, কারণ আল্লাহ সব ভালো কিছুর সাথে থাকে। এই যে মেয়ে, কান্নাকাটি বন্ধ, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ কর মেঘলা। সে বলেছে দেখা যাক, দেখা যাক কথার মধ্যে, এরকম ছেলের দেখা যাক কথা বলা মানে এর মধ্যে কোনো ভাড়ামি নাই, কোনো ভণ্ডামি নাই, এটাতেই কিন্তু আমরা আশ্বস্ত। দেখা যাক বলা মানে তার মানে আমরা আশ্বস্ত এই কৃতজ্ঞতা বোধ থেকে, এবং আমরাও কৃতজ্ঞ, কিন্তু কৃতজ্ঞতা বোধটা প্রকাশ করো তুমি ভাই, যেহেতু তুমি সবকিছুর মূলে ছিলে। সে অ্যাটলিস্ট বলেছে দেখা যাক, দেখা যাক মানে আমি জানি যে এরকম ছেলে দেখা যাক কথাটা বলা মানেই এটা অবশ্যই পজিটিভ একটা ডিরেকশন সামনের দিকে আসছে। ফাইনালি বলেছে দেখা যাক, কি বলো তুমি?
আমি জানি তুমি ইচ্ছা করলে তুমি যখন তখনই আসতে পারো, তুমি শুধু আমার উপর অভিমান করে আসছো না, আমি চাই তুমি ইমিডিয়েটলি চলে আসো।
এই প্রেক্ষিতে শেষবারের মতো মুক্তার বলে দেন দেখা যাক, বলে দেন, এটা আমার অনুরোধ, বলে দেন দেখা যাক,
দেখা যাক।
ভালো থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এভাবেই পরস্পরকে ভালোবাসে। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, ভালোবাসার এই শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে
তুমি যেভাবে বলবে আমি সেভাবে চলবো, প্লিজ তুমি একবারের জন্য হলো আসো।
আর দশ বছর পর যেন শুনতে পাই মুক্তার যেন বলতেছে যে হ্যাঁ, এই মেয়েটি আমার জীবনটাকে এমন ভাবে ফুল ভালোবাসায় ভরিয়ে দিয়েছে যে কয়েকটা জন্ম এর সাথে পার করলো আমার তৃষ্ণা মিটবে না। তবে আপনাকে যে রাগে যে ক্ষোভে আজ কথা বলেছি, ঠিক রিভার্স, ওই ততখানি সম্মান নিয়ে আপনাকে মাথায় তুলে নেব, কথা দিচ্ছি সবার সামনে যে আপনাকে কুর্নিশ করব মাথা ঝুঁকিয়ে, একদিন পরে না দশ বছর পর যেন হয়, আমি যেন এইভাবে প্রোগ্রাম করে যাই দশ বছর ধরে, এবং সেদিন যেন এই জিনিসটা দেখার সৌভাগ্য হয়। কি সম্ভব?
হ্যাঁ গুরু সম্ভব,
মুক্তার সম্ভব,
দেখা যাক, আমি
অনেক অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা আমাদের বাংলাদেশ থেকে। ওয়ালাইকুম আসসালাম, বিদায় নিচ্ছি বন্ধু, অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, অনেক সময় বেশি নিয়ে ফেলেছি সেজন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু কিছু সময় বেশি নেওয়াতে যদি কারো জীবন তৈরি হয়ে যায় সে ভুল মনে হয় করা যেতেই পারে, আর সে ভুলটা মনে হয় আপনারাও চান যে করি, এবং ফাইনালি আশার আলো খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। কোনো একদিন ফলো আপ অনুষ্ঠানে আবার নিয়ে আসবো শ্রাবণীকে, সেদিন হয়তো দুঃখ কান্নার কোনো ঘটনাই থাকবে না, শুধুই ভালোবাসার কথা থাকবে। ফাইনালি আশ্বস্ত হতে পেরেছেন, এই জায়গা থেকে বাকি বিষয়টা আপনি আপনার পরিবার এবং আপনার দায়িত্ববোধ থেকে তার পরিবারকে ম্যানেজ করা সেই কাজগুলো করে এই এই উদ্যোগটাকে একটা বাস্তবায়নে রূপ দিবেন বলেই আমি বিশ্বাস করি, পারবেন তো?
হ্যাঁ গুরু, আমি চেষ্টা করব, আমার জীবন দিয়ে হলো আমি তাকে সারা জীবন ধরে রাখার জন্য।
শেষ মুহূর্তে কিছু বলার আছে? আর
আমি শুধু বলবো যে আমার মতো যেন এরকম খামখেয়ালি জেদ এবং অস্বাভাবিক এরকম আচরণ যেন আর কেউ তার ফ্যামিলির সঙ্গে না করে, এবং আমি আসলে নিজের, আমি এখন বুঝতে পারি যে মানুষের বয়সের সাথে মানুষের বুদ্ধি বাড়ে, আমার আসলে বয়স ছিল না যে বয়সে যে ভুলটা করছি, আর আসলে ওই বয়সের জন্য এই ভুল আর কেউ না করে, এবং তার বাবা মার অবাধ্য জন্য কোনো সন্তান না হয়, যদি কোনো সন্তান তার বাবা মার অবাধ্য হয় তাহলে আমার মতো লাইফ তার হবেই।
অনুষ্ঠান শেষ করছে বন্ধু, আপনাদের প্রাণাব ভালোবাসার বাংলাদেশের এই যে কমিউনিটি, এই যে হ্যাট, এই হ্যাটে আরেকটি পালক মনে হয় যুক্ত হলো, যেখানে ভালোবাসার একটি সফল পরিণতির দিকে চলে যাচ্ছে। ভালোবাসার এই সফল পরিণতির মানে হচ্ছে মুক্তার এবং শ্রাবণী এবং আপনার সন্তানের নাম মিম, মিম শ্রাবণী, শ্রাবণী এবং মুক্তার, এই তিনজন মানুষের জীবনটা আবার ট্র্যাকে উঠলো, আবার দারুণ ভাবে তাদের গন্তব্যের দিকে রওনা হবে। ভালোবাসার সাথে এইভাবে মানুষের জীবন জড়িয়ে থাকে, সেজন্য হয়তো এত বেশি আমি প্যাশনেট হয়ে যাই, কোনো কোনো সময় অনেক বেশি ক্রেজি হয়ে যায়, কোনো কোনো সময় হয়তো নিজের প্যাশনটাকে আমি কন্ট্রোলে রাখতে পারি না, কারণ আমি যখন ওদের সাথে কথা বলছিলাম শ্রাবণী এবং মুক্তারের সাথে, তখন সবচেয়ে বেশি করে ভাবছিলাম শ্রাবণীর যে মেয়ে মিমের কথা, যে তার বাবার অবর্তমানে তার জীবনটা যেন ভুল কোনো দিক নির্দেশনায় না চলে যায়, এবং বাবার যে জায়গাটা নিবে সেও যেন একটা সেই রকম মানুষ হয় যে সত্যিকার অর্থে ভালোবাসার কদর বুঝছে, এবং আমার মুক্তারকে এ ধরনের মানুষই মনে হয়েছে, এবং ফাইনালি সে মানুষটি যদি ফিরে আসে তাহলে সত্যি সত্যিকার ভাবে এই তিনটে জীবন ট্র্যাকের মধ্যে চলে আসবে, এবং সেই ট্র্যাকের অপেক্ষাতেই তো থাকি, সেই ট্রেনের অপেক্ষাতেই থাকি, যাতে করে ট্রেনটা দিন শেষে গন্তব্যে পৌঁছায়, যে গন্তব্যের নাম প্রাণাব ভালোবাসার বাংলাদেশ। যে কথাটা বলার চেষ্টা করি, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, এটাই তো তোমার দেশ, আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
প্রাণব ভালোবাসার বাংলাদেশ থেকে বিদায় নেবার সময় হলো আমারও, আর বন্ধু সপ্তাহান্তের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন, সংযুক্ত ছিলেন, শুধু শুনেছেন না, কেউ 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 আমাদেরকে এসএমএস করেছেন, কমেন্ট করেছেন, যারা যেভাবেই আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর অবশ্যই দোয়া করছি শ্রাবণী আপুর জন্য, যেন সামনে তার অনেক বড় সময়, অনেক বড় একটা জীবন পড়ে আছে, তো সবকিছু যেন খুব সুন্দর ভাবে চলে। এবং অনেক বন্ধুই টেক্সট করেছেন মুক্তার ভাইকে নিয়ে যে খুব খুব মহান মনের মানুষ, এবং অলরেডি কিন্তু আমরা ফেসবুকে মুক্তার ভাইয়ের ছবি আপলোড করে দিয়েছি এবং অনেক বন্ধু সেখান থেকে লাইক করছেন, কমেন্ট করছেন। সো যারা এখনো কোনোভাবেই লাইক বা কমেন্ট করছেন না, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের রিসেন্ট পোস্টটিতে লাইক করুন এবং কমেন্ট করুন, আর যদি ইচ্ছে হয় আপনি এই পোস্টটিকে আপনার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সো বন্ধু, যারা আজকে অনেক বেশি এসএমএস করেছেন এবং অনেক বেশি কমেন্ট করেছেন ফেসবুকে, তাদের মধ্যে থেকে দুজনকে সিলেক্ট করবো এবং তারা আগামী সপ্তাহে অবশ্যই কথা বলার সুযোগ পাবেন গুরু হিতেশামের সাথে। এবং অবশ্যই আপনি আমাদের অফিসিয়াল যে ফেসবুকের ফ্যান পেজ আছে সেটিতে এখনো চাইলে কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি লিঙ্কটি আরো একবার জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4, এটি হচ্ছে ঢাকা এফ এম এর ফ্যান পেজ, এবং এখানটিতে এসে আপনি আমাদের পেজটিতে লাইক করবেন, আপনি আমাদের পোস্টটিতে লাইক করবেন এবং অনেক অনেক কমেন্ট করবেন, আর ইচ্ছে করলে শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে আমাদের পোস্টগুলি। ওকে, সো যেতে তো হবেই, চলে যাওয়ার সময় হয়েছে, কারণ ঘড়িতে সময় এখন ঠিক রাত 2:44। চলেই যাব, চলে যাওয়ার আগে বলতে চাই বন্ধু অনেক অনেক ভালো থাকবেন, পরবর্তী সপ্তাহে আবারও তো কথা হচ্ছে আপনার সাথে, টেক কেয়ার।
This track was downloaded from FusionBD.com.